শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আরজি উদয় রয়েছি আপনার সাথে। এই মুহূর্তে চলতি পথে, গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন আমাকে, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিওতে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম কিংবা নাটোর, যেখান থেকে আপনি দেখছেন এই মুহূর্তে আমাকে, আপনাকে আরও একবার স্বাগত জানাতে চাই আমার বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিওতে। আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার রাত ১০টায় আর যে উদয় আপনার সাথে কানেক্টেড হয়ে যায় জাগো এফএম 94.4 এর এই হটসিট থেকে, ভূত স্টুডিও নামক একটি অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানের নাম এবং অনুষ্ঠানের বয়স দুটোই বোধগম্য, যে এই নাম থেকে বোঝা যায় এই অনুষ্ঠানটা প্যারানর্মাল বা ভৌতিক বিষয়গুলো নিয়ে নির্মিত, এবং এটার বয়স যেহেতু অলমোস্ট ১১ বছর হয়ে গেছে, তার মানে এই শোটা দীর্ঘদিন ধরে চলার কারণে লোকের কাছে এটা সম্পর্কে একটা আইডিয়া আছে। তারপরও নাটোর এ বিশেষ করে আমার অনুষ্ঠানটা নতুন সম্প্রচারিত হচ্ছে, সো নাটোরবাসীকে বলতে চাই হ্যালো নাটোরবাসী, আপনাদের জন্য আমাদের এই যে নতুন শোটা, আপনাদের জন্য নতুন বলবো, বিকজ ঢাকা, কুমিল্লা বা চট্টগ্রামে এটা হয়তো বেশ পুরনো, নাটোরবাসীর কাছে জাগো এফএম তাই নতুনভাবে পৌঁছেছে। সো আমাদের ভূত স্টুডিও নতুনভাবে আপনাদের কাছে পৌঁছেছে, সো সেক্ষেত্রে আপনাদের জন্য বলতে চাই যে ভূত স্টুডিও এমন একটা অনুষ্ঠান যেখানে আসলে ভৌতিক গল্পগুলো আমরা আসলে শেয়ার করে থাকি। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আর ১০টা শোয়ের থেকে এই শোটা কোথায় ডিফারেন্স, আমি যদি বলি এফএম রেডিওতে বাংলাদেশে বহু বছর ধরেই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নামে ভূতের অনুষ্ঠান হয়ে থাকে, বাট ওয়াই ভূত স্টুডিও, রাইট? সো বেসিক্যালি যেটা হচ্ছে যে এই শোটার মূল কেন্দ্র বা প্রাণ কেন্দ্র হচ্ছে লিসনার্স, যারা এই অনুষ্ঠানটা শোনে এবং তারাই এখানে আসে, তারাই ঘটনাগুলো বলে। অন্যান্য জায়গায় যেটা হয় নর্মালি, আমরা দেখেছি যে একটা টিম থাকে, তারা বিভিন্ন ধরনের গল্পগুলো এক এক সপ্তাহে এসে বলে, তারা রিসার্চ করে, সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনায়। বাট আমরা প্রথম থেকেই যেহেতু বলেছি আমরা জনসাধারণের রেডিও স্টেশন, আমরা চেষ্টা করি এখানে আমাদের যেই শ্রোতারা রয়েছে, যারা আমাদের মূল, যাদেরকে নিয়ে আমাদের সমস্ত আয়োজন তৈরি করা হয়, সো তাদেরকে নিয়েই আমাদের এই ভূত স্টুডিও, তারাই আসেন, তারাই বসেন, তারাই বলেন। এবং কোনো কোনো ঘটনা আপনাদের ভীষণ ভালো লাগে, কোনো ঘটনা হয়তো আপনাদের ভালো লাগে না, বাট ইটস আপ টু ইউ। আমার কাছে তো পুরো অনুষ্ঠানটাই বেশ ভালো লাগে, যার কারণে এত বছর ধরে মাইক্রোফোনটার সামনে বসি। তো সেই জায়গা থেকে আপনাকে বলতে চাই, যদি আগামী পর্বে আপনি আসতে চান আমার এই রেডিও স্টেশনে আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্সটা বলতে, তাহলে মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, তারপর সেই এস এম এসটা আমার যে ঠিকানা আছে 26969 এখানে পাঠিয়ে দেন। আমাদের টিম মেম্বাররা আপনার সাথে যোগাযোগ করবে বাই ফোনে, তারা স্টোরিটা শুনবে, আর সেটা যদি প্রচারযোগ্য হয় নিশ্চয়ই আপনাকে ইনভাইট করবে জাগো এফএম এর হটসিটে। আর আমি আজকের এপিসোডটায় নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আপনি জানাতে পারেন, যে এফএম স্পেস নাম দিয়ে মনে কথাগুলো লিখে পাঠাতে পারেন 26969 নাম্বারটিতে। আবারও বলছি, যারা নেক্সট এপিসোডে গল্প বলতে চান রেডিওতে এসে লাইভ, তাদের জন্য নিয়মটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অনেকেই ভুল করে ফেলেন। আপনার কাছে যদি মিনিমাম 3-4 ঘটনা থাকে যেগুলো হয়তো আপনার সাথে ঘটেছে, কিংবা এই প্যারানর্মাল ঘটনাগুলো বা ভৌতিক ঘটনাগুলো আপনার জানা আছে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটেছে, আপনি তাদের হয়ে এখানে এসে বলতে চান, তাহলে আপনার মোবাইল ফোনে মেসেজটি গিয়ে টাইপ করবেন RBS, একসাথে স্পেস নিজের নাম, স্পেস লোকেশন, স্পেস দেওয়ার প্রফেশন টাইপ করবেন, আর এস এম এসটা পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। অনুষ্ঠানটা একযোগে এখন ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং নাটোর থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে রেডিওতে সম্প্রচার হচ্ছে, একই সাথে এটা এখন ফেসবুকেও ব্রডকাস্ট হচ্ছে, জাগো এফএম এর ভেরিফাইড পেজ www.facebook.com/জাগো এফএম এবং আমার ভেরিফাইড পেজ www.facebook.com/rjudoy এখানটাতে, এবং একই সঙ্গে ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন জাগো এফএম এর ইউটিউব চ্যানেলে। সো যে যেখান থেকে দেখছেন আমি অনুরোধ করতে চাই লাইভের নিচে কমেন্ট করুন, এবং এই লাইভটা সম্ভব হলে একটু বেশি বেশি করে শেয়ার করুন, সো দ্যাট আপনার থ্রুতে অনেক নিশাচর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ। সো আজকে আমার সাথে এই মুহূর্তে একজন গেস্ট রয়েছেন, যিনি লাস্ট উইকে রেজিস্ট্রেশন করেছিলেন, আমাদের টিম মেম্বার তার সাথে ফোনে কথা বলেছে, তার স্টোরিগুলো তার কাছে ভালো লেগেছে এবং তাকে ইনভাইট করেছে, সো আপনিও এইভাবে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন। আচ্ছা, কে রয়েছে আমার তার সাথে একটু আগে পরিচিত হয়ে নেই, কি নাম বন্ধু আপনার?
ফারহানা শেফা।
ফারহানা, কোথেকে এসেছেন?
সাভার থেকে।
সাভার থেকে কি করেন আপনি?
আমি মূলত শিক্ষার্থী, এবার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে HSC ক্যান্ডিডেট ছিলাম, পাশাপাশি গান করি।
গান করেন, মাশাআল্লাহ। সো এই ভূত স্টুডিও অনুষ্ঠানটা কতদিন ধরে শুনছেন আপনি?
আমার শোনা বলতে হচ্ছে প্রায় 1-2 বছর ধরে, মানে ঠিকভাবে বলতে পারবো না কবে থেকে। প্রথম দিকে বন্ধু বান্ধবরা শুনতো, ওরা সাজেশন দিল যে বেশ ভালো, মজার লাগে, তারপরে ওদের কাছ থেকে এটা শুনতে শুনতে একটা দুটো এপিসোড করতে করতে এখন রেগুলার।
এক্সেলেন্ট। কেন মনে হলো যে আমিও যাব ভূত স্টুডিওতে ঘটনা বলতে?
একদিন এরকম ভূত স্টুডিও শোনা হচ্ছিল, তো হঠাৎ করে আমার আব্বু আম্মা আমাকে বললো কি শুনছ, পরে আমি বললাম যে এরকম কিছু ভূতের স্টোরি যেগুলো হতেছে। দেখা যায় যে আমরা নিউ জেনারেশন যারা আছি অনেকেই ভূত টুত কিছু বিশ্বাস করি না, আর আমাদের সাহসও অনেক বেশি, যার কারণে এগুলো বিশ্বাস করা হয় না। তখন আমার মা বাবা আমাকে কিছু গল্প শোনালেন যেগুলো হচ্ছে তাদের সাথেই ঘটেছে, তো মা বাবাকে তো অবিশ্বাস করার কোনো কথাই হয় না। তখন আমার মনে হলো যে এই গল্পগুলো তো জানানো উচিত, কারণ আমরা যারা নিউ জেনারেশন আছি বেশিরভাগেরই মনে হয় না যে ভূত আছে, না এগুলো আমরা আসলে বিশ্বাস করি না। ইসলামিক শরীয়ত অনুযায়ী জিনের কথা আমরা বিশ্বাস করি, কিন্তু যে ভূত আত্মা এগুলোর কথা আমরা তেমন একটা গুরুত্ব দেই না।
অলরাইট, শেফার মতো অনেক বন্ধু রয়েছে যারা কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, ইভেন মাদ্রাসার তো বন্ধুরা নিয়মিত আমার এখানে আসো, তো তোমাদের কাছে কিংবা যারা আমার চাইতে বয়স অনেক বড়, আমার যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ, বিশেষ করে রিটায়ার্ড করেছেন, হয়তো আপনার কাছে আপনার সময়কার অনেক হন্টেড প্লেসের ঘটনা জানা আছে, আমরা সেই ঘটনাগুলো শুনতে কিন্তু আগ্রহী। সো আপনিও যদি চান, মানে এখানে আপনি কোন ভাষায় বড় হয়েছেন, কোন দেশে বড় হয়েছেন, ইটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কাছে কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আছে, যেই ব্যাপারগুলো আপনি শেয়ার করতে চান। আপনার বয়স কোনো লিমিটেশনস নাই, যে কেউ এখানে আসতে পারেন, ছেলে মেয়ে পুরুষ নারী যেই হন না কেন, আপনার কাছে যদি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো জানা থাকে বা এই ভৌতিক অভিজ্ঞতাগুলো, এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন। তার জন্য মোবাইলের মেসেপশনে গিয়ে ট্যাপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 নম্বরে। আমরা এখন ফারহানার কাছ থেকে নন স্টপ একের পর এক স্টোরি শুনবো, শুনি ফারহানা।
তো আমার প্রথম যে গল্পটা, এটা মূলত আমার মা বাবার সাথে ঘটেছে। মা বাবা বলতে আমরাও ছিলাম, কিন্তু আমার বয়স তখন ছিল 3 বছর এবং আমার ছোট একটা ভাই ছিল তখন, ও আমার থেকে 2 বছরের ছোট ছিল। তো বলা চলে যে আমরা তেমন একটা এই সম্পর্কে মনে নেই, দেখলে পারো হয়তো খেয়াল নেই। তো শুরুটা হয় হচ্ছে গ্রামে আমার বাবা একটা বাসা ভাড়া নেন, মূলত গ্রাম, আমার বাবা হচ্ছে এনজিওতে চাকরি করেন, তো আমরা সবাই জানি এনজিওর যে কার্যক্রমগুলো এগুলো গ্রামের দিকেই বেশি হয়। তো গ্রামে তখন বাসা ভাড়াটা এত প্রচলিত ছিল না, হুট করে মানে একটা বাসা নিয়ে নেওয়া, কারণ যেহেতু বাসা পাওয়া যাচ্ছে না এখন, অত খোঁজ নিতে গেলেও আরো বাসা পাওয়া যাবে না। তো বাবা ভাবলেন যে যখন পাওয়া গেছে আমরা উঠে পড়ি। এখন যখন ওঠা হলো বাসায় তখন কোনো সমস্যা হয়নি, 2-3 দিন গেল তাও সমস্যা হয়নি। যখন হচ্ছে আমরা বাসার ভিতরে থাকা শুরু করলাম, মূলত এই রুম থেকে ওই রুমে যাওয়া আসা করা, সব জিনিসপত্র গুছিয়ে রাখা, যখন মানে পুরোপুরি আমরা আর কি বাসাটায় সেটেল হয়ে গেলাম, তখন আসলে মেইন যে সমস্যাটা ওটা শুরু হয়ে যায়। দেখা যায় যে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে শুরু হয় প্রথম দিকে, আমি আর আমার ছোট ভাই মানে ছোটবেলা থেকেই খুব সুস্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যটা খুব ভালো, কোনো সমস্যা ছিল না। পরে হচ্ছে হুট করে দেখা যায় যে আমার আর আমার ভাইয়ের স্বাস্থ্য আস্তে আস্তে অবনতি ঘটতেছে, আর আমরা ঠিক একটা নির্দিষ্ট সময়ে কান্না শুরু করে দিই। দেখা যায় যে সন্ধ্যার মাগরিবের আজানের পরে অথবা দেখা যায় ফজরের আজানের আগে ভর দুপুরে, মানে এমন কান্না যে কিছুতেই থামানো যাচ্ছে না। ছোট মানুষ দেখা যায় কোনো একটা জিনিসের জন্য কান্না করছে, খাবারের জন্য বা কোনো খেলনা নিয়ে খেলার জন্য, কিছুর জন্য কান্না করছে, কিন্তু আমাদের অবস্থা এমন হতো যে আমরা নন স্টপ কান্না করতেছি, কোনো মানে কিছুতেই থামানো যাচ্ছে না। একটা জিনিসে থামানো যায়, সেটা হচ্ছে আমরা শুধু অন্ধকারের দিকে যেতে চাইতাম। মানে ছোট মানুষরা কি হতো যে অন্ধকার দেখলে আরো ভয় পেত, তারা কাছে যেতে চাইতো না, অন্ধকার দেখলে আরো মা বাবার কাছে থাকতে চাইতো, কিন্তু আমাদের মানে বিষয়টা এমন হয় যে আমরা আরো অন্ধকার দেখলে সেদিকেই যাওয়ার চেষ্টা করি, ওদিকে নিয়ে গেলেই আমরা ঠান্ডা হয়ে যাই। তো এই বিষয়টা আর কি প্রথম দিকে লক্ষ্য করা যায়। মা বাবা প্রথম দিকেই তো টেনশনে পড়ে গেলেন যে এটা কোন ধরনের, এটা কেমন কেন হচ্ছে, তাও এরকম ভাবেই চলছে। এরপরে দেখা দিল আমার মায়ের মানে মানসিক বলা যায় শারীরিকভাবে তারও স্বাস্থ্যের অবনতি ঘটে, মানে সেও রাত্রেবেলা অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। যেমন এর মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমার মা যখন রাত্রে ঘুমাতেন তখন তিনি দেখতেন যে আমাদের যে ঘর আছে ঘরের ভিতরে একজন মানুষের লাশ, মানে কাফনের কাপড় পরানো ঘরের মাঝখানে, এবং অনেক প্রচন্ড জোরে বাতাস হচ্ছে এবং বাতাসে ওই লাশের কাপড়, যে কাফনের কাপড়টা আছে, ওটা উড়ছে। কিন্তু আর কি তার সেই লাশটার ফেস মা উনি কখনোই দেখতে পারতেন না। তো এরকম দেখে আর কি হুটহাট করে রাত্রে ভয় পেতেন, তিনি উঠতেন। এভাবে চলছিল। তারপরে দেখা যায় যে আমার মা ফিল করতেন, যেহেতু আমার বাবা হচ্ছে অফিসে থাকতো সারাদিন, আমি আমার ভাই, যেই দুই ভাই, সরি এক ভাই আর আমি হচ্ছে আমার মায়ের সাথে থাকতাম, যেহেতু তো বাসায় অন্য কেউ আর থাকতো না সারাদিন, আমরা তিনজনই। তো আমার মা ফিল করতেন যে মনে হয় আমরা ছাড়াও আমাদের বাসায় অন্য আরেকজন কেউ আছে, মানে তার অন্য আরেকজনের উপস্থিতি তিনি ফিল করতে পারতেন। তার কাছে মনে হতো যে আমরা ছাড়াও ওখানে অন্য আরেকজন কেউ একজন আছে, মনে হতো কেউ যেন হচ্ছে তাকে দেখছে বা তার যে সে যে কাজগুলো করছে তার উপর চোখ রাখছে এমন। আবার হুটহাট করে এক রুম থেকে আরেক রুমে কাউ মানে কেউ চলে যাচ্ছে, এরকম একটা মানে বাতাসের মতো দেখা যেত, কিন্তু ঘরে তো আমরা তিনজন ছাড়া কেউ নাই। এরকম ভাবে আস্তে আস্তে চলতে থাকেন। পরে বাবা যখন অফিস থেকে আসতেন এরকম আমাদের কান্নাকাটি দেখতেন, আবার আমার মায়ের শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। আবার বাবা যখন বাসায় আসতেন তখনও বাবার কাছে ফিল হতো যে না, কিছু খারাপ কিছু একটা ঘটছে তাদের সাথে, বা খারাপ কিছু একটা প্রভাব, শক্তির প্রভাব আমাদের উপরে পড়ছে, যার কারণে আমার বাবাও আর কি বেশ অশান্তির মধ্যে, একটা মানসিক অশান্তির ভিতরে চলে যান। এভাবে আমাদের চলতে থাকে। পরে আমার বাবা যেহেতু একজন শিক্ষিত মানুষ ছিলেন, তো তিনিও মোটামুটি ভূত আত্মা এগুলোতে তেমন একটা বিশ্বাস করতেন না। তো তিনি আমার মাকে সাজেশন দেন যে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার জন্য। পরে হচ্ছে আমি আমার ভাই আমার মা সবাই মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে যাই তখন, কিন্তু তারপরও মানে কোনো উন্নতি হয় না, ওরকম ভাবেই চলতে থাকেন। পরে হচ্ছে বাসার আশেপাশে যখন আমাদের বাসার ভিতরে যখন একটা সমস্যা হয়, বাসার আশেপাশে তো অনেক প্রতিবেশী থাকে, তো প্রতিবেশীদের কথা শুনে আমার মা একদিন আমার বাবাকে বললেন যে যতই হোক আমাদের একটা হুজুরকে ডেকে নিয়ে আসা উচিত, বা হচ্ছে কিছু একটা এইটা দেখানো উচিত। মেডিকেল ট্রিটমেন্ট তো আমরা নেই, পাশাপাশি আমাদের যদি শারীরিক কোনো অসুস্থতার কারণে যদি এমন আমাদের ফিল হতে থাকে তাহলে পরে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে তো আমাদের একটা হুজুরকে জানানো উচিত। পরে আমার বাবা বললেন যে এখন তো চারদিকে কত লোকিতা আছে, কত কথা বলে ভণ্ড প্রতারণা করতেই পারে, এখন কিভাবে কি করব। পরে আমার মা হচ্ছে অনেক আশেপাশের জায়গা থেকে শুনে একজনের কথা জানতে পারলেন যে হচ্ছে একটা হুজুর আছে, উনি হচ্ছে তেমন মানে শরীয়ত অনুযায়ী হতেছে আল্লাহর কালাম দিয়েই উনি হচ্ছে সবকিছু চিকিৎসা করে থাকেন, তো তার সাথে যেন একটু দেখা করে, এটা আর কি আমার মা জানতে পারেন। পরে আমার মা আমার বাবাকে বলেন, বাবা তখন হচ্ছে পরের দিন সকালে যখন জানতে পারে, আমরা এত অশান্তির মধ্যে চলে গিয়েছিলাম, আমার বাবা যখন তখন জানতে পারে, পরের দিন সকালে তিনি হুজুরের উদ্দেশ্যে আর কি রওনা হন যে আচ্ছা ওনাকে ওনার সাথে যেয়ে দেখা করি। আমাদের ভাগ্য আসলে খুবই ভালো ছিল যে ওই হুজুরটা ওই দিনই আসলে ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাচ্ছিলেন, এখন মানে তিনি বের হয়ে পড়েছিলেন, তখনই আর কি আমার বাবা যায় আর এবং ওনাকে পেয়ে যায়। তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করে আর কি বাবা বলেন যে এরকম তা আমরা অনেক সমস্যার ভিতরে আছি, আপনি যদি একবার আমাদের এখানে এসে একটু দেখা করতেন তাহলে আমাদের একটু হলেও একটু সমস্যা কমত। পরে হুজুরটা অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন, তিনি মানে তার কাজটা থামিয়ে রেখে তিনি আর কি আমার বাবার সাথে আমাদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে তিনি প্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে পুরো বাড়িতে তিনি একবার ঘুরলেন। ঘোরার পরে তিনি আমার বাবাকে জানালেন যে হ্যাঁ আপনাদের বাসায় একটা সমস্যা আছে, এবং এই সমস্যা যে এই খারাপ জিনিসটা আসলে নিজে থেকে আসেনি বা হচ্ছে নিজে থেকে আপনাদের ক্ষতি করতে চাচ্ছে না, আপনারাই কোনোভাবে তাকে বিরক্ত করেছেন বা কোনোভাবে তাকে তার কোন একটা কাজে বাধা দেওয়ার কারণে আর কি সে আপনাদের অসুবিধা সৃষ্টি করছে। তখন মা বাবা দুজনে অবাক হয়ে গেলেন যে আমাদের তো এরকম কোনো কিছু করার কথা না, আমরা হচ্ছে নর্মালি একার মতো বাসাতে থাকি, তেমন কোনো কিছুই আমরা করিনি, তাহলে এরকম হওয়ার কারণ কি। তখন হুজুর আমার বাবাকে বললেন যে যেহেতু একটা কারণ আপনারা তো বুঝতে পারছেন না কি হয়েছে, তাহলে আমি আবার দুই দিন পরে এসে আপনাদের বিষয়টা দেখছি, আপাতত আপনারা ঘরের ভিতরে হচ্ছে পাঁচ ওয়াক্ত ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, আবার যে আমাদের কোরআন শরীফ পড়ার কথা বললেন, তারপরে ঘরের চারপাশে বললেন যে হচ্ছে একটু উনি পড়া পানি দিয়ে দিলেন, পড়া তেল দিয়ে দিলেন, বললেন যে এগুলো একটু কিছু সময় পর পর ঘরে ছিটিয়ে দিতে, যখনই খারাপ লাগবে বা যখনই মনে হবে যে খারাপ কিছু ফিল করছেন আপনি এগুলো ছিটিয়ে দেবেন, আর তাছাড়া দুই দিন পরে এসে আমি বিষয়টা দেখব। পরে এ কথা বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দুই তিন দিনে, মানে দুই তিন দিন না একদিন এরকম ভাবে কেটেছে। কাটানোর পরে তাও আমাদের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, মানে হুজুরের পানি পড়া দেওয়ার কিছুক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ঠিক থাকি, তারপরে আবার যা তাই হয়ে যায়, এরকম ভাবেই চলতে থাকে। পরে একদিন বিকালে হচ্ছে আমাদের বাসার একটা হেল্পিং হ্যান্ড ছিল, যেহেতু আম্মু সব কাজ একসাথে করতে পারতো না, আমরা দুই ভাই বোন ছিলাম, তো উনি আসলে হঠাৎ করে একদিন বিকালে আমাদের বাসায় আসেন। বাসায় এসে তিনি কান্না করতে করতে আমার আম্মুর কাছে এক চরম সত্যি কথা বলেন, যেটা আসলে বিশ্বাসই করা যাচ্ছিল না এমন ঘটনা। সেটা হচ্ছে উনি এসেই প্রথমে বলেন যে আপা, আমি তো আপনাদের কাছে একটা অনেক বড় সত্যি কথা লুকিয়ে রেখেছিলাম, আসলে কি করব, গরিব মানুষ, এই জন্য হচ্ছে বলার সাহস করে উঠতে পারিনি। আবার আমাদের যে বাড়ির মালিক ছিলেন উনি অনেক প্রভাবশালী, যার কারণে হচ্ছে ভয়ে তিনি এই কথাটা বলতে পারেনি। কথাটা হচ্ছে আমরা যে ঘরের ভিতরে থাকছি ওই ঘরের ভিতরে একটা কবর আছে। মূলত কবরটা মানে কিভাবে আসলো, যার কবর ছিল সেই কবরটা আসলে আমাদের যে ঘর, ওই ঘরের এখানে ঘর যখন বিল্ডিং যখন তোলা হচ্ছিল তখন ওই সীমানার মধ্যে বেঁধে যায় আর কি। তো যেই যার জায়গা আর কি, সে আর কি কোনো ছাড় না দিয়ে ওই কবরের উপরেই বিল্ডিং তুলে ফেলেন তিনি, মানে কবরের জায়গাটা ছেড়ে দেন নাই তিনি, না ছেড়ে ওই বিল্ডিং এর বিল্ডিংটা আর কি কবরের উপরেই তুলে ফেলেন। তো আম্মু তখন একটু মানে ওনার সাথে রাগারাগি করে যে আপনি এত বড় একটা সত্যি কথা আমাদের কেন বলেন নাই। উনি তখন বলছে যে আমি গরিব মানুষ, আমি এই কথা কিভাবে বলবো বলেন, তাছাড়া আপনাদের বাড়ি মালিক অভাব মানে অনেক প্রভাবশালী একজন লোক, আমাকেও তো বেঁচে থাকতে হবে, এরকম ভাবে আর কি তিনি আমার আম্মুকে বলেন। আম্মু বিষয়টা বুঝতে পারেন, কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় হচ্ছে এতদিন তাও জানতো না যে ঘরের ভিতরে কি সমস্যা, এখন যখন জানায় মানে আমার মা জানতে পারে যে ঘরের ভিতরে কবর এবং আমরা এতদিন একটা কবরের পাশে বসবাস করতেছি, এটা আসলে অনেক বড় একটা মানে ভুল হয়ে গেছে আমাদের। তারপর আমরা জানতামও না যে এরকম আসলে কবরের পাশে থাকা, ওর উপর দিয়ে হাঁটা চলা করা, যেহেতু আমরা জানতাম না, সেই কবরের উপরে দিয়ে ঝাড়ু দেওয়া হয়েছে, আবার আমি আমার ভাই খেলাধুলো করেছি, হাঁটাহাঁটি করেছি, ওদিক দিয়ে সব কাজ কর্ম করা হয়েছে, তো এটা তো করা উচিত হয় নাই। এরকম ভাবে আম্মু তো আর এক মুহূর্ত ওই বাসাতে থাকতে চাইতেছিলেন না, মানে তিনি তখনই চলে আসবেন। পরে বাবা যখন সন্ধ্যায় বাসায় আসে তখন আর কি বাবাকে জানানো হয় যে এরকম এরকম আমাদের বাসার ভিতরে এরকম সমস্যা, এই জন্য মনে হয় আমাদের এত সমস্যা হচ্ছে। পরে আমার বাবা তখনই হচ্ছে যে হুজুরকে নিয়ে আসা হয়েছিল ওনার উদ্দেশ্যে তখনই রওনা দিবেন যে ওনাকে ডেকে নিয়ে আসি যে এখন কি করব। তখনই দেখা যায় যে উনি নিজে থেকেই আমাদের বাসায় আসছেন, হুজুর নিজে থেকেই আমাদের বাসায় এসে তখন তিনি আবার আমাদেরকে বলতেছে, আমরা তাকে আগে জানাইনি যে এই ঘটনা, মানে তখনই বাবা আর কি জানাতে যাচ্ছিলেন, তখনই তিনি নিজে থেকে এসে বলছেন যে আপনাদের ঘরের মাঝে তো কবর আছে, তো এর কারণে আসলে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে মানে যে এই জিনিসটা আপনাদেরকে বিরক্ত করছে ওটা আসলে নিজে থেকে আসেনি, আপনারাই কোনোভাবে বিরক্ত করেছেন যার কারণে সে আপনাদের পিছিয়ে লেগেছে আর কি। তো তখন আসলে বাবা বুঝতে পারলো যে আসলে বিরক্ত কিভাবে হয়েছে, আসলে কবরের উপর দিয়ে যে হাঁটা চলা করা হয়েছে, কবরের উপর দিয়ে ঝাড়ু দেওয়া হয়েছে, আবার আমরা দুজন ছোট ছোট ভাই বোন ছিলাম, তাদের যে পেশাব পায়খানা সব তো ওইখানে রুমের ভেতরে, তো এই জিনিসটা করা তো একেবারেই উচিত হয় নাই। তখন বাবা বললেন এখন কি করব, যত দ্রুত সম্ভব বাসা ছেড়ে দেওয়া একটা ব্যবস্থা তো করতে হবে। পরে যেই হুজুরটা ছিল উনি তখন বললেন যে আপনারা যদি এখন বাসা ছেড়ে একেবারে চলে যান তাহলে তো আরো ঝামেলা হতে পারে, দেখা গেল আপনাদের পিছু পিছু সেই জিনিসটা আবার আপনাদের নতুন বাসায় উঠলো, হতেই পারে, আপনারা এর থেকে ভালো আগে সেই কবরের যে মানুষটা আছে সে যেহেতু আপনাদের উপর বিরক্ত হয়ে রাগ করে আপনাদের এত ই করছে, আপনারা আগে তার কাছে ক্ষমা চান। কিছু কাজ তিনি বললেন, এর মধ্যে একটা ছিল হচ্ছে যে তিনি কিছু আরবি লেখার ভিতরে একটা শিকড় দিয়ে পেঁচিয়ে ওটা তিনি আমার বাবাকে বললেন যে মধ্যরাতে গিয়ে এটা যে কোনো একটা গৃহস্থানে বা কবরের পাশে এটা পুঁতে দিয়ে আসতে। তো স্বাভাবিকভাবে আমার বাবা এটা করতে চাইলেন না, মধ্যরাতে একা একা কবরস্থানে যাওয়া ভয়েরও একটা বিষয় আছে, তো বাবা তিনি বললেন যে কিভাবে কি করব। তখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে এটা আমাকেই দিন, আমি করে দেব। পরে হুজুরি এটা করে দিয়েছিলেন, আর আমার মাকেও কিছু কাজ করতে বলেছিলেন, যেমন আমার মাকে বলেছিলেন যে 1 কেজি লবণ নিয়ে পুরো ঘর ঘুরিয়ে, পিছনে তাকানো যাবে না, যখনই আপনি এই কাজগুলো করবেন পুরো ঘর ঘুরিয়ে ওই লবণটা, যে আপনাদের যে উনুন আছে যেখানে আপনারা রান্না করেন বাহিরে, ঘরের বাহিরে যে উনুন আছে ওখানে ওটা ফেলে দেবেন, এটা যেন পুড়ে যায়। আর যখন ফেলে দেবেন তখন আর পিছনে তাকাবেন না, আপনি ফেলে দিয়ে ওটা সামনে চলে যাবেন, চুপচাপ ঘরে চলে আসবেন, এটা করতে বলেছেন। আর তাছাড়াও তিনি বললেন যে আপনারা যে কাজটা করেছেন ওটা তো করেই ফেলেছেন, এখন তো আর কোনো মানে কিছু করেই তো ওটা বদলানো যাবে না, আপনারা তো এটা করে ফেলেছেন, তো এখন আর কিছু করার নেই, আপনারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, কবরে যে আছে তার জন্য দোয়া করেন, তার কাছে ক্ষমা চান, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, কোরআন শরীফ পড়েন, এগুলো করেন, তাছাড়া তার কোনো অপশন নেই। পরে বাবা বললেন যত যাই করি এখন তো এই বাসায় টিকে থাকা তো আমাদের পক্ষে সম্ভব না। পরে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনার বাসা খুঁজতে থাকেন, আর এর মাঝখানে হচ্ছে আপনাদের আরো একটা কাজ করা লাগবে, ওই কাজটা করে কমপ্লিট করে আপনারা বাসা ছেড়ে চলে যাবেন। পরে তিনি একদিন বলেছেন যে আমার মাকে বলেছেন যে আপনারা তিনজনই যেহেতু বাসায় বেশি থেকেছেন, তো আপনি কি করবেন একদিন দুপুর বেলায়, ভর দুপুরে যখন মানে যে টাইমটা আর কি আমরা কান্না করতাম, ওই টাইমে আপনি কোরআন শরীফ পড়া শুরু করবেন, পাক পবিত্র হয়ে কোরআন শরীফ পড়বেন, আপনি যতদূর পর্যন্ত কোরআন শরীফ পড়ে যেতে পারেন, আপনার যতদূর পর্যন্ত সুবিধা হয় আপনি পড়বেন, পড়ার পরে আপনার বাসার যে যতগুলো দরজা জানলা যা আছে সব কিছু খুলে দিয়ে আপনি আপনার বাসায় ঘুমাবেন। তো আম্মু স্বাভাবিকভাবে রাজি হচ্ছিলেন না যে দুপুর বেলায় দরজা জানলা সব খুলে দিয়ে ঘুমানো কি সম্ভব নাকি, তারপরও আব্বুর কথায় তিনি এই কাজটা করলেন। ঘুম তো আসে না, মানে কিভাবে ঘুম আসবে, আপনি যখন থেকে জানতে পেরেছে যে আমরা একটা কবরের পাশে বসবাস করছি, ঘুম তো আসে না। আর এই পুরো যে কাজগুলো চলছিল এগুলোর মাঝখানে আমাদেরকে একটা কথা তিনি কড়াভাবে বলে দিয়েছিলেন, সেটা বলেছিলেন যে যতদিন ধরে আপনারা হচ্ছে এই কাজগুলো করে বাসা ছেড়ে না দিচ্ছেন, ততদিন বাসার যে রুমে আর কি কবরটা পড়েছে ওই রুমে আপনারা কিছুতেই যাবেন না, মানে ওই রুমেতে যেন আপনারা আর পা না দেন, পাড়া যেন না দেন কবরের উপরে, যেন কোনো কিছু সমস্যা না হয়। যার কারণে আমার মা এগুলো মেনে তারপরে যে কোরআন শরীফ পড়ার কথা বলেছিলেন সেগুলো পড়ে তিনি ঘুমালেন। ঘুম থেকে তারপরে ওঠার পরে তার কিছুদিন পরে আর কি আমার বাবা নতুন একটা বাসা পেয়ে যায় এবং এই বাসাটা তখন ছেড়ে দিয়ে আমরা চলে আসি আর কি। বাসাটা যখন আমরা ছেড়ে দিয়ে চলে আসি সেই দিন পর্যন্ত আমাদের সমস্যা হয়েছিল, কিন্তু বাসাটা ছেড়ে দেওয়ার পরে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। বেসিক্যালি বাসাটা ছেড়ে দিয়ে আমরা যখন নতুন বাসায় উঠি আমি আগের মতোই আমাদের যে মানে ইয়াটা আছে, আমরা যে অসুস্থ হয়ে যাচ্ছিলাম ওটা আমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাই। মামনিও আস্তে আস্তে তার মানসিকভাবে যে অসুস্থ তিনি ফিল করতেন বা শারীরিকভাবে তিনি যেভাবে অসুস্থ ছিলেন যেটা তিনি ফিল করতেন ওটা আস্তে আস্তে তিনি ঠিক হয়ে যাচ্ছিলেন। আবার আমরা যে সন্ধ্যাবেলা কান্না করা, অহেতু অন্ধকারের দিকে চলে যাওয়া, এই যে বিষয়গুলো এগুলো আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আমরাও আস্তে আস্তে ঠিক হয়ে যাই। আর মোটামুটি বলা যায় যে ওই বাসাটা যখন এই সব ওই হুজুরটা যা যা বলেছিলেন তা করার পরে যখন আমরা বাসাটা ছেড়ে চলে আসি আস্তে আস্তে প্রভাবটা কমছিল এবং বাসাটা ছেড়ে আসার পরে সম্পূর্ণরূপে আর কি প্রভাবটা কমে যায়। তো এটা ছিল আমার প্রথম গল্প আর কি। তো এখন আমি আমার দ্বিতীয় গল্পে চলে যাব। তো দ্বিতীয় গল্পটা আসলে আমার বান্ধবীর সাথে ঘটেছে, ওর নাম মৌরিন। তো আমরা দুজন একই কলেজে পড়ি, একই কলেজে পড়ার কারণে আসলে আমি সামনাসামনি দেখেছি যে ওর এই কিছু একটা মানে খারাপ জিনিসের প্রভাবের কারণে ওর কত বাজে একটা অবস্থা হয়েছিল। এটা আমি একবার সামনাসামনি দেখার কারণে আমি বলতে পারি যে আসলে মানে ওর খুবই একটা বাজে অবস্থা হয়েছিল, মানসিকভাবে শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছিল। তো এখন আমি বলছি কি হয়েছিল আসলে ওর সাথে। আমরা যেহেতু একই কলেজে পড়ি তো ওর বাসা কলেজের থেকে আমার বাসা থেকে বেশি দূরে না, ওর বাসা যেখানে তো সেখানে হচ্ছে আর কি ওর বাসার চারপাশে অনেক গাছ, বড় বড় যে গাছ অনেক গাছ আছে, কি গাছ আমি সেটা শিওর ভাবে বলতে পারবো না, কারণ আমি যখন ওর বাসায় বেড়াতে যেতাম দেখতাম মাঝে মধ্যেই দেখতাম যে ওদের বাসাটা না একটু অন্ধকার অন্ধকার থাকতো, কারণ ওদের বাসার চারপাশে এত বড় বড় গাছ ছিল যে আলো ঠিকভাবে আসতে পারতো না। তো কি হয় একদিন হচ্ছে মানে যাদের জায়গায় গাছটা ছিল ওদের তো বিল্ডিংটার পাশ দিয়ে ছিল, তো ওই যাদের জায়গায় গাছগুলো ছিল তারা হয়তো বিল্ডিং করবে বা হচ্ছে অন্য কোনো কারণে আর কি ওই জায়গা জমিটা পরিষ্কার করা শুরু করে, যার কারণে যতগুলো গাছ ছিল বড় বড় সব ওনারা আর কি কেটে দেন। কেটে দিয়ে ওখানটা মানে যতটা সম্ভব আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে, এভাবে উনি কেটে দেন। তো এই বিষয়টা আর কি আমি আগে থেকে বলে রাখলাম। এবার আমি আসলে মেইন গল্পে যাই। তো আমার যে বান্ধবীটা ছিল ও আসলে খুবই হাসি খুশি প্রফুল্ল একটা মেয়ে, মানে কখনো ও ইয়া করে না, চুপচাপ থাকে না, খুব হাসি খুশি। তো হঠাৎ করে মানে হচ্ছে খুব ও অসুস্থ ফিল করতে শুরু করে। তো প্রথম দিকে ও মনে করে যে আমাদের কলেজের থেকে আসা যাওয়া, বারবার কলেজে যাওয়া আসা করা, যেহেতু আমরা মানে আবার কলেজে যে হচ্ছে পড়ালেখা করা, এটার কারণে হয়তো শরীরে খারাপ লাগছে বা হচ্ছে এটার কারণে আমি একটু দুর্বল হয়ে পড়ছি, এটা ও ফার্স্টের দিকে মনে করে। পরে এরকম ভাবেই কিছুদিন যেতে থাকে, আস্তে আস্তে শরীরের অবনতি হলো। ও আর কি বাসায় ও বিষয়টা তেমন ভাবে বলে না, বলেছে কিন্তু আঙ্কেল আন্টি মনে করেছে যে এরকম পড়ালেখা করছে হয়তো বেশি, রাত জেগে পড়ছে, এই জন্য মনে হয় আর কি ওর শরীরের একটু খারাপ লাগছে। এরকম ভাবেই চলতে থাকে। পরে একদিন হচ্ছে আঙ্কেল অনেক মাছ মেরে নিয়ে আসেন, মরিনের যে আব্বু ওনার হচ্ছে আঙ্কেলের হচ্ছে খুবই মাছ মারার শখ আছে। তো উনি প্রায় দিনই হচ্ছে আর কি বাইরে গিয়ে মাছ মেরে আসেন। তো কখনোই আমরা যে মাছের গল্পগুলো, অনেকেই মাছের গল্প শুনেন যে হচ্ছে রাত্রেবেলায় বাসায় মাছ নিয়ে আসলে হচ্ছে সমস্যা হয়, অনেক কিছু ভয় পায় মানুষ। তো আঙ্কেল অনেক রাত করে অনেক দিন অনেক মাছ নিয়ে আসছে, কিন্তু আঙ্কেলের সাথে কখনোই কোনোদিনও কোনো সমস্যা হয় নাই। আঙ্কেল নিয়ে আসছে রাত্রে, সেই মাছ কাটাকাটি করা হয়েছে, সেগুলো ফ্রিজে রাখা হয়েছে, কিন্তু কখনোই কোনো এই ধরনের সমস্যা হয় নাই। তো একদিন ওরকম আঙ্কেল আর কি ফিশিং করে আসছে, এসে ওই মাছগুলো রেখেছে আর কি বাসায়। যখন নিয়ে আসা হয়েছে তখন ওই আঙ্কেল ছিল, আন্টি ছিল, মৌরিন ছিল। তো মৌরিন, তারপরে আন্টি, আবার ওদের বাসায় একটা হেল্পিং হ্যান্ড ছিল এক আন্টি, তিনি মিলে ওই মাছগুলো আর কি প্রসেস করেন, কাটাকাটি করা, সবকিছু করা আর কি ওরা আস্তে আস্তে এগুলো করেছিলেন। তো এই মাছগুলো কাটা যখন প্রায় শেষের দিকে, তখন হচ্ছে আন্টি আর কি মৌরিনকে বলে যে এখন আর তোমার এগুলো করার দরকার নেই, তুমি যে ঘুমিয়ে পড়ো, যেহেতু পরের দিন সকালে আবার হচ্ছে তোমার কলেজে যেতে হবে আর তোমারও শরীর ভালো থাকে না, তো তোমার এগুলো করার দরকার নেই, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। তো মৌরিন তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। পরে ওর মতো ফ্রেশ হয়, গোসল করে নেয়, মানে মাছ কাটার পরে যেভাবে পরিষ্কার হওয়া লাগবে আর কি, ও হাতটা ধুয়ে পুরোপুরি ফ্রেশ হয়ে যায়। পরে ফ্রেশ হয়ে ও যখন বাইরে আসে, তখন আমরা যা করি আর কি, মাছ যেহেতু নিয়ে আসছে আমরা অনেক বেশি মানে কোনো জিনিস দেখলে পরে সবাইকে জানাই। তো ওর ফুপি আর কি ওকে কল দিয়েছে, তখন ও আর কি ভিডিও কলে ওর ফুপিকে দেখাচ্ছে যে দেখো এত মাছ নিয়ে আসছে বাবা আজকে আবার। তো ও যখন এই জিনিসগুলো আর কি দেখাচ্ছিল ওর ফুপিকে, ওর চুলগুলো হচ্ছে অনেক লম্বা, মরিনের চুল বেশ বড় চুল, তো মানে ওটা হতেছে ধরে রাখাও, ক্লিপ দিয়ে যদি ও বেঁধেও রাখে তাও অনেক সময় খুলে পড়ে যায়, ওর এত বড় চুল। তো ওই চুলের কি হয়, মাছ যখন দেখাচ্ছিল খেয়াল করেনি, অত ভিডিও কল ওর ফুপির সাথে কথা বলছে, তখন কি হয় মাছের কিছু নোংরা বা বলা যায় আইস যেগুলো আছে ওগুলো ওর চুলে লেগে যায়, চুলে আর জামায়, যেহেতু থ্রি পিস পরেছিল তো জামার এক কোনায় আর কি ওই আইসটা লেগে যায়। লেগে গেলে ও আর ওটা খেয়াল করে নাই, চুলে যে আইসটা গেছে, অনেক বড় চুল যেহেতু ও অতটা গুরুত্ব দেয় নাই, চুল সবসময় ভারী হয়ে থাকে মাথায়, তো আর গুরুত্ব দেয় নাই, ও কি করছে ওভাবেই ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে পরে ওভাবে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়ছে। তারপরে হচ্ছে বাসার সবাইও আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়েছে, মাছটা আন্টি যখন মাছ কাটা হয়ে গেছে, তারপরে সাথে আরেকটা আন্টি ছিল তারও মাছ কাটা হয়ে গেছে, সে পরিষ্কার টরিষ্কার হয়ে তার বাসায় চলে গেছে, আঙ্কেল আন্টি সবাই ঘুমিয়ে পড়েছে। তো ঘুমানোর সময় যেমন হয় সবার বাসায় সব লাইট টাইট অফ থাকে, শুধুমাত্র ওদের যে বারান্দাটা আছে ওইটার লাইটটা আর কি হালকা আলোর একটা লাইট জ্বালানো ছিল, তাছাড়া বাসার সব লাইট অফ করা, ফ্ল্যাট বাসা তো সব লাইট অফ করা। মোহনের রুমে আবার হচ্ছে কখনো ও দরজা দেয় না, ওর দরজা সবসময় খোলা থাকে। এরকম ভাবে সবাই ঘুমাচ্ছে। তো ও যখন রাত্রে ঘুমিয়েছে, ও তো সবার আগে ঘুমিয়েছে, তো রাত্রে যখন ঠিক 2টা বাজে, 2টার বেশি হবে না, ওরকমই 2টায় বাজে, তখন ওর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। মানে কোনো কারণ ছাড়াই হুট করে ওর ঘুম ভেঙে যাওয়ার কারণে ওর যে বিছানাটায় ও আর ঘুমায় আর কি, ওই বিছানার কাছে মানে ওর পায়ের কাছে হচ্ছে যে দেয়ালটা, ওই দেয়ালে আবার ও কিছু স্টিকার যুক্ত যে আয়নাগুলো আমরা পাওয়া যায়, মিরর গুলো, ওগুলো লাগিয়ে রেখেছিল। তো ওর পায়ের কাছে যখন ও মানে ঘুম ভাঙার পরে তো প্রথমেই ওর পায়ের দিকে নজর পড়ে, তো যখন পায়ের কাছে ওই আয়নাগুলোর দিকে তাকায়, ও দেখতে পারে যে ওর যে রুমের দরজা, দরজার এক পাশ থেকে আর এক পাশে কোন একটা বাতাস বা কিছু একটা চলে গেল। তো ও প্রথমে ভেবেছে যে হয়তো ওর বাবা মা বা ওর বোন কেউ একজন উঠেছে, রাত্রেবেলা উঠতেই পারে ওয়াশরুম ইউজ করার জন্য, আর পানি খাওয়ার জন্য, যে কোনো কারণে উঠতে পারে। তো ও প্রথমবার এটা ভেবেছে, ভাবলে পারে যে ও আবার ঘুমানোর চেষ্টা করছে। পরে ও যখন আবার চোখ খুলেছে তখন দেখলো যে যেই জিনিসটা মানে ছায়ার মতো চলে গেল, ওটা আবার এই সাইড থেকে ওই সাইডে গেল। এবার ও একটু ভয় পাইছে যে কি ব্যাপার, বারবার এরকম কে যাওয়া আসা করতেছে। তখন আর কি ও যখন চোখ বন্ধ করতে গেছে, কি মনে করো চোখ বন্ধ না করে আবার যখন ওই আয়নার দিকে তাকাইছে, তখন ও ভয়ঙ্কর একটা মানে ছায়া মূর্তি দেখছে আর কি। ওর দরজার কাছে অনেক বড় কালো মানে দেহের মতো, আর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে যে জিনিসটা ও দেখছে, ওর হাতে অনেক বড় একটা কুড়ালের মতো, যে ধারালো কুড়াল যেগুলো দিয়ে হচ্ছে গাছ কাটা যায় আর কি, ওরকম কুড়ালের মতো। আর ওর দিকে তাকিয়ে মানে ও যে আয়নার দিকে তাকিয়ে আছে, ওই জিনিসটা ওর দিকে তাকায় বিভৎসভাবে একটা হাসি দিয়েছে আর কি। তো এই জিনিসটা দেখার পরে স্বাভাবিকভাবে রাত 2টার সময় যখন কেউ এমন ভয়ানক কিছু একটা দেখবে, তার তো অবশ্যই ভয় লাগবে। ও ভয় পেয়ে আর কি বিছানা থেকে যেই উঠতে গেছে, আর তখনই ও ফিল করছে যে কেউ ওর গলা চেপে ধরছে। তো ওর গলা চেপে ধরছে মানে ও শ্বাস নিতে পারতেছে না, ওর এমন অবস্থা। ওর এমনিতে ওর অ্যাজমার সমস্যা ছিল, তার উপরে যদি ওর গলা টলা চিপে ধরে তো ও তো আরো ভয় পেয়ে গেছে। ওর কাছে মনে হচ্ছে যে ও অনেক জোরে জোরে চিৎকার করতেছে, ও মনে মনে ভাবতেছে যে আমি এত জোরে চিৎকার করতেছি তারপরেও আমার মা বাবা কেন আসতেছে না। কিন্তু বাস্তবে ও চিৎকার করলে পারো আসলে ওর কোনো শব্দই শোনা যাচ্ছে না, মানে পুরোপুরি ভাবে ও চিৎকার করছে কিন্তু ওর কোনো রকম শব্দ পাশের রুমে থাকা আঙ্কেল আন্টি পাচ্ছে না। এমনকি ওর বোন হচ্ছে ওর রুমের ডান সাইডে ওর বোনের রুম, আর রুমের বাম সাইডে হচ্ছে ওর মা বাবার রুম। তো দুই রুমের এক রুমেরও মানুষও একটু শব্দ পাচ্ছে না, কিন্তু এদিকে ও ফিল করতেছে যে ও অনেক জোরে চিৎকার দিতেছে। ও ওইটাকে ছাড়ানোর খুবই চেষ্টা করতেছে। ওর এমন মানে অবস্থা ও যখন আমাদের কাছে বর্ণনা করছে যে ওর গলাটা এমন ভাবে চিপে ধরছে যে ও শ্বাস একেবারে পুরো মানে বন্ধ হয়ে আসতেছে এমন অবস্থা। ও পা গুলো ছোটাছুটি করতেছে, হাত পা ছাড়াছাড়ি করতেছে, কিন্তু কিছুতেই মানে কি ওই জিনিসটার উপরে মানে ওই জিনিসটা উপর থেকে ও সরাইতে পারতেছে না। এখন বলা যায় যে মানে মহান আল্লাহরই একটা দিক, তিনি আসলে কখন কি করেন বলা যায় না। হঠাৎ করে হচ্ছে আঙ্কেল কি মনে করে হচ্ছে উঠেছেন আর কি, ঘুমের থেকে উঠে ওনার রুম থেকে বের হয়ে আর কি মৌরিনের রুমের পাশে দাঁড়িয়েছেন আর কি। তো রুমে যেহেতু পর্দা দেওয়া ছিল, দরজা খোলা ছিল কিন্তু পর্দা দেওয়া ছিল। এখন আমাদের তো অনেকেরই মা বাবা রাত্রেবেলা, আমিও যখন রাত্রে ঘুমাই তখন আমার বাবা এসে হুটহাট করে দেখে যায় যে আমি আসলে ঠিকঠাক মতো ঘুমাতে পারছি কিনা, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, এসে দেখে যায় রাত্রে। বাবারা আসলে এমনই হয়, এসে দেখে যে আসলে আমরা ঠিক আছি কিনা। তো তেমন ভাবে আর কি আঙ্কেল উঠে আর কি চেক করছিল যে ও কি ঠিকঠাক ঘুমাইতে পারছে কিনা। তো যখনই আঙ্কেল আর কি ওই ওর পর্দাটায় হাত দিছে, ওর রুমের পর্দায় হাত দিছে, তখনই আর কি ওই জিনিসটাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ও তো যখনই ওর গলাটা ছেড়ে পাইছে, ও তো চিৎকার করে উঠছে। মরিন এত জোরে চিৎকার করছে, আঙ্কেল তো দরজার পিছনে ছিল, আঙ্কেল তড়িঘড়ি করে একদম দরজার ইয়া দিয়ে তখন ঢুকে গেছে। ঢুকে তিনি জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে। পরে ও এত ভয় পাইছে, ওর তো কথা বলারও শক্তি নাই, ও কিছুই বলতে পারতেছে না। মানে ওর এমন অবস্থা যে ও শুধু সবাইকে দেখতেছে কিন্তু ওর মানে বলার মতো অবস্থা হচ্ছে না, ওর শ্বাসকষ্ট উঠে গেছে এমন অবস্থা। পরে তো আঙ্কেল আন্টি সবাই দৌড়ায় হতেছে ওর কাছে গেছে, ওর কাছে যাওয়ার পরে ওকে বারবার জিজ্ঞাসা করার পরে যখন দেখতেছে যে ও কিছু বলতেই পারতেছে না, তখন হচ্ছে আন্টি বুঝতে পারছে যে ওর সাথে আসলে তার মানে কিছু খারাপ কিছু দেখছে। তখন আবার আন্টি যখন ওর মাথার যে চুল আছে ও চুলের ভিতরে হাত দিয়ে, ওর তো অনেক বড় চুল, আমি আগেই বললাম যে ওর অনেক বড় চুল ছিল, তখন ওই মানে চুলের ভিতরে হাত দিয়ে যখন ওকে সান্ত্বনা দিতে দেওয়ার চেষ্টা করতেছে, তখন আর কি আন্টির হাতে ওই যে মাছের যে আইসগুলো, তখন ওই আইসগুলো আন্টির হাতে পড়ছে দুই তিনটা মতো। তখন আন্টি বুঝতে পারছে যে কিছু একটা সমস্যা তো হয়েছে। পরে ফজরের আজান পর্যন্ত সবাই ওর সাথে বসে সুরা টুরা পড়ছে, ওকে পানি টানি খাওয়াইছে, ওর সাথে নিয়ে ওকে সাথে নিয়ে আর কি সবাই বসেছিল। পরে যখন আজান হয়েছে তখন আর কি ও কিছু কিছু কথা আর কি তখন বলতে পারতেছে, কারণ ও ভয় পেয়ে এমন অবস্থা হয়েছিল যে ওর কথা মানে ততক্ষণ পর্যন্ত ও শুধু সবাইকে দেখতেছিল কিন্তু কোনো কথা বলতে পারতেছিল না। ফজরের আজান যখন দেয় তখন আর কি ও কথা বলতে মানে পারে আর কি, তাও একেবারে কথা বলতে পারতেছিল না, ও হালকা হালকা কিছু কিছু ওয়ার্ড বলতে পারতেছিল। তখন আর কি আঙ্কেল আন্টি বুঝতে পারে যে আসলে খারাপ কিছু দেখছে। তখন আঙ্কেল বলল যে যেহেতু সমস্যা হয়েছে তো এখন আমি যতক্ষণ হচ্ছে কোনো কিছু তোমার মানে হতেছে কোনো হুজুর টুজুর কিছু একটা দেখাচ্ছি ততদিন পর্যন্ত হচ্ছে তুমি একটু নামাজ কালাম ঠিকঠাক মতো করে পড়বা, মানে ঘরের পবিত্র হয়ে থাকবা আর কি। যেহেতু মাছের আইস পাইছিল আন্টি তো আন্টি চিন্তা করেছিল আর কি যে পিচাস টিচাস টাইপের কিছু একটা তো ও দেখছে। পরে আর কি পরের দিন আঙ্কেল হচ্ছে আঙ্কেলদের বাসার পাশে যে মসজিদ, ওই মসজিদের যে ইমাম সাহেব ছিলেন ওনার কাছে গিয়ে সব ঘটনা আর কি খুলে বলে। পরে ইমাম সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি বাসায় যান, আমি আপনাদের বাসায় যাব। পরে ইমাম সাহেব ওনাদের বাসায় গেলেন এবং যাওয়ার পরে পুরো বাসা ঘোরার পরে তিনি বললেন যে আসলে দোষটা আপনাদেরও কিছু না বা দোষটা ওরও কিছু না, কাহিনী হচ্ছে ওই যে ওদের বাসার আশপাশ দিয়ে অনেক বড় বড় গাছ ছিল, ওই গাছগুলোতে আসলে কিছু খারাপ জিনিসের বসবাস ছিল, আমরা যেগুলোকে ভূত বলি আর কি সেই টাইপের কিছু জিনিসের বসবাস ছিল। এখন গাছগুলো যেহেতু হুট করে একবার সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে, ওরা আর কি অন্য কোনো জায়গায় যাওয়ার মতো টাইম বা সুযোগ পায় নাই, যার কারণে ওই বাসাটা যেহেতু মাঝখানে ছিল ওরা ওই বাসাতেই থাকার জন্য আর কি মানে চলে এসেছিল। তো মূলত এই ঘটনা ঘটার মূল কারণই ছিল এইটা যে আশেপাশে যেহেতু ওই জিনিসগুলো চলে যাওয়ার সুযোগ পায় না, ওই জিনিসগুলো তখন ওদের বাসাতে আর কি থাকার জন্য একটা ইয়া করেছিল। আর যেহেতু সেদিন হচ্ছে ও যেহেতু ওই গাছগুলো কাটার পরপর থেকে অসুস্থ ফিল করেছিল, মানে ওর অসুস্থতা বাড়ছিল, তো ওর ভিতরে আর কি একটা জায়গা করার একটা সুযোগ খুঁজছিল ওই আত্মাগুলো বলা চলে। তো এখন আঙ্কেল জিজ্ঞাসা করলো যে এখন এর উপায় কি, কিভাবে কি করা যাবে। তখন ইমাম সাহেব বললেন যে কিছুই তেমন ভাবে করতে হবে না, আপনারা জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ঘর পরিষ্কার রাখবেন, ঘর কখনোই অপরিষ্কার করবেন না, সন্ধ্যা হওয়ার আগেই হচ্ছে ঘরের যত ময়লা হবে বা ঘরের যত হচ্ছে ময়লা আবর্জনা থাকবে সব ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন, বাইরে ফেলে দিবেন বাসার বাইরে, ঘরের ভিতরে কখনোই নোংরা রাখবেন না, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পবিত্র রাখবেন, আর আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। মানে আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী যে যে জিনিস করা প্রয়োজন আমাদেরকে, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, আল্লাহর কাছে ইবাদত করা, আল্লাহর কাছে দোয়া করা, এগুলো করবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না। আর ইমাম সাহেব আরেকটা কাজ করেছিলেন যিনি, যেটা হচ্ছে তিনি ছোট ছোট চিরকুট বানিয়েছিলেন কোরআন শরীফের কিছু বাণী দিয়ে, তিনি ছোট ছোট চিরকুট বানিয়ে ওদের যে ঘরের চারদিকের যে দেয়ালগুলো আছে ওগুলোতে আর কি লাগিয়ে দিয়েছিলেন, লাগিয়ে দিতে চিরকুট বানিয়ে আর কি ওটা টানিয়ে দেওয়ার মতো মানে প্রত্যেকটা দেয়ালে আর কি কোনায় কোনায় লাগিয়ে দিয়েছিলেন। তো এভাবেই আর কি এরকম যখন লাগিয়ে দেওয়া হলো এরপর থেকে ও আস্তে আস্তে আর কি সুস্থ হয়ে গেল, ওরও শারীরিকভাবে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু যতদিন আর কি ওর এই সমস্যাটা চলছিল, ও তো তখন কলেজে আসতো, আমরা দেখতাম যে যে হাসি খুশি মেয়েটা আমাদের সাথে খেলাধুলো করতো কলেজে পড়ার মানে ওঠার পরও, আমরা মানে ছোট মানুষের মতো এদিক ওদিক ছোটাছুটি করতাম, সেই মেয়েটা কেমন যেন একটা মন মরা হয়ে থাকে, চুপচাপ এক কোনায় যে বসে থাকে, সবার সাথে কম কথা বলে। তো এই জিনিসটা মূলত আর কি আমরা খেয়াল করেছিলাম, তো আমরাও ওরকম ভাবেই ধরে নিয়েছিলাম যে মেবি ওর কোনো কারণে খারাপ লাগছে, অসুস্থ হয়ে গেছে, বা হচ্ছে এই যে আমাদের এত পড়ার চাপ, এই পড়ার চাপের কারণে হয়তো ও এমন হয়ে গেছে। কিন্তু পরে যখন হচ্ছে আমরা জানতে পারলাম যে না আসলে ওর সাথে এমন একটা ভৌতিক ঘটনা ঘটে গেছে। তো এই যে ঘটনাটা ঘটেছিল, তারপরে যে ওদের বাসায় ইমাম সাহেব এসে যে যে কাজগুলো ওদেরকে করতে বলেছিল ওটা ওরা কন্টিনিউ করতে করতে এখন আর কোনো সমস্যা হয় না, এখনো একদম আগের মতো সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। আর মানে যে আঙ্কেল আন্টি যে ইয়াটা ফিল করতো বাসার ভিতরে ওটাও এখন কোনো সমস্যা হয় না। তো এইটা ছিল আমার দ্বিতীয় গল্প। এখন আমি আমার তৃতীয় গল্প চলে যাব। আমার যে তৃতীয় গল্পটা, এটা আসলে হচ্ছে মূলত কোনো একটা নির্দিষ্ট ভূতকে বা নির্দিষ্ট জিনিসকে নিয়ে কোনো গল্প না, একটা আমার যে নানু বাড়ি ওই বাড়িটা নিয়ে আসলে মূল গল্পটা। বাড়িটায় একাধিক ভৌতিক ঘটনা ঘটে গেছে আর কি। একাধিক বলতে আমরা যদি এখনো ওই মানে আমাদের ওইটা এখন পুরাতন বাড়ি বলে আমরা জানি, কারণ এখন আর ওই বাড়িতে কেউ থাকে না। তো পুরাতন বাড়ি বলে সবাই ওই বাড়িটার নাম দেয়। তো আর কি পুরাতন বাড়িতে আমরা যখন এখন যদি এখনো যাই, তো এখনো আমরা অস্বাভাবিক কিছু ফিল করি। মানে মনে হয় যে না, কেমন একটা গা ঝিম করা পরিবেশ, আর ওই বাড়িতে ঢুকলে একটা অশান্তি ফিল হয় মনের দিক থেকেও, মানসিক ভাবেও একটা কেমন যেন, মানে বেশিক্ষণ ওই বাড়িতে থাকা যায় না আর কি, খারাপ লাগে। তো মানুষ এজন্য আর কি ওখানে থাকে না, চলে আসে। তো ওই বাড়িটাকে নিয়ে আর কি অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, যেগুলোর মধ্যে আমি দুটো তিনটে ঘটনা আজকে এক্সপ্লেইন করব। তো প্রথম ঘটনাটা এমন ছিল যে আমার নানুর সাথে ঘটেছিল প্রথম ঘটনাটা। সেটা হচ্ছে একদিন ভোর রাতে, গ্রামের বাড়িতে তো অনেক ধরনের কাজ করা হয়, ধান ভাঙা থেকে শুরু করে ধান চাল সিদ্ধ করা, এগুলো অনেক কাজ থাকে। তো এরকমই একদিন আমার নানু আর কি ভোর রাতে ধান সিদ্ধ করার জন্য ঘুম থেকে ওঠেন। নানুর সাথে আরো কয়েকজন মিলে আর কি ধান সিদ্ধ করত। তো সেদিন নানুর আগে আগে ঘুম ভেঙে যায়। তো নানু মনে করেন যে ওরা ঘুমাচ্ছে ঘুমাক, আমি আস্তে আস্তে কাজগুলো এগিয়ে রাখি, তারপরে আমি না হয় আস্তে আস্তে সবকিছু করে তারপর ওদের ডাক দেবো, তারপর ওরা একসাথে ধান সিদ্ধ করা যাবে। তো এই কথা ভেবে আর কি নানু তখন বের হয়। তো তখন তো এত বিদ্যুতের প্রচলন ছিল না, তখন হচ্ছে ওই হারিকেন কুপি টাইপের যে জিনিসগুলো আছে ওগুলোতেই আর কি আলো হিসেবে ব্যবহার করা হতো। তো ওরকমই তিনি হচ্ছে একটা কুপি ধরান আলো দিয়ে, আর মানে আগুন দিয়ে আর কি, আর একটা হারিকেন ধরিয়ে, হারিকেনটা হচ্ছে তিনি যে আমাদের মানে মূল যে বাড়িটা ওনারা থাকতেন ওই যে বারান্দাটা ছিল ওই বারান্দার উপরে হারিকেনটা রাখেন, আর যে কুপিটা ওইটা নিয়ে আর কি তিনি উঠোনের ভিতরে সব কাজ টাজ করছিলেন। তো হঠাৎ করে যে কুপ মানে তিনি হঠাৎ করে ফিল করতে পারেন যে কিছু একটা খারাপ খারাপ লাগছে, কিন্তু প্রতিদিনই তিনি এই কাজ করতেন তো তারও তো ভয়টাই কম ছিল, আগেকার মানুষের এমনিতেও অনেক ভয় কম ছিল। তো তিনি ওগুলোকে পাত্তা না দিয়ে নিজের মতো কাজ করছিলেন। তো কাজ করতে করতে যেহেতু ধান সিদ্ধ করা লাগবে, পাটকাঠি লাগবে, তো তিনি চিন্তা করলেন তাদের বাড়ির যে পেছন সাইডে ওখানে আর কি পাটকাঠির যেই কি বলে ওটাকে যে ঝাড়ের মতো ওরকম করে রাখা ছিল আর কি, স্তূপ করে রাখা ছিল পাটকাঠিগুলো। তো তিনি ভাবলেন যে এই কুপিটা হাতে নিয়ে তিনি যেয়ে নিয়ে আসবেন পাটকাঠিটা, কিছু পাটকাঠি নিয়ে আসবেন, অল্প কিছু লাগবে মানে চুলা ধরাতে যতগুলো লাগে আর কি। তো তিনি এক হাতে কুপি নিয়ে আর কি ওই সাইড দিয়ে পিছন সাইড দিয়ে তিনি আর কি পাটকাঠি আনতে যান। তো ওই কুপিটা আর কি হাতে নিয়ে তিনি হচ্ছে ডান হাত বাম হাতে কুপি নিয়ে ডান হাত দিয়ে হচ্ছে পাটকাঠির যে স্তূপ ওর ভিতর থেকে কিছু পাটকাঠি হাতে নেন। তিনি টান দেবেন এমন সময় পাটকাঠির ওই স্তূপের পাশে তিনি ভয়ঙ্কর একটা ছায়ামূর্তি দেখতে পান। ছায়ামূর্তিটা এত লম্বা ছিল যে মানে পুরোপুরি আমার নানু দেখতে পাচ্ছিল না যে তার মাথা কোথায়, এত লম্বা ছিল। আর পুরো মূর্তিটা একদম ছায়ামূর্তিটা একদম কালো কুচকুচে ছিল, শুধু মানে এতটাই কালো যে শুধু ওর চোখ দুটো জল জল করছিল, সাদা মানে সাদা চোখ, ভিতরের মণিটা কালো, চোখ দুটো জল জল করছিল, এবং তার অনেক বড় একটা জিহ্বা বের করে রেখেছিল আর কি। তো এমন ভয়ানক একটা জিনিস দেখার পরে আমার নানু আর কি ওই পাটকাঠি রেখে কুপি টুপি পাটকাঠি ওরগুলো হাতের থালাই দিয়ে তিনি দৌড় দিয়ে একদম উঠানে আসেন। উঠানে এসে তিনি চিৎকার দিয়ে আর কি সেন্সলেস হয়ে যান। আর এমন সময় আর কি ফজরের আজান দেয়। তো আমার নানুর বলা যায় যে নানুর ভাগ্য অনেক ভালো ছিল, বিধায় যে ওই জিনিসটা আর কি পিছু পিছু নানুর পিছনে আসতে পারে নাই, যেহেতু তখনই ফজরের আজান দিয়ে দিয়েছিল। তখন আর কি বাড়ির সবাই তখন চিৎকার শুনে জেগে ওঠে, এসে তখন তারা তো আর জানে না যে কি হয়েছে। তারা এসে নানুকে জিজ্ঞাসা করে, কিন্তু নানু ওরকম ভয় পেয়ে কিছু বলতে পারতেছিল না। পরে আস্তে আস্তে আর কি নানু বলে যে এরকম এরকম আমি কিছু খারাপ জিনিস দেখেছি আর কি। এই গেল একটা ঘটনা। আবার হচ্ছে আমার নানু বাড়িতে তো আমার নানার অনেক ভাই, তারাও ভাইয়ের বউ যারা ছিল তারাও আমার নানু। তো আরেক নানু হচ্ছে আরেকদিন আমার যে পুরাতন নানুর বাড়ি, ওই নানুর বাড়ির পাশে হচ্ছে একটা কাঁঠাল বাগান আছে। কাঁঠাল বাগানটার ভিতরে আসলে সচরাচর তারা তখনকার দিনেই তারা যেত না, কারণ ওই ভয় ভয় লাগতো। অনেক বড় বড় কাঁঠাল গাছ ছিল, ছায়াযুক্ত জায়গা ছিল, গাছ ছমছম করতো আর কি ওখানে গেলে, তো তারা সহজে আর কি ওখানে যেত না। তো একদিন হচ্ছে আমাদের যে ছোট নানু আর কি ওখানে যেয়ে কোন একটা মানে কাজ করছিলেন, আমি বলতে পারবো না উনি কি করছিলেন, যাই হোক কোন একটা কাজ করছিলেন। তো এমন সময় আগেকার দিনে হচ্ছে মাটির হাড়িতেই সবাই সব কাজ করতো, তো একটা লোক আসে আর কি মাটির হাড়ির বিক্রি করার জন্য। তো আমার নানুও ঠিক আছে, মাটির হাড়ি যখন আসছে উনিও কয়টা কিনতে চাইলেন, তো তিনি আর কি ওই লোকটাকে দিয়ে ওনার পছন্দ মতো আর কি হাড়ি টাড়ি ছাড়াইছেন, যে মহিলা মানুষ যেভাবে আর কি দেখে। তো তিনি একটা হাড়ি রেখে ওনার হাড়ি রেখে ওরকম ওর ভিতর থেকে হাড়ি টাড়ি ছাড়ানোর পরে তিনি আর কি দুই তিনটা হাড়ি চুজ করছে, চুজ করে বলছেন যে এগুলো আমি নিব। তো তখনকার দিন আর কি একটা প্রচলিত নিয়ম ছিল যে টাকা দিয়েও আমরা নিতে পারি, আবার হচ্ছে যদি বাড়িতে টাকা না থাকে চাল লবণ এগুলো দিয়েও হচ্ছে আমরা কোনো জিনিস কিনতে পারি, মানে বিনিময়ের মতো একটা প্রথা টাইপের কিছু একটা ছিল। তো নানু তখন বললেন যে নানা তো বাসায় নেই, তা আমি হচ্ছে আপনার কাছ থেকে চাল দিয়ে হচ্ছে এই জিনিসগুলো কিনব। তো উনিও রাজি হয়ে গেছেন যে আচ্ছা ঠিক আছে আপনি চাল নিয়ে আসেন। তো এই কথা বলার পরে নানু যে হাড়িগুলো ছিল ওই হাড়িগুলো নিয়ে, যেগুলো আর কি উনি পছন্দ করেছেন যেগুলো উনি নিবে, ওগুলো নিয়ে আর কি বাড়ির ভেতরে চলে আসেন। বাড়ির ভেতরে এসে যে বারান্দা আছে ওই বারান্দাতে হাড়িগুলো রেখে চাল নিতে যতক্ষণ লাগে, বারান্দার পাশেই আবার হচ্ছে চাল ছিল, ওই চালগুলো নিতে যতক্ষণ লাগে আর কি 2 মিনিটও হবে না এমন অবস্থা, নিয়ে তিনি যখন বাড়ির বাইরে আবার সেই কাঁঠাল বাগানের ওইদিকে যান, যেয়ে দেখেন যে ওই লোকটার ওখানে নেই। তো আপনারা এখন অনেকেই চিন্তা করতে পারেন যে হয়তো সে গুছায় টুছায় ওই জিনিসপত্র গুছায় টুছায় তিনি চলে গেছেন, কিন্তু একটা স্বাভাবিক মানুষ মাটির হাড়ি, আমরা জানি মাটির হাড়ি অনেক মানে যত্ন করে আর কি গোছাতে হয়, না হলে তো ভেঙে যাবে। তো তিনি যেহেতু যত্ন করে যদি গোছান, অতগুলো হাড়ি গোছাতে কমসে কম তার 5-6 মিনিট তো লাগবেই। তো এত তাড়াতাড়ি সে হাড়িগুলো গোছায় নিয়ে চারপাশে কোথাও মানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে নানুর কোথাও তিনি নেই, এত তাড়াতাড়ি তিনি কিভাবে চলে গেলেন? পরে এই কথাটা দেখে নানু তখনও বুঝতে পারেনি আসলে ব্যাপারটা কি চলছে। তখন যখন তিনি ভেতরে চলে আসলেন, ভেতরে এসে দেখলেন যে তিনি বারান্দাতে যে হাড়িগুলো রেখেছিলেন ওগুলোও নেই, তখন আসলে তিনি বুঝতে পারেন যে আসলে এটা কোনো খারাপ কিছু একটা তিনি দেখেছিলেন বা এটা কোনো একটা ভ্রমের টাইপের কিছু একটা ছিল। তখন আর কি আমার নানু আর বাইরে টাইরে যায় নাই, তিনি বুঝতে পারছিলেন যে তিনি যদি ওনাকে খোঁজার জন্য যদি ওইদিকে হাঁটা দিতেন হয়তো তার সাথে খারাপ কিছু হইতো। এরকম ভাবে এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটা আসলে এক মানে আমরা যে ভর দুপুর বেলা বলি এই দুপুর বেলায় ঘটছিল। তো এই জন্য আর কি আমার নানু হয়তো টের পেয়েছিলেন যে খারাপ কিছুই তিনি দেখেছেন। এছাড়াও আর কি আরেকটা ঘটনা ওখানকার আছে পুরাতন বাড়িতে। মূলত এরকম ছোট ছোট ঘটনা থেকে আসলে আমরা ওই বাড়িটা সম্পর্কে আসলে জেনেছি যে না আসলে বাড়িতে কোন একটা সমস্যা তো আছে। তো বাড়ির কিছু কাজের জন্য এই যে ঘটনা এখন যেটা বলবো এটা হচ্ছে আমরা ছোট থাকতে আর কি দেখেছি। তো বাড়িতে যখন কিছু কাজের জন্য ঘোরাঘুরি চলছিল তখন হঠাৎ করে যে বাড়ির সামনের দিকে যে উঠানের দিকে শেষ প্রান্তে একদিন যখন ঘোরাঘুরি চালানো হয় তখন ওখানে মাটি খোঁড়া হচ্ছিল আর কি। তো মাটি খোঁড়ার পরে ওখানে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়, যেমন হচ্ছে কোন একটা প্রাণীর আর কি শৈলের অংশ পাওয়া যায় আর কি, শুধুমাত্র সেই প্রাণীর কঙ্কাল, ওই কঙ্কালটা পাওয়া যায়, এবং কঙ্কালের পাশে হচ্ছে একটা পিতলের হাড়ি বা বলা যায় যে কলসের মতো, ছোট একটা কলসের মতো, ওর ওপরে লাল কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। এবং হচ্ছে ভেতরে আমরা ঝাঁকানোর পরে আসলে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না, মনে হচ্ছিল ফাঁকা, কিন্তু খুব শক্ত করে লাল কাপড় দিয়ে ওপরে মুখ বাঁধা ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের কালো জাদু বলে যাকে আর কি, কালো জাদুতে ব্যবহৃত কিছু জিনিসপত্রের মতো, মানে গরুর মাথা, যেটা শিং আছে যেমন গরুর মাথা, শুধু কঙ্কালটা যেগুলো আর কি, কঙ্কালের অবশিষ্টাংশ, কিছু হতেছে পুরাতন আমলের যে প্লেট বলেন বা হাড়ি পাতিলের মতো পিতলের যে জিনিসগুলো ওগুলো পাওয়া যায়। তো যেদিন পাওয়া যায় সেদিন আসলে কোনো সমস্যা হয় না, ওগুলো তুলে, যে জিনিসগুলো হচ্ছে পাওয়া যায় ওগুলো তুলে ওই নানুর বাসার পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে ফেলে দেওয়া হয়। পুকুরটা তখন আর কি পুকুর ছিল না, বলা যায় পুকুরের পানি শুকিয়ে গিয়েছিল, তো পুকুরে আর কি ফেলে দেওয়া হয়। যেদিন এগুলো পাওয়া যায় সেদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তার পরের দিন থেকে ওই পুকুরের আশেপাশে আর কেউ তখন যাইতে পারে না। মানে পুকুরের আশেপাশে গেলে তার কাছে খুবই খারাপ লাগে, তার কাছে ভয় ভয় লাগতে, মানে মনের থেকে তার কাছে ভয় ভয় লাগা শুরু করে, যে কেমন যেন একটা অদ্ভুত মনে হইতেছে যে দূর থেকে কেউ আমাকে তাকায় তাকায় দেখতেছে। এটা মানে মানুষ ফিল করে, কেউ আশেপাশে নেই কিন্তু তার কাছে ফিল হচ্ছে যে পেছন থেকে বা দূর থেকে কেউ আমাকে দেখতেছে, বা আমার সাথেও একা গেলে পরে তো আরো অবস্থা খারাপ মনে হয় যে আমার সাথেও কেউ আরো অন্য আরেকজন আছেন, এমন ফিল হয় আর কি। তো এরকম আর কি ছোট ছোট যে বিষয়গুলো আছে এগুলো দেখার পরপরই আস্তে আস্তে আর কি, মূলত ওই বাড়িতেই আর কি আমার বড় নানা, মেজ নানা, ছোট নানা সবাই আর কি ওই বাড়িতেই থাকতেন, পরে আস্তে আস্তে এরকম ভয়ানক কিছু কাহিনী তাদের সামনে আসার কারণে তারা আসলে ওই বাড়িতে থাকা বন্ধ করে দিয়ে আশেপাশে নিজেরা নিজেদের মতো বাড়ি তুলে সেখানে থাকেন। তো বলা চলে ওই বাড়িতে এখন আর কেউ থাকে না, মানে পরিত্যক্ত ভাবে একদম পড়ে আছে। মাঝে মধ্যে আর কি বাড়িতে যেহেতু অনেক গাছপালা আছে, আম গাছ, জাম গাছ আছে, তো মাঝে মধ্যে যখন ওই আমটাম জামটাম পাড়া হয় তাও কখনো কেউ একা যাওয়ার সাহস করে না, ওই অনেকজন মিলে তখন ওই বাড়িতে যেয়ে ওইগুলো পেরে নিয়ে আসা হয়। তাছাড়া একা একা ওই বাড়িতে গেলে পরে খুবই মানে একটা ভয়ানক একটা নিজের মনের ভিতরে কেমন একটা অস্থির একটা ফিল হয়। তাছাড়া আশেপাশে সমস্যা হয় না, শুধু ওই বাড়ির যে সীমানাটুকু ওটুকেই কোন একটা সমস্যা হয়। তো এটা ছিল আমার তৃতীয় গল্প। এখন আমি আমার শেষ গল্পে চলে যাব, একদম আমার চতুর্থে যে গল্পটা, ওইটা মূলত ঘটেছে আমার মায়ের সঙ্গে। এবং এই ঘটনাটা ঘটার পর থেকে আমার মায়ের, মানে ঘটনাটা যখন ঘটেছিল তারপর থেকে হচ্ছে এর প্রভাবটা আমার মায়ের উপর এমনভাবে পড়ে আছে যে এখনো মাঝে মধ্যে এই জিনিসটা নিয়ে সমস্যা হয়, কিন্তু আমরা আসলে এর কোনো সলিউশন পাইনি, যার কারণে এভাবেই আছে আর কি। সবসময় যে খারাপ হয় এমন না, কিন্তু কিছু কিছু নিয়ম যেগুলো আছে ওগুলো একটু ভঙ্গ করলে আমার মায়ের সমস্যা হয়, সেটাও আমি আপনাদেরকে জানাবো। প্রথমে আমার গল্পটা বলি। তো আমার মাও খুবই হাসি খুশি এক্সট্রোভার্ট টাইপের একটা মানুষ ছিলেন। তো আমার মা যখন স্কুলে পড়ে ক্লাস টেনে, তখন আর কি আমার মায়ের সাথে এই ঘটনাটা ঘটে। আমার মা খুবই হাসি খুশি একজন মানুষ, মানে এমন এক্সট্রোভার্ট টাইপের হওয়ার কারণে মেয়ে বন্ধুদের পাশাপাশি ছেলে বন্ধু, প্রচুর ছেলে বন্ধু ছিল, আবার তাদের বাসার আশেপাশে যত লোক ছিলেন সবাই আমার মাকে খুব পছন্দ করতেন, বড় থেকে শুরু করে ছোটরা সবাই খুব মানে খুবই স্নেহ করতেন, খুব পছন্দ করতেন, যার কারণে আমার মাকে মোটামুটি, যে আমার মা তো সৈয়দপুরে বড় হয়েছে তো ওখানে সবাই আর কি মোটামুটি আমার মাকে চিনতেন। তো খুব দুষ্টুমি করতে আমরা নর্মালি যা করি স্কুল কলেজে থাকলে, দুষ্টুমি তো করবে, ফ্রেন্ডদের সাথে দুষ্টুমি করা, এগুলা ছোটখাটো এখানে ওখানে যাওয়া, এগুলো তো হয়, এই জন্য করে এগুলো করতে। তো এই দুষ্টুমির মাঝখানেই হচ্ছে একটা ঘটনা ঘটে যায় আর কি। তো আমার মা যে স্কুলে পড়তেন ওই স্কুল থেকে আমার মায়ের যে বাসার দূরত্ব বেশি না, মানে ব্রেক টাইমে বা আমরা টিফিন টাইম যেটাকে বলি, টিফিন টাইমে আসলে আমার মা ওই স্কুল থেকে বাসায় এসে খেয়ে যেতে পারতেন, এমন একটা দূরত্ব ছিল, বেশি দূরত্ব না আবার বেশি কাছেও না। তো কি হতো, আমার নানা রেলওয়েতে চাকরি করত, তো রেলওয়েতে যারা চাকরি করত তাদের একটা বরাদ্দ ইয়া দেওয়া হতো, আপনার বাসা দেওয়া হতো, কোয়ার্টার দেওয়া হতো আর কি, যতজন লোক অফিসার বা ছিলেন। তো ওই কোয়ার্টারে থাকার কারণে আশেপাশের যে কোয়ার্টারের লোকজন আছে তাদের সাথেও আর কি আমার আম্মুর ফ্রেন্ডশিপ অনেক ভালো ছিল, যার কারণে তারা একসাথে আসতো টিফিন খেতে, আবার একসাথে যেত। তো যাওয়া আসার পথে যত ধরনের দুষ্টুমি করা যায়, আমরা দেখা যায় যে কোনো গাছ আছে ওখানে একটু ঢিল মারলাম, আম গাছ বা বড়ই গাছ, ঢিল মেরে ওগুলো খাওয়া হলো, বা হচ্ছে কারোর কলিং বেলে টিপ দিয়ে দৌড় দেওয়া হলো, আমরা যেসব দুষ্টুমি করে থাকি আর কি, এগুলোই আমার মাও করতেন। তো তিনি আর কি এরকম একদিন তার ফ্রেন্ডের সাথে টিফিন খাওয়ার জন্য বাড়িতে আসেন, সবাই একসাথেই আসেন। আসার পরে যার যার মতো বাসায় চলে যায় এবং তারা যার যার মতো টিফিন খেয়ে আবার আর কি স্কুলে যাওয়ার পথে রওনা হয়। তো সেই দিনও মেবি তারা এরকমই কোন একটা বড়ই গাছে ওই ঢিল মেরে বড়ই খেয়েছিল। তো এমন ভাবেই আর কি তারা চলে আসে। তো আসার পরে স্কুল থেকে যখন আমার মা ব্যাক আসে, মানে স্কুল থেকে যখন বাসায় আবার আসে, তখন মানে আমার নানু খেয়াল করে যে আমার মা খুবই ক্লান্ত একটা ভাব নিয়ে বাসায় ঢুকছে, এবং ঢুকে আমার মা কখনোই মানে দুপুরের দিকে ঘুমাতে পছন্দ করতেন না, দুপুর বিকালে, মানে সে রাত্রে ঘুমাবেন দুপুর বিকালে সে কখনোই ঘুমাতো না। কিন্তু সেদিন আসার পরে নানু হচ্ছে বারান্দায় কাঁথা সেলাই করতেছিল, তো তখন এসেই আমার আম্মু কি করছে, নানুর পাশে বসে ঘুমায় পড়ছে, নানুর কোলে মাথা দিয়ে ঘুমায় পড়ছে। তো নানু হচ্ছে ঝাড়ি দিছে দুইটা, আমার নানা আর হতেছে মামা আমার আম্মুকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন, যার কারণে হইতেছে নানা মামার সাথে আম্মু হচ্ছে খুবই ফ্রি ছিল, কিন্তু নানু আবার একটু অপোজিট ছিল, নানু আবার খুব শাসনের ভিতরে রাখতেন, যার কারণে নানু যখনই ঝাড়ি দিছে যে হচ্ছে এখন এখানে এসে কেন ঘুমাচ্ছ, ভিতরে যেয়ে ঘুমাও, তখন হচ্ছে আম্মু আর কোনো কথা টথা না বলে আম্মু তার ব্যাগটা নিয়ে ভিতরে চলে গেছে। ভিতরে যে তিনি যে ঘুমাইছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকালবেলা হচ্ছে তিনটা চারটার দিকে সে বাসায় আসছে, এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছয়টা সাতটা বের হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, তাও সে ঘুমের থেকে উঠতেছে না, এমন অবস্থা। তো সচরাচর আমার নানু তো জানে যে এই টাইমে হচ্ছে আমার আম্মু কখনোই ঘুমায় না বলতে হচ্ছে মানে এই টাইমটাতে এসে সে না হয় খেলাধুলো করবে, না হলে ঘরের সব কাজ টাজ গোছাবে, এগুলো করবে, কিন্তু আমার আম্মু আর কি ঘুমাইতো না, সে শুধু রাত্রেই ঘুমাবে। তো আর বাসার আশেপাশে সবাই যেহেতু আমার আম্মুকে খুবই পছন্দ করতো, এক একজন করে বাসার সামনে দিয়ে যায় এবং আমার আম্মুকে ডাক দেয়, কিন্তু সেই দিন সবাই যাচ্ছে, সবাই ডাক দিচ্ছে, কিন্তু মানে মামনি তো ঘুমাইতেছে, কেউই আর মামনিকে পায় নাই। তো যা প্রত্যেকজনই শুনে গেছে যে আমার আম্মুর নাম হচ্ছে সমাপ্তি, তো সমাপ্তি ঘুমাচ্ছে, যে কয়জনই আসছে সবাইকে নানু বলছে যে ডাক দেন না, ও তো ঘুমাইতেছে। তো সবাই অবাক হয়েছে যে এই এত বছর ধরে ওকে কখনো আমরা বিকালে ঘুমাইতে দেখলাম না, ও ঘুমাইতেছে কেন? তারপরও স্বাভাবিক ভাবে ওটা নেওয়া হয়েছে যে ঘুমাচ্ছে। পরে যখন রাত আটটা বেজে গেছে তখন আম্মু ঘুমের থেকে ওঠে নাই, তখন এবার হচ্ছে নানা আর আমাদের পাশের বাসায় আর একটা আঙ্কেল ছিল, ওনারা দুইজন মিলে হচ্ছে তখন আম্মুকে তোলার জন্য গেছে যে কি ব্যাপার, কিছুতেই তোলা যাচ্ছে না, এতবার ডাকা হচ্ছে, মামা চলে আসছে, মামা তখন কলেজে পড়তো, মামা চলে আসছে, মামা এসে ডাকতেছে, তাও মামনি ঘুমের থেকে উঠতেছে না, এমন অবস্থা। মানে সে তাকে জোর করে যদি উঠিয়ে বসায় ফেলা হইতেছে তাও সে ঝিমের মধ্যে আছে, সে আবার শুয়ে পড়তেছে, এমন অবস্থা। পরে হচ্ছে আম্মু কি করছে, সরি আমার মামা কি করছে, মামা হচ্ছে খুবই তো পিঠাপিঠি দুজন, আমার মা হতে স্যার মামা খুবই শয়তানি করে, মানে তাদের বন্ডিংটাই খুবই ভালো ছিল বন্ডিংটা। তো মামা হচ্ছে বারবার ধরে তুলতেছে, তুলে বসাচ্ছে, আর আম্মু বারবার শুয়ে পড়তেছে, এমন করতেছে। তো মামা ভাবছে কি যে মেবি ওর পড়া হয় নাই বা কিছু একটা হয়েছে, ও এগুলা ফাঁকি দেওয়ার জন্য হচ্ছে ঘুমাচ্ছে। তো মামা মজা করে বলছে কি চল তোকে রাস্তা থেকে হাঁটাই নিয়ে আসি, এই কথা বলে জোর করে আম্মুকে তুলছে, তুলে আম্মু তো হাঁটতেও পারতেছে না, হাঁটা তো দূরে থাকছে, দাঁড়াইতেই পারতেছে না, তার ঘুমে এত ঝুল লাগছে। পরে এরকম ভাবে আর কি সে উঠে 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 দাঁড় করাইছে তাকে, আমার মামা আর নানা মিলে। তো দাঁড় করালে পারে তাকে নিয়ে হাঁটতে বের হয়েছে, তখন সে আঙ্কেলটাও ছিল আর কি, আম্মুর পাশের যে আঙ্কেলটা উনিও ছিল। তো উনি তারপরে আমার মামা আমার নানা মিলে আমার আম্মুকে নিয়ে আর কি হাঁটতে বের হয়। তো আমার মামা খুব ভালো মতো করে জানতো যে আমার আম্মু খুব কুকুর ভয় পায়, কুকুরের ধারের কাছেও সে যাইতো না, এমন অবস্থা। তো সে ভাবছে যে ওতে এত নাটক করতেছে, ওর কুকুরের কাছে পাঠাই, ওর ওই দিক দিয়ে হাত দিয়ে, যেহেতু মামাই হচ্ছে হাত ধরে ধরে ঘোরাচ্ছিল কারণ মামনির তো হুশ নাই, তোরকে কুকুরের কাছে দেখে নিয়ে যায়। এই কথা ভেবে মামা যখনই আমার মায়ের গায়ে হাত দিতে গেছে, মানে হাতটা ধরতে গেছে, তখনই আর কি মামনি চিৎকার করে দূরে চলে গেছে। মানে হুট করে এতক্ষণ যে মেয়ে হচ্ছে চুপচাপ ছিল, সে মেয়ে হঠাৎ করে চিৎকার দিতেছে, এখন মানে খুবই অস্বাভাবিক আচরণ করতেছে, এমন একটা ভাব করতেছে যেন সে আমার মামাকে চিনেই না। মামা তো প্রথম দিকে ভাবছে মজা করছে, কিন্তু বিষয়টা যখন চরম পর্যায়ে চলে গেছে যে কিছুতেই সে মানে মামাকে হাত ধরতে দিবে না, তখন মামা ভাবছে যে কিছু একটা ঝামেলা তো আছে। পরে ওখান থেকে কিছু আর না বলে টলে বাসায় নিয়ে আসছে। এই যে বাইরে থেকে ঘুরায় বাসায় নিয়ে এসে বসানো হয়েছে আমার মাকে। পরে হচ্ছে নানা এসে কথা বলতেছে, তারপর ওই আঙ্কেল এসে কথা বলতেছে, নানু কথা বলতেছে, মামা কথা বলতেছে, কিন্তু কারোর কথারই সে উত্তর দিচ্ছে না। সে অপ্রাসঙ্গিক আচরণ করতেছে, মানে এমন একটা আচরণ করতেছে যে সে যেন আমার মানে তাদের কাউকে চিনেই না, আর খুবই বাজে ব্যবহার করতেছে। মানে আমার মা যতই মানে বেয়াদবি করুক দুষ্টুমি করুক, কিন্তু এই ধরনের আচরণ সে কখনোই করতো না। মানে খুবই গালিগালাজ দিয়ে কথা বলতেছে, খুব বাজে আচরণ করতেছে। তো এটা দেখে আর কি আমার নানা আর মামা বুঝতে পারছে যে কিছু একটা ঝামেলা তো হয়েছে ওর সাথে। পরে আমার নানার বাসার পাশেই হচ্ছে একটা কবিরাজের বাড়ি ছিল। কবিরাজ বলতে হতেছে তিনি ঝাড়ফুঁক টাইপের কাজ করেন আর কি। তো ওনাকে তখন ডেকে নিয়ে আসা হলো। তো উনি আসার পরে আমার মার সাথে খুবই কথা বলার চেষ্টা করতে থাকলেন। তো আমার আম্মু তখন তো নিজের ধ্যানে ছিল না, তিনি ওই কবিরাজকে দেখে আরো জোরে জোরে গালিগালাজ, যত ধরনের গালিগালাজ দেওয়া যায় আর কি গালিগালাজ দিচ্ছিল। পরে কবিরাজ আর কি মামনিকে ভালো মতো দেখার পরে আমার নানাকে বললেন যে আপনার মেয়ের হচ্ছে উপরি দোষ আছে। এখন উপরি দোষ জিনিসটা যারা জানেন না, আমিও জানতাম না, এটা হচ্ছে আমার নানাই আমার কাছে এক্সপ্লেন করছে। উপরি দোষ বিষয়টা হচ্ছে কিছু কিছু মানুষ থাকে যাদেরকে আর কি সহজেই কন্ট্রোল করা যায়, কাইন্ড অফ কোন ভূত বা আত্মা আর কি সহজেই তাদের উপরে ভর করতে পারে বা সহজেই তাদের মানে কন্ট্রোল নিতে পারে আর কি। তো এই সমস্যাটা কি আমার মায়ের ভিতরে আছে, মানে আমার মায়ের আমার মাকে খুব সহজে আর কি কন্ট্রোল করতে পারবে যে কোনো খারাপ বা আত্মা বলেন বা ভূত বলেন এইগুলা। তখন আমার নানা বললেন যে তাহলে কি কোনো সমস্যা, কি করা যায় এখন? পরে উনি বলতেছে যে এখন কি করা যায়। প্রথম দিকে হচ্ছে নানা আর মামা এটা বিশ্বাস করতে চাইতেছিলেন না যে এটা কোনোভাবে হয় কিনা। পরে উনি বলতেছে যে আপনি কাজ করেন, কিছু হচ্ছে শুকনা মরিচ আছে যে লাল মরিচ, ওগুলো নিয়ে আসেন, আমার নানুকে বললেন ওগুলো নিয়ে আসতে। পরে নিয়ে আসার পরে উনি গ্যাস লাইট দিয়ে ওই জিনিসটা যখন মানে শুকনা মরিচে আগুন ধরিয়ে যখন আমার মায়ের নাকের কাছে ধরছেন, আমার মামনি আরো জোরে চিৎকার দিয়ে পিছনে ছড়ে যাইতেছিল আর খুবই মানে ভয়ানক ভাবে গালিগালাজ দেওয়ার সেগুলো তো দিতেছিলেন। পরে তিনি বললেন যে দেখেন আপনারা নিজেরাই দেখেন, একটা স্বাভাবিক মানুষ কি এরকম আচরণ করবে? অবশ্যই করবে না। আর আপনার মেয়ের তো কোনো অসুখও ছিল না, হুট করে এমন হয়েছে, তার মানে ওরকে কিছু একটা ভর করছে বা ওর কোন একটা সমস্যা তো হচ্ছে। পরে এই কথা বলার পরে আমার নানা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায় আপনি করেন। পরে বলতেছে ওনার তখন আবার উনি আমার মার কাছে জিজ্ঞাসা করতেছিলেন যে কি সমস্যা। তো যথারীতি আবার সে গালিগালাজ দেওয়া হচ্ছে, তিনি কোনো কথাই বলতে চাইছিলেন না। তো তখন আমার নানাকে তিনি বললেন যে কিছু করার নাই, আপাতত আমি আপনার সাথে পরের দিন দেখা করব, আপাতত আপনি একটা যেটা কাজ করতে পারেন, আমি তেল পড়া দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, ও যেহেতু আমার কাছেই আসতে চাইতেছে না, এগুলো তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, আপনারা এই পানি পড়া খাওয়ান, তেল পড়া হচ্ছে গায়েটায় মালিশ করে দেন, রাত্রে নামাজ কালাম টালাম পড়েন, ওকে সুরা টুরা পরে ফুটো দেন, আমি কালকে সকালবেলা আবার আপনাদের এখানে আসব। এই কথা বলে উনি চলে গেলেন। তো আম্মুর ধারে কাছে তো কাউকে আম্মু আসতে দিতেছে না। পরে এরকম ভাবে ওই রাত্রে গেল। পরের দিন সকালবেলায় যে কবিরাজটা ছিল উনি আবার আসলেন। উনি আবার এসে বললেন যে আপনার মেয়েই তো আসলে মূল কাহিনীটা ঘটাইছে। তো তখন আমার নানাকে তিনি বললেন যে ওকে হা করান, ওকে হা করায় দেখানোর মুখের ভিতরে কিছু আছে কিনা। তো আমার নানা তো কাছে যেতে পারতেছে না, আম্মু তো চিৎকার দিয়ে একদম অবস্থা খারাপ। তো বলতেছে যে আপনি মুখ খোলেন, দেখেন ওর মুখের ভিতরে একটা বড়ের বিচি আছে। তখন আমার মামা আর কি জোর করে আম্মুর মুখ খোলানোর পরে দেখে সত্যি আম্মুর গালের ভিতরে একটা বোরের বিচি আছে। কিন্তু এই বোরের বিচিটা কোত্থেকে আসলো? কারণ সারা দিন তো আম্মু কিছু খায় না স্কুলের থেকে আসার পরে, গত রাতেও কিছু খায় না, সকালেও তো কিছু খায় না, তাহলে এই বোরের বিচিটা আসলো কোথা থেকে? তখন ওই কবিরা যখন আমুর সামনে যায় বললেন যে তুমি এখানে কেন আসছো, পরে ওই আমুর ভিতরে যে ছিল সে চিৎকার করে বলতেছে যে আমি তো নিজ ইচ্ছায় আসি নাই, ও কেন আমাকে ঢিল মেরে ফেলাইলো। তখন আর কি যে কাহিনীটা বোঝা গেল সেটা হচ্ছে ওই যে আমার আম্মু তার ফ্রেন্ডের সাথে হচ্ছে অনেক টাইমে স্কুলের টিফিনে থেকে বাসার থেকে হচ্ছে স্কুলে ফেরত আসার পথে অনেক সময় হচ্ছে আমটাম পারতেন, বড়টরে পারতেন। তো সেদিন যাওয়ার পথে তিনি ওই রাস্তার পাশে একটা বড় বোরাই গাছ দেখেছিলেন। তো বন্ধুরা সাথে থাকলে যা হয়, তো বন্ধুদের সাথে যে আজকে এইখান থেকে হচ্ছে বোরাই পারবো এ কথা বলে যার যার মতো খেতে চলে গেছিল টিফিন। কিন্তু আসার সময় আর কি হয়েছে, সেদিন হচ্ছে আসার সময় ওই ফ্রেন্ডের সাথে আর আম্মু দেখা হয়নি, মেবি তারা এক একজন আগে আগে চলে আসছে বা পরে আসবে এমন কিছু একটা হয়েছে। তো আম্মু একা একাই আর কি ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। ওই রাস্তা যে বোরাই গাছটা, ওই বোরাই গাছের পাশে হচ্ছে একটা ছোট্ট কুঠির মতো ছিল, ওই কুঠিরে হচ্ছে একটা বৃদ্ধ মহিলা আর ওই মহিলার সাথে একটা ছোট্ট বাচ্চা থাকতো, যাদের সাথে আমার আম্মুর খুবই ভালো সম্পর্ক ছিল। মানে মাঝে মধ্যে তাদের সাথে ওইখানে যেত, তার সাথে গল্প করতো, কথা টথা বলতো, যেহেতু আমার আম্মু আগেই বলেছি অনেক হাসি খুশি এক্সট্রোভার্ট একটা মাইন্ডের মানুষ ছিলেন। তো ওই দিন আর কি ওই বৃদ্ধাটা ওইখানে ছিল না আর ওই বাচ্চাটাও ওইখানে ছিল না, না থাকার কারণে আমার আম্মু একা ছিল, একা থাকলে পারে। যাওয়ার সময় আম্মু দেখে গেছে যে গাছে অনেক বোরাই আছে, কিন্তু যখন আম্মু যখন ওই গাছে মানে বোরাই পাড়তে যখন আসছিল তখন দেখছে যে গাছে কোনো বোরাই নেই এবং গাছে মাত্র একটা বোরাই আছে, মানে একটা বোরাই দেখা যাইতেছে। তা আম্মু ভাবছে হয়তো সে ভুল দেখছে যাওয়ার সময়, বোরাই ছিল না হয়তো পাতা টাতা দেখছে, আর না হলে আমাদের মতো তো অন্য আরো অনেক মানে ছেলে পেলে আছে, ওরা হয়তো পেরে নিয়ে গেছে বোরাই। তো এই কথা ভেবে আম্মু আর কি করছে, একটা ঢিল মারছে এবং একটা ঢিলে ওই একটা বোরাই পড়ছে, বোরাই পড়লে ওই বোরাইটার আম্মু আর কি নিয়ে মুছে খেয়ে ফেলছে। এবং খেয়ে ফেলার পরে পরে যখন আম্মুর স্কুলে খোঁজ নেওয়া হয়েছে, আম্মুর স্কুল থেকেও বলছে যে ও যখন টিফিন খাওয়ার পরে বাসায় আসছে তখন থেকে ওরকম ধিমায় ধিমায় আসে আর কি, কথা কম বলতেছে, কারোর সাথে ইয়া করতেছে না, ঘুমের উপরে একটা প্রভাব আছে, মানে ঘুম ঘুম একটা ভাব আর কি আমার মায়ের ভিতরে, মানে সে নিজের কন্ট্রোলে নাই এমন বোঝা যাচ্ছে। পরে এভাবে আর কি মূল কাহিনীটা ছিল এটা। পরে তখন তিনি আমার আম্মুরকে জিজ্ঞাসা করলেন, মানে আমার আম্মুর ভিতরে যে আত্মাটা আর কি ছিল আর কি যেটা ভর করছে আর কি, ওনাকে জিজ্ঞাসা করলেন যে এখন ও তো ভুল করে ফেলাইছে, ও তো ছোট মানুষ, ও তো আর জানতো না, ও তো এত কিছু বুঝে না, তো তুমি ওকে ছেড়ে চলে যাও। পরে উনি মানে আত্মাটা বলতেছে না আমি কেন ছাড়বো, আমি কি ওর কাছে ডেকে নিয়ে আসছি বা আমি কি ওর কাছে গেছিলাম, ওই আমার কাছে আসছে, আমি তো নিজের মতো নিজে ছিলাম, গাছে ছিলাম, চুপচাপ ছিলাম, ও কেন আমাকে ঢিল মারলো, এমন ধরনের কথাবার্তা তর্কাতর্কি চললো কিছুক্ষণ। পরে অনেক বোঝানো টেঝানোর পরে সে রাজি হয়েছে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য রাজি হয়েছে। রাজি হওয়ার পরে সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলে যাবো, আমাকে কিছু জিনিস দিতে হবে। এখন কি জিনিস দিতে হবে এটার হচ্ছে আশেপাশের লোকজনকে জানেনি, শুধু নাকি হুজুরের কাছে জানিয়েছিল, কবিরাজের কাছে জানিয়েছিল। তো উনি বলেছে আচ্ছা ঠিক আছে, আমি ওনারা না দিলেও আমি তোমাকে এই জিনিসগুলো দেব। এ কথা বলে আর কি বলছে যে আচ্ছা তুমি চলে যাও, তো তুমি যে চলে যাবা এটা আমি কিভাবে বুঝবো। পরে বলছে আমি চলে যাওয়ার আগে হচ্ছে এদের বাড়ির যে টিনের যে চালাটাই, চালাতে একটা ঝাড়ু বেঁধে আছে, ঝাড়ুটা আমি ফালাই দিয়ে যাবো, এটা নিয়ে এটা আমি ফালাই চলে যাবো। তো বলছে যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরে সে পরের দিন চলে গেছে এবং ঝাড়ুটা নাকি ফালাই চলে গেছে। এটা হচ্ছে মূল ঘটনা। পরে হচ্ছে এটা চলে যাওয়ার পরও এখনো মাঝে মধ্যে ওইটার প্রভাব আমরা দেখতে পারি। আমার আম্মু এখন মানে আমি বলা চলে যে আমার আম্মুর সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই বয়সে এখন আমি আছি, কিন্তু তারপরও মাঝে মধ্যে দেখা যায় যে ওই হুজুরটা আম্মুকে কিছু জিনিস করতে নিষেধ করেছিল। যেমন আমরা তো আমার আম্মু খুবই মডার্ন মানে মানসিকতার একজন মানুষ, এইসব আগেকার দিনের জিনিসপাতি সেই করে না। সে কি হয় সন্ধ্যাবেলা যদি কোনো একটা অনুষ্ঠান থাকলে আমরা চুল টুল ছেড়ে সেজে গুজে বের হই, তো ওই চুল ছেড়ে বের হতে আর কি নিষেধ করেছিল উনি, যে আপনি কখনো বাহিরে চুল ছেড়ে বের হবেন না সন্ধ্যার পরে। তো যখনই দেখা যায় যে আম্মু একটু চুল টুল ছেড়ে বের হয়েছে, তো বোঝা যায় মানে বাসায় আসার পরে তার উপর একটু প্রভাব দেখা যায় যে সে আসলে নিজের ধ্যানে নেই, সে মানে কি যে বলছে, কি সম্পর্কে কথা বলছে কোনো কারণ ছাড়াই আমরা বুঝতে পারতেছি না। তারপরে আবার যখন মনে করেন তার পাশে বসে একটু কোরআন শরীফ পড়লে বা তার একটু পানি পড়া খাওয়াইলে কিছু হলে আবার সে ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস যেমন ওই চুল ছেড়ে বের হওয়া বা হচ্ছে ফজরের আজানের আগে হচ্ছে ঘুম থেকে হুটহাট করে রাত্রে ঘুম থেকে উঠে যাওয়া, এই জিনিসগুলো হলে পারে আর কি আমার আম্মুর মধ্যে ওই জিনিসটা দেখা যায়। এখন অনেকেই বলতে পারেন যে এটার কোনো ট্রিটমেন্ট হয় কিনা, তো সত্যি কথা বলতে আমার ফ্যামিলি হচ্ছে শিক্ষিত আর আমার বাবা এগুলোতে আসলে তেমন ভাবে বিশ্বাস করে না, তো তিনি মনে করেন যে এগুলো আসলে এগুলোর মাধ্যমে হতে পারে, প্রতারণা হতে পারে বা কেউ একজন ভুলভাল বুঝাইতে পারলো, অনেক ক্ষতি তো করতেই পারে মানুষ। তো তিনি বলেন যেহেতু তোমার মার যদি কোনো সমস্যা হয়েই থাকে, তো আমরা যখন কোরআন শরীফ পড়ছি মানে নামাজ কালাম পড়ছি যেহেতু ঠিক হয়ে যাচ্ছে, তো অন্য কোনো জিনিস নিয়ে কোনো এগুলো করার দরকার নেই। আর যা সত্যি কথা, অন্য কোনো জিনিস করার পরেও কিছু কিছু হুজুরকে দেখানো হয়েছে, কবিরাজকে দেখানো হয়েছে, কোনো ট্রিটমেন্ট আসলে পাওয়া যায়নি, যার কারণে এখন আর ওগুলো নিয়ে তেমন একটা আমরা চিন্তা করি না। আমরা হচ্ছে ওই স্বাভাবিকভাবে আমাদের ইসলামিক ভাবে যে জিনিসগুলো করা উচিত, নামাজ কালাম পড়া, কোরআন
আমরা সেভাবে করে নিই,
সেভাবেই করি।
এক্সেলেন্ট। সো অনেকক্ষণ যাবত আমরা আমাদের বন্ধুর কাছ থেকে কিন্তু ননস্টপ ঘটনাগুলো শুনছিলাম। আই হোপ আজকের এপিসোডটা আপনাদের অনেক ভালো লাগছে, বিকজ আমার যে ফ্রেন্ড সে কিন্তু আজকে চেষ্টা করেছে একের পর এক আপনাদেরকে প্যারানর্মাল কিছু স্টোরি শোনাতে। সো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। বন্ধু আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আবার যদি দেখা হয় আপনার কাছ থেকে অন্য স্টোরিগুলো আমরা শুনবো।
আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে এই ঘটনাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন আপনি। কথা হচ্ছিল আমাদের আজকের প্রথম অতিথির সাথে এবং এই মুহূর্তে অনেকেই আমার সাথে কমেন্টে যুক্ত হয়েছেন, আমরা সেই কমেন্টগুলো পড়ব। বাট রাইট নাও আমাকে একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, ব্রেকের ওপারে যখন আসছি তখন নিশ্চয়ই আমি কমেন্টসগুলো পড়ে শোনাবো। আপনি শুনছেন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরোটা। প্রাণ পরোটা চিপস না বিস্কিট, এটা নিয়ে অনেক রকমের কনফিউশন কাজ করে, বিকজ এটা ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো বিস্কিট। তো আপনার কাছে প্রাণ পরোটা চিপস না বিস্কিট সেটা আপনি আমাকে জানাবেন। আর বিরতির পর যখন আসবো তখন আমার সাথে আরো একজন বন্ধু থাকবেন, সো ডেফিনেটলি আমরা তার কাছ থেকেও বেশ কিছু ভৌতিক ঘটনা শুনবো। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জিয়াগো এফএম 94.4 এ ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড প্রন পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টেড প্রন পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিওতে এবং ভূত স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে যারা যেখান থেকে রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং নাটোর থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি শুনছেন এই মুহূর্তে আমাকে, এবং এছাড়াও ফেসবুকে এবং ইউটিউবে আপনারা দেখছেন www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoyer ফেসবুক পেজ থেকে। রাইট নাও আমার সাথে কমেন্ট সেকশনে যারা যুক্ত রয়েছেন আমরা কিছু কমেন্ট পড়ে ফেলতে পারি। যেমনটা আমাদের সাথে জয়েন করেছেন নজরুল ইসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হলো ফারজানা, হাই কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে রিপন যুক্ত হয়েছেন, আজকের গল্পগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। নাহিদা বলেছেন গল্পগুলো ও আমি শুনলাম, বেশ ভালো লাগলো। অমিত বলেছেন এরকম গল্প আরো শুনতে চাই, আমাদের সাথে জয়েন করেছেন। শেখ আয়না বলছে ভাই আমি আসতে চাই। ওকে, আপনি আসতে চাইলে যদি আপনার কাছে মিনিমাম 3-4 ভৌতিক গল্প থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন। নিয়মটা হচ্ছে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS স্পেস, নিজের নাম লিখবেন, নিজের লোকেশন, নিজের প্রফেশন, চারটে জিনিস টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটিতে। আমি আবারও বলছি RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। সো এখন আমি আমার পরবর্তী যে গেস্ট আছে তার সাথে একটু কথা বলবো। কি নাম তোমার?
আমার নাম ফাহিম আলিফ।
ফাহিম, কি করো তুমি?
আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী।
কোথেকে এসেছো?
আমি এসেছি ঢাকার সাভার থেকে।
সাভার থেকে, ঠিক আছে। তুমি আজকে এই যে অনুষ্ঠানে আসছো এটা কতদিন ধরে শোনো?
আমি যখন ক্লাস ফোর তখন 2020 সাল থেকে আসলে আমি জাগো এফএম 94.4 এর শো গুলা আসলে আমি এগুলাকে লিসেন করি। আর যখন আমার পড়ালেখা শেষ হয়ে যায় রাতের বেলায় তো তখন আমি আর কি মোবাইলটা নিয়ে এই রেডিওটা শুনতে থাকি।
চমৎকার। সো আজকে আমার সাথে একটা পুরনো বন্ধু আছে, সে রেডিও লিসনার বেসিক্যালি, এবং পিওর রেডিও লিসনার, কারণ আমি ওর সাথে যখন কথা বলতেছিলাম আমি বুঝতে পারতেছিলাম ও আসলে রেডিও অনেকে ফেসবুকে দেখে ইউটিউবে দেখে, ও না, ও হচ্ছে রেডিও লিসনার। সো এই রেডিও লিসনারদেরকে আমি সবসময় খুঁজি, বিকজ এই মানুষগুলো যখন থাকে তখন রেডিও শো করতে আরজেদেরও ভালো লাগে, বিকজ দিন শেষে আমরা আরজেরা কিন্তু ফেসবুক বা ইউটিউবে আপনাদের সাথে কানেক্টেড হওয়ার চাইতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি যখন কেউ এফ এম রেডিও লিসনারকে পাই। এই জন্য আমি নাটোরবাসী, কুমিল্লাবাসী বা চট্টগ্রামবাসীদেরকে বলবো, আপনারা যারা এস এম এস করতে চান সে এফ এম স্পেস নাম দিয়ে মনের কথাগুলো পাঠাতে পারেন 26969 নম্বরে। আর ফেসবুকে আপনি যদি চান আমার সাথে কমিউনিকেট করতে, আই হ্যাভ এ পেজ, আপনারা জানেন আর জি উদয় দিয়ে সার্চ করলে আপনি আমার পেজ পেয়ে যাবেন। আমি শিওর আজকে এপিসোডে প্রচুর নতুন বন্ধু যুক্ত হয়েছেন যারা হয়তো আমার পেজে এখনো কানেক্টেড নাই। ফেসবুকে যান আর জি উদয় লিখে সার্চ করুন, আপনি আমার পেজটা পেয়ে যাওয়ার পর ওখানে ফলো বাটনে ক্লিক করুন, অ্যান্ড ডেফিনেটলি মেসেজ দিয়ে জানিয়ে দিন আমাকে যে ইয়েস আমি আজকে থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। আর পুরনো বন্ধুরা ডেফিনেটলি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সো আরেকবার শুনি তোমার নামটা।
আমার নাম ফাহিম।
ফাহিম, তুমি এবার আমাদেরকে একের পর এক ঘটনা শোনাও, দেখি কয়টা ঘটনা আমরা শুনতে পারি।
আমি আমার প্রথম গল্পটা শুরু করছি। তো প্রথম গল্পটা হচ্ছে, আমার গ্রামের বাড়ি যেহেতু মাগুরা শ্রীপুরে, তো এই শ্রীপুরের আমার নিজের বাড়িকে ঘিরেই এই ঘটনাটা।
আচ্ছা।
তো ঘটনার শুরুটা হয় আসলে তখন আমি নবম শ্রেণীতে পড়ি, মানে গত বছর, বর্তমানে তো যেহেতু দশম শ্রেণীর শিক্ষার্থী, তো গত বছর যখন আমি নাইনে পড়ি তখন আর কি আমার আপু তো কলেজে পড়ে। তো আমাদের হচ্ছে বাড়ি যেটা করা শ্রীপুরে হওয়ার সত্ত্বেও আমরা পড়ালেখার কারণে ঢাকাতে থাকি। তো ঢাকাতে থাকার কারণে হয় ওই বাড়িটাতে অকেশনাল ছাড়া আসলে আমাদের যাওয়া হয় না, ওটা 6-7 মাস এরকম অফ থাকে, বাড়িটা বন্ধ থাকে। তো আমাদেরকে মাঝে মাঝেই ওই বাড়িতে যেতে হয়তো বাড়ির রক্ষণাবেক্ষণ দেখার কারণে, অথবা হতে পারে আমরা হচ্ছে বাড়িতে অনেক গাছপালা আছে এগুলা বড় হয়, গার্ডেন ক্লিনিং, এগুলোর কারণে আমরা বাড়িতে যাওয়া আসা করি। তো একদিন হঠাৎ করে আমি যখন স্কুল শেষ করি, স্কুল শেষ করে আমার স্কুল তো বিকাল 4টায় শেষ হয়, তো আমি 4টার সময় বাসায় আসি। আসার পরে আমার আপু যথানিয়মে 2টার সময় তার কলেজ শেষ হয়, সে কলেজ থেকে বাসায় আসে। তো আসার পরে আম্মু আমাকে বলে, ফাহিম, আর হচ্ছে আমার আপুর নাম শেফা, তো বলে শেফা চলো আমরা একটু গ্রামের বাড়িতে যাই, বেশ তো অনেকদিন হলো যাওয়া হয় না, এখন বাড়ির কি অবস্থাটা তো একটু দেখার প্রয়োজন আছে, চলো যাই। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো আমাদের সাভার থেকে হচ্ছে সরাসরি আমাদের শ্রীপুরের যাওয়ার বাস আছে, তো ওই বাসের আর কি যে সুপারভাইজার আছে সে তো চেনার লোক। তো তাকে ফোন করে বলি যে আঙ্কেল আমরা হচ্ছে 3 জন বাড়িতে যাব, তো আপনি আর কি টিকিটটা বুক করে দেন। তো যথানিয়মে সে আমাদেরকে টিকিট বুক করে দিয়ে একটা নির্দিষ্ট জায়গা আছে, বলে যে আপনি ওইখানে থাকিয়ে আমরা ওইখান থেকে আপনাকে বাসে পিক করে নেব। তো যেই বলা সেই কাজ, আমরা সময় মোতাবেক ওইখানে যাই। যাওয়ার পরে রাতের বেলা প্রায় 10:30 আমরা শ্রীপুরে নামি। তো শ্রীপুরে নামার পরে আমি বাড়িতে যাই। যাওয়ার পরে আসলে একটা বন্ধ বাড়ি, আপনারা তো বুঝতেই পারতেছেন বাড়ি বন্ধ থাকলে অনেক নোংরা হয়ে যায়, ধুলোবালি থাকে, অনেক গাছপালা যেগুলো গার্ডেন থাকে সেগুলো অগোছালো থাকে। তো এগুলো দেখার পরে বেশ মানে গাছপালা দেখি যে অনেক বড় হয়ে গেছে, যেগুলো ফল ফ্রুটস বা গাছ আছে এগুলোতে ফল ধরে আছে বা অনেক পেকে পড়ে গেছে, এরকম অনেক কিছু দেখার পরে বেশ আমি মেন গেটটা খুলি। খোলার পরে হচ্ছে আস্তে আস্তে একটু করে গেট খুলতে খুলতে মেন রুমে চলে যাই। তো যাওয়ার পরে আর কি আমরা তো বাহির থেকে, যেহেতু রাতের বেলা, বাহির থেকে খাবার কিনে নিয়ে যাই। তো কিনে নিয়ে যাওয়ার পর আসলে যেটা হয়, আমরা রাতের ডিনারটা শেষ করি। তো রাতের ডিনারটা শেষ করার পরে আসলে আম্মু এবং আপু দুইজনই, আমার ছোট ভাই আছে, তো এনরা তিনজনই আসলে শুয়ে পড়ে, মানে তারা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছে সারাদিন, আমরা স্কুল, আপু কলেজ, আমি স্কুল করার পরে আসলে বাড়িতে আসার পরে একটা টায়ার্ডনেস যেটা কাজ করে, তো টায়ার্ডনেসটা শেষ করার জন্য তো তারা শুয়ে পড়ে। কিন্তু আমার একটা অভ্যাস আছে, যেই অভ্যাসটা হচ্ছে আমি আর কি নোংরা জিনিসগুলোকে একটু কম পছন্দ করি। তো এগুলো করার কারণে যেহেতু গ্রামে আসছি, গ্রামে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে দেখা করব, অনেক দিন পর বন্ধুবান্ধবের সাথে দেখা হবে, তো ওইটা তো যদি পরের দিনই আমি চেষ্টা করি বাড়িতে গেলে তারপরের দিনই বন্ধুদের সঙ্গে দেখা করা, একটু খেলাধুলা করা, যেহেতু শহরে আসলে এরকম খেলাধুলা বা ঘোরাফেরার সেই সুযোগটা হয়ে ওঠে না নিজেদের লেখাপড়ার কারণে। তো আমি কি করি, বাকিরা সবাই শুয়ে পড়লো, আমি আসলে উঠে বিভিন্ন রুম, সোফা এগুলা পরিষ্কার করতে থাকি। তো পরিষ্কার করার এক পর্যায়ে সবকিছু পরিষ্কার করার পরে আমি হচ্ছে বাহিরে যাই। বাহিরে যাওয়ার পরে হচ্ছে দেখি যে আমাদের যেখানে হচ্ছে পার্কিং এরিয়া, তো পার্কিং এরিয়াটা বেশ ধুলো হয়ে, মেইনলি যে রাস্তাটা, ওই রাস্তার মেন রাস্তার সাথেই তো আমাদের বাড়িটা, তো ওই ধোলা টোলা ঢুকে যখন রাস্তায় গাড়ি চলাচল করে অনেক ধোলা যেয়ে পার্কিং এরিয়াটা নষ্ট হয়। তো ওই পার্কিং এরিয়াটা পরিষ্কার করার জন্য আমি যখন ছাদে উঠি, ছাদে ওঠার পরে আমি ছাদ থেকে পাইপ নামাই, নামানোর পরে পাইপ দিয়ে জায়গাটা পরিষ্কার করি। তো তখন হঠাৎ করে আমার আম্মু উঠে এসে বলে যে, এই তুই এখনো কি করছিস, ঘুমাসনি কেন? তো আমি বলি যে আমার আসলে ঘুম আসতেছিল না, জার্নি করার পরেও টায়ার্ড ফিলটা হইতেছে না, তো আমি ভাবলাম যে তোমরা সবাই শুয়ে পড়ছো, পরের দিন আবার অনেক সকালে উঠে এগুলো পরিষ্কার করতে হবে, তো তখন আর কি একটু কষ্ট মতো লাগতো, তো আমি এখনই আর কি যেহেতু আমার ভালো লাগতেছে তো আমি করতেছি। তো আম্মু আমাকে বলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমারও তো ঘুম আসতেছে না, তাহলে আই দুজনে হাতে হাতে কাজগুলো সেরে ফেলি। তো দুইজনে কাজ করতে থাকি, কাজ করতে করতে একসময় আমি ছাদে উঠে পাইপগুলো আবার জায়গা মতো রাখার পরে, তো আমাদের বাড়ির সামনে যেহেতু একদম মেন গেটের সাথে যেহেতু রাস্তাটা, যারা শ্রীপুর বাসী আছেন তারা হয়তো বা আমার ফ্রেন্ডরা হয়তো বা সবাই জানে যে আমার বাড়িটা কোথায়, তো ওই রাস্তাতে আমি একটু পাইপ দিয়ে আবার পানি দিতে থাকি যাতে রাস্তার ধুলাবালিগুলো একটু সরে যায়। তো এরকম পানি দেওয়ার পরে তো আমি যখন রুমে যাই, রুমে যাওয়ার পরে হচ্ছে আমি যে টিভির রুমটা, টিভির রুমে যাওয়ার পরে হচ্ছে আমি টিভিটা অন করে দিয়ে তখন একটু বসে বসে ইউটিউব দেখতে থাকি যে আসলে কি করবো। তা আমি তখন রাত মনে হয় আনুমানিক 12:30 বাজে এরকম সময়, তো আমার ঘুম আসতেছে না, তো আম্মু আমাকে বলে এই এত রাত হয়ে গেছে জেগে থাকার দরকার নেই তুই শুয়ে পড়। তো শুয়ে পড়ার কারণে আমি আম্মুকে বলি আচ্ছা আম্মু ঠিক আছে আমার তো ভালো লাগতেছে না, আমি ভিডিওটা একটা ভিডিও দেখতেছিলাম তো ভিডিওটা শেষ করে আমি শুয়ে পড়ব। তো শুয়ে পড়ার পরে ভিডিওটা যখন মাঝামাঝি সময় তখন আম্মু আমাকে হঠাৎ করে ডেকে বলে কি এই তোর যেহেতু ঘুম আসতেছে না চল একটু বাইরে রাস্তার দিকে যাই, চল বাড়ির চারপাশটা একটু দেখে আসি, যেহেতু মেন রাস্তা ওরকম কোনো সমস্যা নাই। তো আমাদের যে বাড়িটা ওর চারপাশে যখন আমি রাস্তায় বের হই, বের হওয়ার পরে যখন চারপাশ দিয়ে যখন বাড়িটা ঘোরাঘুরি করি তো রাস্তার একটু সামনে আমাদের বাড়ির ঠিক হয়তো বা 20 পা সামনে একটা দোকান আছে, ওই দোকানটার ঠিক সামনে একটা বাড়ি, বাড়ির দুই রাস্তার দুই পাশে দুইটা বড় বড় আম গাছ, বেশ অনেক আগেকার সময়ের, এই আম গাছটা অনেক মোটা, তো এই আম গাছটা আছে। আম গাছটা ঠিক হচ্ছে যখন রাস্তাটা আপনি তবে জানবেন যে গ্রামের অনেক সময় অনেক রাস্তাগুলো বড় করা হয় রাস্তা ঠিক করার জন্য, তো ওই রাস্তাটা বড় করার সময় আম গাছ দুইটা হচ্ছে মানে কেটে ফেলতে হয়, রাস্তার যারা লোক আছেন তারা কেটে ফেলে। কিন্তু আমাদের গ্রামের একটা প্রচলিত মুখে মুখে কথা আছে যে ওই আম গাছে নাকি কোনো একটা জিনিস হয়তো বা থাকতো, এমন কোন একটা মানে বুঝতেই পারতেছেন কিছু কোনো কিছু একটা থাকতো। তো ওই আম গাছটা কেটে ফেলার পরে যখন আমরা বাড়িতে নাই তখন রাস্তাটা হইছে, তো আম গাছটা কেটে ফেলার পরে নাকি আশপাশের অনেকেই নাকি দেখছেন যে হচ্ছে আমাদের বাড়ির সামনে তো রাস্তা, রাস্তা পার করলেই মাঠ, তো মাঠের ভেতরে নাকি মাথা ছাড়া ঘোড়া যেটা আমরা জানি, তো ওই ঘোড়া নাকি দৌড়াচ্ছে, পরে অনেকে নাকি দেখছে বাইক চালিয়ে যখন রাত্রেবেলা, আসলে গ্রাম বলতে আমরা রাত্রে 8টা বা এশারা আজান হলেই আসলে গ্রাম সবাই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, মানুষ দোকান বন্ধ করে যার যার বাড়ির দিকে যেতে থাকে, তো অনেকেই নাকি বাইক চালিয়ে বাড়িতে যাওয়ার সময় নাকি ওই আম গাছের ওই রাস্তাটুকু পার করার সময় নাকি দেখছে যে কি একটা সাদা উড়ে গেল, বা এমন অনেক কিছু তারা দেখছে। তো দেখার পরে আম্মু যখন আমাকে এইসব কথাগুলো বলতে থাকে বলে যে ঠিক আছে তুই ওই দিকে কিন্তু যাস না, তো রাস্তার সাথে তো আম গাছ, তো আমি তো এই ঘটনাগুলো জানতাম না, আম্মু আমাকে পরে আর কি এগুলো বললো যখন আমি, তো আম্মুকে বলে কি এই তুই রাস্তা ওই দিকে যাস না, তো আমি আবার হেসে খেলে উড়াই দিয়ে আমি ওই দিকতে হেঁটে চলে আসি। তো হেঁটে চলে আসার পরে আমি যখন বাড়িতে ঢুকি, ঢুকার পরেই আমার কেমন যেন একটু অস্বস্তি বোধ লাগে, আমি তো বাড়িতে আসার পরেই আর কি শাওয়ার নিয়েছি, শাওয়ার নেওয়ার পরেই তো আমি কাজগুলো করার পরে হচ্ছে আমি যেহেতু অস্বস্তি লাগে আমি আরেকবার মনে করি কি ঠিক আছে তোমার কাজকর্ম করছি গায়ে হয়তো আমার মলেটা লাগছে অস্বস্তি লাগতেছে তো আমি আরেকবার শাওয়ার নিই। তো শাওয়ার নেওয়ার পরে যেই আমি বিছানায় এসে শুয়ে পড়ি, তখন আমার রুমে যে শুয়ে পড়ে গেট টেট আটকানো, তখন হঠাৎ করে আমি কেমন যেন কাছে মনে হচ্ছে যে আমাদের ছাদে হচ্ছে কি একজন নূপুর পরে হাঁটছে। তো যেরকম শব্দটা হয় নূপুর পরলে আপনারা বুঝতে পারবেন, একজন যখন নূপুর পরে হাঁটতে থাকে মানে হাঁটতে থাকে তখন দেখবেন যে একটা শব্দ হয়, তো আমার কানে বারবার ওই শব্দটা ভেসে আসতেছে যে নূপুর পরে কেউ একজন আমার ছাদে হাঁটতেছে। তো আমি আম্মুকে ডাক দেই, আম্মু তো তখন একটু সজাগ ছিলেন, তো আম্মুকে ডাক দেই, ডাক দেওয়ার ফলে আম্মু আমাকে বলে কি হয়েছে তুই এখনো ঘুমাসনি কেন। তো আমি বলি কি আম্মু তুমি একটু দেখো না আমাদের ছাদের থেকে যেন কেমন একটা নূপুরের শব্দ আসতেছে। তো আম্মু আমাকে একটা মানে এক প্রশ্ন একটা ধমক দেন, বলেন যে এত রাত্রেবেলা তুই এইগুলা করলি, করার পরে আবার এই এরকম কথা বলতেছিস। তো ঠিক আছে আমি সেটাকে বেশি একটা তোয়াক্কা না দিয়ে ওই দিন রাতে ঘুমাই পড়ি। তো ওই দিন রাতে সবকিছু ঠিকঠাকভাবে চলে যায়, পরের দিন সকালে ঘুম থেকে উঠি, উঠার পরে বাইরের গার্ডেন এগুলো ক্লিন করি, ক্লিন ক্লিন করে বিকেলবেলা বন্ধুদের সাথে ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করে আবার রাতে আসি। তো ওই দিন রাতে আবার হচ্ছে ওই রকম একই সময় প্রায় রাত্রে মধ্যরাতের দিকে 12:30-1টার পরে আবার ওরকম নূপুরের আওয়াজ। তো আমার একটা কেমন যেন একটা বিষয় যে আমার প্রত্যেকদিন ওই সময়টাতেই ঘুমটা ভেঙে যেত, মানে একটার দিকে ঘুম ভাঙতো, আমি হয়তোবা কোনো কারণে ওয়াশরুমে গেছি বা একটু পানি খাইছি, এসে আবার বেডে যখন শুইছি তারপরে আবার সেই হঠাৎ করে সেই নূপুরের শব্দটা শুনতাম। তো এরকম হয়, তো আমি যেহেতু মঙ্গলবারে বাড়িতে যাই বুধবারের দিন, আর যাই। বৃহস্পতিবার হচ্ছে আমার বাবার আসার কথা। বৃহস্পতিবার যেহেতু আমার বাবা একজন এনজিও চাকরিজীবী, তো তিনি যখন বৃহস্পতিবারে ছুটি পেয়ে যখন গ্রামের বাড়িতে চলে আসেন, তো চলে আসার পরে তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, তুই যে এইগুলা শুনিস, আচ্ছা আজকে যদি এই শব্দটা শুনিস, আমি যখন বাবার কাছে এগুলো শেয়ার করি, তখন বাবা যখন আমাকে বলে তুই যে এগুলো শুনতেছিস, ঠিক আছে আজকে যখন শুনবি আমাকে ডাক দিবি। তো যেমন কথা তেমন, আমি যখন ঘুমায় পড়ি, ঘুমানোর পরে আবার ওরকম শুনি, শোনার পরে আমি যখন বাবাকে ডাক দেই যে বাবা এই যে দেখো আমার কাছে শব্দটা, তখন বাবা একটু অবাক হয়ে বলে কই তুই শব্দ শুনতেছিস, আমার কাছে কানে তো কোনো শব্দ আসতেছে না। তো ওই রাত্রেবেলা একতরফা বাবাও আমাকে একটু বুস্টুস দিয়ে আর কি আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরের দিন একদম সেদিন হচ্ছে আমার আর হচ্ছে মানে ই ঠিক থাকে না, মানে আমি আর মাইন্ডকে কন্ট্রোল করতে পারি না। তো সবাই যখন সবাই তো ঘুমায় আছে, আমি হচ্ছে দরজাটা খুলি, খুলে আমি যখন সিঁড়ি দিয়ে যখন আমাদের তো একতলা বিল্ডিং, তো সিঁড়ি দিয়ে যখন আর হচ্ছে একতলা বিল্ডিং আর দোতলার হচ্ছে আমাদের শুধু ছাদের ঢালাইটা দেওয়া হয়েছে, বাট রুম টুম করা হয় নাই। তো আমি যখন উঠি দোতলায় উঠি, উঠার পরে দেখি যে কিছুই নাই, তবে শব্দটা একদম মানে টপ ফ্লোর যেটা তিনতলার যে মেন ছাদটা ওই ছাদের উপর থেকে আসতেছে। তো আমি যখন মেন ছাদের উপরে উঠি, উঠার পরে যেহেতু চারপাশে ফাঁকা ফাঁকা জায়গা, সামনে মাঠ আর পেছনের দিকে কয়েকটা বাড়ি আছে, আর আমার বাড়ির সামনে হচ্ছে একদম পুরো মাঠ। তো তিনতলায় উঠার পর আপনি তো বুঝতে পারবেন যে পুরো এরিয়াটা আসলে কিভাবে দেখা যায়। তো আমি যখন তিনতলায় উঠি, উঠার পরে হচ্ছে আমি যখন মাঠের দিকে তাকাই, তখন আমি একদম পুরা শক হয়ে যাই। আমি দেখি যে ওই মাঠের ভেতরে ওই যেরকম আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি যে মাথা ছাড়া ঘোড়া দৌড়াচ্ছে। তো এইটা দেখার পরে একতরফা হুট করে দেখার পরে আমার প্রচন্ড পরিমাণে ভয় আসে। তাও ঘোড়াটা সাদা রঙের, সাদা রঙের মাথা ছাড়া ঘোড়া সেটা দৌড়াচ্ছে। তা আমি চিন্তা করি এত রাত্রে এই ঘোড়া কোত্থেকে আসবে। তো আমি তৎক্ষণাৎ আর এক মুহূর্ত এখানে ওয়েট না করে আমি সরাসরি নিচে নেমে যাই। নিচে নামার পরে আমি আব্বুকে ডাক দিই, আম্মুকে ডাক দিই, বাড়ির সবাইকে ডাক দেওয়ার পরে সবাই হচ্ছে তখন বলে যে তুই কেন ছাদে উঠলি এই রাত্রের বেলা, তুই কাউকে না জানায় কেন ছাদে উঠলি। আমি বললাম আমি এই নূপুরের শব্দটা পাচ্ছিলাম বারবার, এই কারণে আমি ছাদের উপরে উঠছি। তো ছাদের উপরে উঠার পরে আমি হচ্ছে তারপরে রাত্রেবেলা আব্বু আমাকে বলে যে ঠিক আছে, আব্বু নিজেও কিছু সোরা বা দোয়া দরুদ পড়তো, তা ওইগুলো পড়ে আমাকে বুকে ফু দিয়ে বলে যে শুয়ে পড়। তো ওই দিন আর আব্বু আম্মুর সঙ্গে শুইনি, আব্বু নিজে আমার সঙ্গে আমার বিছানায় শুয়ে থাকে, যেহেতু আমি একটু ছোট ভয় পাওয়ার একটা আশঙ্কা আছে, এই কারণে আব্বু শুয়ে আমার সঙ্গে শুয়ে থাকে। তো শুয়ে থাকার পরের দিন হচ্ছে ওই রকম শব্দগুলো আবার আসে। তো আমি কি করব, তখন আব্বু না পেয়ে আমার বাড়ির পাশেই মসজিদ, তো ওই মসজিদের হুজুরের কাছে হচ্ছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলে কি যে হুজুর আমাকে বলতে বলে যে তুমি কি কি দেখছো বা কি কি শুনছো, তুমি হুজুরকে সবকিছু বলো। তো আব্বু আর কি পাশ থেকে সরে যায়। সরে যাওয়ার পরে হুজুর আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই, তো হুজুর তো আমার নাম জানে, বলে যে ফাহিম তুমি কি কি জানো আমাকে বলো। তো আমি সেইভাবে সবকিছু হুজুরকে শেয়ার করতে থাকি। তো শেয়ার করার এক পর্যায়ে হুজুর আমাকে বলে কি যে তুমি যে এইভাবে বের হইছো ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আমি তোমাকে ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আর এইভাবে বের টের হো না, তুমি যখন এগুলো শুনবা ওটা না শোনার ভান করে তুমি ঘুমায় পড়বা। তো ঠিক আছে, যেই বলা সেই কাজ, তুমি ঘুমায় পড়বা। তো আমি সেরকম বাড়িতে হুজুর আমাকে একটা পড়া পানি দেয়, বলে যে রাত্রে ঘুমানোর আগে এটা খাবা, খেয়ে দেন হচ্ছে ঘুমায় পড়বা। তো আমি এটা খাই, খাওয়ার পরে ঘুমায় পড়ি। বাট যেদিন হচ্ছে আমি বাড়ি থেকে চলে আসব, যেহেতু তখন তো অফ টাইম না, আমি হুট করে স্কুল থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে গেছি, তো যেদিনকে চলে আসব তার হচ্ছে দুদিন আগে আমি লাস্টলি হচ্ছে ওইটা দেখি যে একদম আবার সেই শব্দটা। এবং আমার কাছে মনে হয় যে আমার বাবা, মানে আমার তো রুম জানলার একদম রুমের খাটের সঙ্গে আমার জানালা, তো আমি রাত্রে শোয়ার আগে যেহেতু গ্রাম অঞ্চল তো একটু গরম থাকে, তো আমি জানলাটা খুলে দিয়ে ঘুমাই আর কি। তো আমি জানলাটা খুলে দিয়ে ঘুমাই, তো আমার কাছে কেমন যেন মনে হলো যে বাবা জানালার ওই পাশে দাঁড়িয়ে আছেন এবং আমাকে ডাকতেছেন, এই ফাহিম একটু বাইরে আসতো। তো আমি উঠলাম, উঠার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে বাবা ডাকতেছে আমাকে জানলার ওই পাশ থেকে। তো আমি আবার যেই দুইবার শব্দ শুনছি, এই ফাহিম একটু আসতো, তো আমি আবার বলছি যে কে, তো বলে যে তুই আস। তো আমি তখন বাবার ভয়েস তো আসলে চিনি, তো আমি মনে করি যে বাবা হয়তো ডাকতেছেন কোনো কারণে, আমি বাইরে বের হই। তো বাইরে বের হওয়ার পরে হচ্ছে বাবা, আমি আর এদিকে খেয়াল করি নাই যে আমার বাবা রুমেই আছেন বা কই আছেন, আমি সেটা না খেয়াল করি, যেহেতু বাবা ডাকছে কোনো রিজন হয়তো বা আছে। তো আমি কোনো কিছু আর কোনো কিছু না ভেবে সরাসরি আমি দরজাটা খুলি, খুলে হচ্ছে গার্ডেনের দিকে যাই। তো গার্ডেনের দিকে যাওয়ার পরে বাবা হচ্ছে আমার হাত ধরে, আমি দেখতেছি আমার বাবা আমার সাথে আছে, কিছু এমন কিছু না। তো বাবা হাত ধরে, হাত ধরার পরে হচ্ছে আমাকে বলে যে আচ্ছা চল একটু হাইটে আসি ওদিক থেকে, এগুলো পরিষ্কার আমাকে বলছে। তো আমি তো বাবা তো বুঝে নিয়ে ওই রকম অত বেশি তোয়াক্কা না করে আমি বাবার বাবা আমার হাতটা ধরে, ধরার পরে আমি বের হই। বের হওয়ার পরে বাবা ঠিক আমাকে ওইখানে নিয়ে যায় যেইখানে হচ্ছে সেই কাটা আম গাছটা ছিল, মানে যেখান থেকে আম গাছটা আর কি কেটে, মানে যেখানে আম গাছটা ছিল কাটা হয়েছে, তো ঠিক ওইখানে নিয়ে যায়। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি একটু একতরফা অবাক হই যে এইখানে তো আমার আসা মানা, হুজুর তো আমাকে এইখানে আসতে মানা করছে, তো কেন বাবা আমাকে ঠিক ওইখানে নিয়ে যাচ্ছে। তো আমি এই কোশ্চেনটা ঠিক বাবাকে যখনই জিজ্ঞাসা করব, তখন আমি যেই বাবার মুখের দিকে তাকাই আমি একদম পুরা ভয়ে, আমি একদম পুরা ই হয়ে যাই যে আমি যেই বাবার মুখের দিকে তাকাই তখন দেখি এটা আসলে আমার বাবা না, আমার বাবার আকৃতির কিন্তু তার মুখটা মানে জঘন্য রকম একটা কি বলে মানে মানে ভয়ের মতো একটা মানে ফেস। তো এইটা দেখার সঙ্গে সঙ্গে আমি এত পরিমাণ ভয় পাই আমি একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যাই, পরের ঘটনার জানা নেই। এমনকি আমার ভাগ্যটা এতটাই ভালো যে আমি যখন চিৎকারটা দেই, দেওয়ার সঙ্গে সঙ্গেই মেবি তখন ওইটা ফজরের আজান দিছিল, তো ফজরের আজান দেওয়ার সময় আর কি ওই অশুভ জিনিসটা হয়তো বা ফজরের আজান শোনার সঙ্গে আমার আর কোনো ক্ষতি করতে পারে নাই। তো যখন আমি ওইখানে রাস্তার ভিতরে অজ্ঞানে পড়েছিলাম, তারপরে যখন মুসল্লিরা চারপাশ থেকে যখন মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়ার জন্য যেতে থাকে তখন দেখে যে আমি ওইভাবে রাস্তার উপরে পড়ে আছি। তো এটা দেখার পরে তারা তো চিনে আমি কে, তো তারা ডাক দেয় যে আমার বাবার নাম ফরহাদ, বলে যে ফরহাদ সাহেব আপনার আপনি কই, বাড়ির সামনে যে ডাক দেয়। তো বলে যে কেন কি হয়েছে, তো আব্বু তখন বের হয়ে আসে, যখন অনেকগুলো ডাক শুনে বের হয়ে আসার পরে বলে যে এই যে দেখেন ফাহিম তো এখানে রাস্তায় শুয়ে আছে। তো বাবা নিজেও শক, বাড়ির সবাই শক, আবার সবাই মুসল্লিরা যখন যায় মসজিদে যায়, যাওয়ার পর ইমামকেও বলে যে ইমাম সাহেব ফরহাদ সাহেবের ছেলে তো রাস্তার ভিতরে কাটা আম গাছের ওইখানে শুয়েছিল। তো হুজুর তো তখন বুঝতে পারে, ইমাম তো তখন বুঝতে পারে যে আসলে কিছু না কিছু একটা ঘটছিল। তো তারপরের দিন আমি যাই, যাওয়ার পরে আর কি হুজুর আমাকে বসায়, বসানোর পরে মসজিদে ডাকেন একটা সময়ে, ডাকার পরে আমি বসি, বসার পরে বলে কি তুমি সেদিনকে তো ওই আম গাছের কাছে গিয়েছিলে, কিন্তু কেন গিয়েছিলে বলো তো। তা আমি বলি যে আমি তো এমনি হাঁটাহাঁটি করছিলাম, মানে প্রথম দিনে যে ঘটনাটা আমি যখন শ্রীপুরে আসি তো সেই সময় কাজকর্মের পরে যখন আম্মুর সাথে হাঁটতে যাই তখন বলে যে তোমার আম্মু কি তোমাকে মানা করছিল এখানে যাইতে। তো আমি বলছিলাম যে আম্মু তো আমাকে বলছিল যে অতদূর যাস না একটু এদিকে থাক। তো আমি ওই দিক থেকে হেঁটে চলে আসি, বলে যে তুমি যখন ওইখানে গিয়েছ তখনই হচ্ছে তুমি একটা জিনিসের গায়ে পাড়া দিয়ে ফেলছো। তো আমি বলি যে আমি তো কোনো কিছুর গায়ে পাড়া দিই না, আমি তো নর্মাল রাস্তা দিয়ে হাঁটতেছি। তো বলে যে দেখো যখন হচ্ছে আম গাছগুলো কাটা হয়েছে তখন এই আম গাছে যা ছিল সেগুলো বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিক দিয়ে ঘুরতে থাকে, কারণ তাদেরও তো একটা কি বলে থাকার জায়গা ওই আম গাছটা ছিল, বাট যখন ওইটা কেটে ফেলা হয় তখন তারা বিক্ষিপ্ত এদিক ওদিক দিয়ে ঘুরতে থাকে। তো তুমি হয়তো বা না বুঝেই কিছু একটার গায়ে পাড়া দিয়ে ফেলছো, এখন তো সে তোমাকে ছাড়বে না, সে হচ্ছে তোমাকে মেরে ফেলবে বা এরকম কিছু, বা তাদের দুনিয়াতে নিয়ে যেয়ে তোমাকে দাস বানায় রাখবে। তো এগুলো শোনার পরে নর্মালি আমি ছোট মানুষ অনেক ভয় টয় পেয়ে যাই। তো আমি হুজুরকে বলি হুজুর কিছু একটা করেন, এগুলো করেন। তো হুজুর কি করে, হুজুর আমাকে বলে আচ্ছা ঠিক আছে ভয় পাওয়ার কারণ নেই, তুমি মসজিদে একটুক্ষণ বসে থাকো, আমি একটু বাইরে থেকে আসতেছি। তো আমি মসজিদে বসে থাকি, বসে থাকার পরে মাগরিবের আজান দেয়, তো মাগরিবের নামাজটাও মসজিদে পড়ি। তো হুজুর আমাকে বলে মসজিদ থেকে বের হয়েও না, তো আমি মসজিদে বসে আসছি। পরে এশার আজানও দেয়, এশার সময় এশার নামাজ পড়ি, আমি দেখলাম আমার বাবা নিজেও আসলো মসজিদে, মেবি আমার বাবার সঙ্গে হুজুর কোনো কথা বলেছিল সে ঘটনাটা আমি জানি না। তো আসার পরে হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো, আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। তো হুজুর নিজেই এশার নামাজের পরে একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন, বাবা পাশে বসে থাকেন। পরে আমার বাবাকে বলেন যে ঠিক আছে ফরহাদ সাহেব আপনি চলে যান, আমার ওর সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। তো এইগুলো বলার পরে উনি আমাকে বলে এখন তোমাকে আমি যা যা বলবো তুমি হচ্ছে এই জায়গা থেকে উঠবা না, তুমি এইখানে বসে থাকবা, এবং যা যা করবো কোনো শব্দ করবা না, শুধু দেখবা, আর আমি যদি তোমাকে কোনো কিছু করতে বলি তাহলে তুমি সেটা করবা। তো হুজুর যেরকম আমাকে বলে আমি ওরকম ঠিক আছে হুজুর কোনো সমস্যা নেই আমি আপনার কথা মানব। তো এক পর্যায়ে হুজুর আমাকে বলে যে ঠিক আছে ফাহিম তুমি এখানে বসো। তো হুজুর তারপরে একটা কাগজ নিয়ে আসে আমার সামনে। তো কাগজ আনার পরে কাগজটা হচ্ছে উনি কাগজের ভিতরে একটা কলমের মতো কিছু একটা পেন্সিল টাইপ, আমি জানি না ওটা আসলে কি ছিল, ওটা কলম ছিল না পেন্সিলও ছিল না, বাট পেন্সিলের মতো লেখা যেত। তো উনি হচ্ছে গোল করে ওই কাগজটার পেন্সিলটা না উঠায় একবার আমার নাম লিখতে থাকেন গোল করে পুরো কাগজটাতে। তো গোল করে লেখার পরে উনি যখন পেন্সিলটা তুলবেন তখন তোলার আগে তিনি ওই কাগজটা ফুটো করে ফেলেন। তো যেহেতু আমি পুরোটা দেখতেছি, আসলে আমার সামনে তো উনি এগুলো করতেছে, তো ফুটা করে তারপরে উনি পেন্সিলটা উঠান। উঠানোর পরে উনি ওই কাগজটার ভেতরে কোনো কিছুর একটা শিকড় বা একটা কিছু একটা জিনিস শুকনা দেখলাম, হয়তো বা কোন একটা কিছুর গাছের হয়তো বা কাণ্ড বা হতে পারে একটা শিকড়, তো ওইটা তার ভিতরে দিয়ে ওটাকে পেঁচান। পেঁচানোর পরে ওটা একটা তাবিজের ভিতরে ঢোকান, ঢোকায় মোম দিয়ে তাবিজটা আটকায় দেন। তো আটকায় দেওয়ার পরে তিনি হচ্ছে আমার বাবাকে, আবার ওনার যে খাদেম ছিল তো খাদেমকে বলেন যে ঠিক আছে একটু পর হচ্ছে ডেকে আনেন। তো তখন হচ্ছে বেশ মধ্যরাত, তো মধ্যরাতের সময় তো বাবাকে ডেকে আনে। তো বাবা আসে, আসার পরে বলে কি ফরাজ সাহেব আপনাকে আমি একটা জিনিস দিচ্ছি, আপনি জিনিসটা একটু ওই আমার বাড়ি থেকে একটু দূরে হচ্ছে, আমার বাড়ি তো যেহেতু শ্রীপুর আর হচ্ছে খামারপাড়া নামে একটা জায়গা আছে, বলে যে খামারপাড়া যে গুরুস্থানটা আপনি একটু ওই গুরুস্থানে গিয়ে এটা একটু ঘিরে দিয়ে আসবেন। তো ঘিরে দিয়ে আসার কথা যখন বলে বাবাকে, সে তো বাবা একটু মানে ভয় একটু পান যে আসলে মানে কিভাবে যাবে মধ্যরাতে গোরস্থানে, যারপরে এটা গাড়া বা ই করা। তো বাবা হুজুরকেই বলে যে আপনি একটু এটা করে দেন না। তো হুজুর বলে যে না, এটা আপনাকেই করতে হবে, এটা আমি করলে হবে না, এটা আপনিই করেন। তো বাবা একতরফা একটু ভয় পায়, তো বললে কি আচ্ছা তাহলে আমার সঙ্গে কাউকে পাঠান। বলে ঠিক আছে আমি আপনার সঙ্গে আমার খাদেমকে পাঠাচ্ছি, ও যাবে আপনার সঙ্গে, তবে আপনি যখন এটা গাড়বেন কবরস্থানের একটা কোনায় গাড়বেন, কিন্তু খেয়াল রাখবেন এটা কবরস্থানের জন্য ভেতরে হয়, মানে কবরস্থানের বাউন্ডারির বাইরে যেন না হয়, কবরস্থানের ভেতরেই জন্য হয়। তো কবরস্থানের ভেতরে একটা কর্নারে আপনি এটা ঘিরে দেবেন, ঘিরে দিয়ে আপনি পেছনে তাকাবেন না, সরাসরি চলে আসবেন। যদি কেউ আপনাকে ডাকে বা কিচ্ছু বলে বা আমার খাদেমও যদি আপনাকে ডাকে, আপনি কবরস্থান পার না করার আগে কারোর ডাক শুনবেন না। তো যেই কথা বাবা ঠিক আছে ওরকম ভাবে ঘিরে দিয়ে চলে আসে। তার আসার পরে হচ্ছে ওই দিন রাত্রে বেলা হুজুর আমাকে বাড়িতে পাঠায় দেয়, বেশ রাত হয়ে গেছিল, বাড়িতে পাঠানোর পরে বলে যে ঠিক আছে তুমি শুয়ে পড়বা, কিন্তু শোয়ার আগে একটু সুরা ইখলাস আর সুরা ফাতিহা পড়ে একটু বুকে ফু নিয়ে তারপর শোবা। তো হুজুর আমাকে একটু সারপোক করে দেন, পরে আমি এইগুলা পরে শুয়ে পড়ি। তারপরের দিন হচ্ছে হুজুরকে বাবা আবার ডাকে, তো ডাকার পরে বলে যে হুজুর তাহলে কি সবকিছু ঠিক হয়েছে? তো হুজুর বলে যে না ঠিক হয় নাই, আমি তো আপনার কাছে যাইতে চাইছিলাম, তো আপনি তো আমাকে ডাকলেন, আচ্ছা ঠিক আছে আপনি একদমে একটা সাদা মোরগ কিনবেন, তো এই মোরগটা হচ্ছে আপনি একদমে কিনবেন, দোকানদার আপনাকে যে দামটা বলবে আপনি ওই দামে সাদা মোরগটা কিনে নিয়ে আপনি একটা পরিত্যক্ত কোন একটা জায়গায় ছেড়ে দিবেন মোরগটা। তো বাবা বলে যে আচ্ছা আমি এখন এই সময়ে সাদা মোরগ কই মানে পাবো কই? তো এটা জিজ্ঞাসা করার পরে বলে যে আপনি একটু বাজারে খোঁজ করেন বা কোনো গৃহস্থ বাড়িতে খোঁজ করেন, পেয়ে যাবেন। তো বাবা একটু খোঁজ করে বেশ দূর থেকে বাবাকে ওই সাদা মোরগটা কিনতে হয়। তো যেই দাম বলে সেই দাম দেশ তিনি কিনে আনেন। কিনে আনার পরে যখন বলে যে আসলে পরিত্যক্ত জায়গা আমি কই পাবো এখানে, আসলে গ্রামে তো বাবা তেমন জান না, তেমন একটা তার জানা নেই, তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে আপনি আমার বাড়িতে মোরগটা রেখে যান, আমি পরে কোন একটা পরিত্যক্ত জায়গায় এটা ছেড়ে দেবো। তো এটা করার পরে হুজুর আমাকে একটা তাবিজ দেন, তো ওই তাবিজটা হচ্ছে আমাকে বলেন যে তুমি এক সপ্তাহ এটা পরবা, পরে থাকবা, আর হচ্ছে তুমি কখনোই তাবিজটা খুলবা না, এই এক সপ্তাহ পরে থাকবা, এবং একটা নির্দিষ্ট সময় আমাকে দিয়ে দেয়, বলে যে এই নির্দিষ্ট সময় পরে ওই তাবিজটা দেখবা তোমার হাত থেকে একাই খুলে যাবে। তো যখন খুলে যাবে তখন হচ্ছে তুমি বাড়ির আশেপাশে বা তুমি যেখানে থাকো তার আশেপাশে কোন একটা জায়গায় তাবিজটা হচ্ছে এমন একটা জায়গায় ফেলে দিবা যেখানে হচ্ছে জনসমাগম হয় না বা কেউ যায় না, হাঁটাচলা হয় না, এমন একটা জায়গায় ফেলে দিবা। ফেলে দেওয়ার সময় হচ্ছে তুমি ডান হাতে একটু ফেলে দিবা, কিন্তু তুমি আর তাকাবা না ওটার দিকে, ওটা কই পড়লো বা কে পড়ছে এটা তুমি দেখবা না, তুমি এটা ফেলে দিবা। তো আমি ওইভাবে লাস্টে এটা করার পরে আমি যখন ঢাকায় চলে আসি, ব্যাক করি, তো ঢাকায় আসার পরে আমি এমন একটা জায়গায় ফেলে দিই। তো তারপর থেকে আর আসলে আমার সঙ্গে তেমন কোনো কিছু হয়নি, আপাতত আমি ঠিক আছি।
এক্সিলেন্ট, চমৎকার ভাবে আমার বন্ধু তার জীবনের এক্সপিরিয়েন্স গুলো বলছিল, খুব ভালো লাগলো। নেক্সট টাইম আবার দেখা হলে অন্যান্য স্টোরি গুলো তোমার কাছ থেকে আমরা শুনবো, ঠিক আছে? সো এইভাবেই আসলে আমাদের ভূত স্টুডিওতে বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা আসেন এবং তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেন। সো আমাদের সাথে যখন বন্ধুটি জয়েন করেছে ঠিক সেই মুহূর্তে বেশ কিছু বন্ধু আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন। আয়েশা তাদের মধ্যে একজন বলছেন, হ্যাঁ আমিও এভাবে ভৌত স্টুডিওতে এসে ভৌতিক গল্প বলতে চাই। খুবই সিম্পল একটা কাজ করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে উদয়কে 26969 নাম্বারটিতে। আমাদের টিম মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করবে বাই ফোন, অ্যান্ড আপনার স্টোরিগুলো তারা যখন শুনবে যদি সেটা প্রচারযোগ্য মনে হয় আপনাকে ডেফিনেটলি ইনভাইট করবে আমার এই শোতে। নেক্সট টাইম হয়তো আপনার সাথে আমার কথা হবে, এইভাবে হটসিটে বসে আপনিও আপনার জীবনে ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারবেন। আমাদের সাথে এদিকে জয়েন করেছেন বন্ধুটির নাম হচ্ছে সালমান, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু রাফি, যুক্ত রয়েছেন আমাদের সাথে। এদিকে বন্ধুরের নাম হচ্ছে পলাশ আমাদের সাথে যুক্ত রয়েছেন, এদিকে তাবাস্তু মাক্তা আমাদের সাথে যুক্ত রয়েছেন, জামিল আমাদের সাথে, তৌফিক যুক্ত রয়েছেন, জুবায়ের যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, কনা যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে বীর যুক্ত রয়েছেন আমাদের সাথে, মৌমিতা যুক্ত হয়েছেন আমাদের সাথে, তপন যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফরদিন যুক্ত হয়েছেন, আরো অনেক অনেক বন্ধু, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে রাখার জন্য, পাশে থাকার জন্য। রাইট নাও আই নিড এ ব্রেক, ছোট্ট একটা বিরতির পর আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গেস্টকে নিয়ে হাজির হব, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান্ড পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান্ড পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, আমি উদয় আছি আপনার সাথে ফুড স্টুডিওতে। ফুড স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা চিপস না বিস্কিট? এটার ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হলেও বাইট দেওয়ার পরে মনে হয় ইটস দ্য বিস্কিট। আমার সাথে আজকের এপিসোডের শেষ গেস্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে, আমরা তার সাথে একটু পরিচিত হই। কি নাম বন্ধু আপনার?
আমার নাম ওমর ফারুক আশরাফি।
ওমর ফারুক, কোথেকে আসছেন?
আমি সাতারকুল থেকে আসছি।
সাতারকুল থেকে আসছেন? আপনি আমাদের ভূত স্টুডিও কতদিন যাবত শোনেন?
আমি মনে করেন 2017 থেকে আর কি শুনি।
পুরনো বন্ধু আমাদের,
আমি প্রথমে রেডিওতে শুনতাম।
আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছেন। এই যে বন্ধুরা, সে কিন্তু আজকে চলে আসছে আমাদের এই এপিসোডে তার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্স গুলো বলতে, এবং আজকের এপিসোডে তিনি বেশ কিছু ঘটনা আপনাদেরকে শোনাবে। আপনাদের কাছেও যদি মনে হয় যে এরকম স্টোরি আছে এবং আপনারা রেডিওতে এসে লাইভে বলতে চান, তাহলে কি করবেন? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ট্যাপ করে ফেলবেন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। সো রাইট নাও আমার এই বন্ধুর কাছে আমি চলে যাব এবং নন স্টপ কিছু ভৌতিক ঘটনা শুনবো। আবারও বলছি, আপনি চাইলে অনুষ্ঠান চলাকালীন ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আর যে উদয় কিংবা জাগো ফেমের পেজে যেখানে আছেন, বাট যারা পেজগুলো এখনো লাইক দেন নাই তাদের সুবিধার্থে বলছি, www.facebook.com/জাগোফেমের পেজ আপনি চাইলে একটা লাইক মারতে পারেন, অথবা আপনি সরাসরি আমাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন www.facebook.com/আরজিউদয়ের পেজে। সো আজকে নতুন যে বন্ধুরা আমার পেজে যুক্ত হয়েছেন তারা অবশ্যই ইনবক্সে আমাকে একটা হাই দিয়ে রাখবেন বা জানিয়ে রাখবেন যে আমি কিন্তু তোমার নতুন বন্ধু, আমি জানতে পারবো এই মানুষটা আমার এই 33 লক্ষ মানুষের পরিবারে কিন্তু যুক্ত হয়েছে। সো বন্ধু, আমরা সরাসরি ঘটনায় যেতে চাই, শুনি আপনার ঘটনাগুলো।
আমি এখন প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমি একজনের থেকে কালেক্ট করি, সে নেত্রকোনা থাকে, তার নাম এবং তার বাসা কোথায় বলতে নিষেধ করেছি, তাই বললাম না। তো আমি ভাইয়ের সাথে প্রায় অনেক আগেই পরিচিত, ভাইয়ের সাথে কথা হয়। তো কয়েকদিন আগে, প্রায় 2 সপ্তাহ সম্ভবত, তো ভাই আমাকে একটা মেসেজ দিল যে ভাই আপনি তো এরকম ভৌতিক ঘটনা পছন্দ করেন বা আপনি ভৌতিক ঘটনা নিয়ে অনেক এক্সাইটেড, আমার কাছে একটা ভৌতিক ঘটনা আছে, আমি সেটা আপনার কাছে শেয়ার করব, যদি কোনো এরকম প্ল্যাটফর্মে যান বা এরকম কোন প্ল্যাটফর্মে চান্স পান বা তাহলে আমার ঘটনাটি শেয়ার করবে। আমি বললাম যে ঠিক আছে, আপনি আপনার ঘটনাটি লিখে দিতে পারেন। তা ভয়েস মানে মেসেজে লিখে দিছে, তো আমি ঘটনাটি পড়লাম, বেশ অসাধারণ একটি ঘটনা। তো ভাই আগে মানে বাবার সাথে আর কি ইয়াতে বিদেশ থেকে আর কি আসছে, আসার আগে একটা উইজা বোর্ড কিনে আনে ভাই, একটা উইজা বোর্ড কিনে আনে এবং সে দেখতে চায় যে উইজা বোর্ড দিয়ে আসলেই কি এরকম কোন অশরীরী বা এরকম কোন মানে প্যারানর্মাল ঘটনা ঘটে কিনা। তো এরকম উইজা বোর্ড নিয়ে আসে, এরকম বেশ কয়েকদিন উইজা বোর্ড রেখে দেয় যে এরকম সময় পায় না। তো একদিন এরকম পরীক্ষার আগে আগে তো ভাই তার ফ্রেন্ডদেরকে নিয়ে মানে গ্রুপ স্টাডির নাম করে আর কি তাদের বাসে আনে এবং উইজা বোর্ড দেখায়, বলে যে আজকে এই উইজা বোর্ড দিয়ে আমরা জিন ডাকবো বা ভূত ডাকবো। তো সবাই বন্ধুরা তো একটু এক্সাইটেড যে মানে উইজা বোর্ড আছে তোর কাছে, ঠিক আছে তাহলে চল দেখি কি হয়। এরকম ভাবে উইজার বোর্ড দিয়ে মানে দরজা লাগিয়ে জাস্ট মনে হয় 5-6 জন হবে এরকম ঘরের ভিতরে খাটের উপর বসে আবার চারপাশে মোম জ্বালিয়ে একবার প্রফেশনাল ভাবে উইজার বোর্ডটা রেখে সুন্দরভাবে বসেছে যে জিন ডাকবে। ও আবার ভাই বললো যে ইয়া থেকে মানে অনলাইন থেকে বা এরকম ক্রোম বা ইয়া থেকে জেমিনি থেকে কিছু মন্ত্র কালেক্ট করেছে বা এরকম বিভিন্ন মুভি থেকে উইজার বোর্ডের যে মুভিগুলো আছে ওইখান থেকে কিছু মন্ত্র শিখেছে, ওই মন্ত্রগুলা দিয়ে তারা এরকম জিন ডাকবে। তো তখন ভাই উইজার বোর্ড নিয়ে বসেছে এবং ওই মন্ত্রগুলো পড়তেছে, এরকম কিছুই আসে না, মানে কোনো কিছুই নেই। এরকম প্রথম দিন এরকম চলে গেল, দ্বিতীয় দিন মানে পরাপর 3 দিন উইজার বোর্ড নিয়ে বসে মন্ত্র পড়ে কিন্তু কোনো কাজ হয় না। পরে বলে যেটা মনে হয় সম্ভবত ফেক বা এরকম এটা হয় না কাজ, এটা রেখে দি। পরে আরেকদিন ভাই বলল যে তার ফ্রেন্ডদেরকে বলল যে এইবার লাস্ট একটা চেষ্টা করে দেখি, যদি আসে তো আসলো, না আসলে উইজার বোর্ডটা আমরা ভেঙে ফেলে দেব। বলল যে ঠিক আছে, বন্ধুরাও বলল যে ঠিক আছে চল আমরা এরকম একটা সময়। আবার তাদের এবার কয়েকটা পরীক্ষা যেন শেষ হয়েছে, আবার গ্রুপ স্টাডি। এবার ভাই বলল যে ভাইয়ের একটা বন্ধু আছে, তার বাবা মা সম্ভবত হ্যাঁ বাহিরে মানে গ্রামের বাড়িতে গেছে, এরকম একটা কে যেন তাদের বাবা মার আত্মীয় মারা গেছে, তাদেরকে আর কি তাদের জানা যায় বা এরকম দাফন কাফন করার জন্য আর কি গেছে। তো বন্ধুর মানে তার বন্ধুর বাড়িতে গিয়ে উঠে ভাই আর তার বন্ধুরা এরকম গ্রুপ স্টাডির কথা বলে ছাদে উঠে প্রথমে বসে, যে রাত্রে সম্ভবত 10টা বা 11টা হবে। তো এরকম ছাদে উঠে বসে এরকম মোম জ্বালায় একেবারে সবকিছু একেবারে ঠিকঠাক করে রিচুয়াল করবে, এমন সময় একটা বাতাস এসে সবগুলো মোম নিভে গেছে। ভাই বললো যে এখানে তো বাতাস আছে, এখানে হবে না। আবার ছাদের পাশেই একটা রুম থাকে, আবার আপনারা জানবেন ছাদের পাশে একটা রুম আছে, সেই রুমে মানে জাস্ট পুরাতন যে আসবাবপত্র রাখে। তো ভাই এখানে আবার একটা চৌকি ছিল, চৌকি বলতে যে বেতের যে খাট বা এরকম আগে যারা আগের দিনে যারা তারা চিনবেন এরকম, ওই চৌকির উপরে আবার সাইডে একটা অলকালার ছিল, অলকালারটা বিছিয়ে বা এরকম অলকালারটা ইয়ে করে দিয়ে তারা ওই চোখের উপর বসে এবং চারপাশে মোম জ্বালায়, জ্বালায় বলে এইবার আমরা দেখব মানে এই উইজার বোর্ড দিকে আসলেই ভূত আসে কিনা। এরকম ভাবে ভাইরা মন্ত্র পড়তে শুরু করলো, বিভিন্ন মানে যে অনলাইন থেকে যে মন্ত্রগুলো শিখেছে। তো এরকম এক পর্যায়ে হইল কি, হঠাৎ করেই মানে ও ওইখানে আবার রুমের ভিতরে আবার একটা লাল লাইট ছিল, এরকম যে লাল কালারের যে লাইটগুলো আছে লাল একটা লাইট ছিল, ওই লাইটটা জ্বালানো ছিল, হঠাৎ করে ওই লাইটটা জ্বলতে নিভতে শুরু করে। তখন মানে ওরা চোখ বুঝে আর কি মন্ত্র পড়তেছে বা এরকম মিয়াগুলা পড়তেছে, তো লাইটগুলো যে জ্বলছে নিপছে ভাই আবার খেয়াল করেনি, কিন্তু তার একটা বন্ধু খেয়াল করছে, দেখে যে লাইট জ্বলতেছে নিপতেছে, তারপর ওইদিকে মাথা না খামিয়ে পড়তেছে। এক পর্যায়ে ঘর মানে মনে হলো যে ইয়ের বাহিরে তুফান হচ্ছে বা মানে একেবারে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তারপরে ভাই মন্ত্র পড়া তো চালিয়ে আছে, তা এরকম যে ও আবার উপরে চাল ছিল, তো ওই চালের উপর দিয়ে মনে হচ্ছে যে কেউ মানে কয়েকজন একসাথে বাচ্চা হাহাহিহি করে দৌড়ে এক পাশ থেকে আরেক পাশে মানে খেলা করছে এরকম। তো সবাই এক পাশে ভয় পেয়ে গেল যে কি হলো এরকম বাচ্চা এই এখন আসলো কোথা থেকে, একটু সবাই একটু থেমে একটু ভয় পেয়ে মানে একটু থমকে গেল যে বাচ্চা আসলে কি হচ্ছে এগুলো। তারপরে বলে যে ঠিক আছে আরো দেখি, কিছুক্ষণ ওয়েট করি, উইজার বোর্ড নিয়ে মানে কিছু কাজ করে পরে তারা আর কি কন্টিনিউ করে। পরে দেখে যে হঠাৎ করে একটা দরজা খুলে গেছে, মানে দরজা লাগিয়েছিল এখানে, দরজাটা হঠাৎ করে ঠাস করে শব্দ হয়ে খুলে গেছে এবং মানে একটা মানে ঝড়ের মতো হাওয়া এসে তাদের সব মানে কয়েকজনকে একেবারে ছিটকে একজনকে মানে একজনকে এক এক কোনায় আর কি ফেলে দেয়। তো যে আমাকে ঘটনাটি পাঠিয়েছে তাকে এক কোনায় মানে ছিটকে পড়ে যায়, সে তার হাতে ছিল উইজার বোর্ডটা, মানে সে উইজার বোর্ড ধরে আছে, উইজার বোর্ডটা ধরে আছে এরকম তাকে সে উঠে আর কি উঠে হাতে হাত মানে রুমটা একেবারে অন্ধকার, মানে একটু একটু করে জ্বলছে নিচ্ছে আলো, রুমটা একেবারে অন্ধকার। তো ওই হাতাহাতি করে যে মানে মোমটা খুঁজতেছে যে কোনো মোম বা এরকম কিছু পাওয়া যায় কিনা, পেয়েছে একটা টর্চ লাইট পেয়েছে। একটা টর্চ লাইট পাওয়ার পর ওই টর্চ লাইটটা জ্বালাই দেখে যে মানে একেবারে মানে জ্বলে না, কয়েকবার বন্ধ করে চালু করে একবার টর্চ লাইটে জ্বলে গেছে, মানে 3 বা 4 এরকম হবে। তো টর্চ লাইট জ্বলে যাওয়ার পরে ভাই টর্চ লাইটটা এরকম চারপাশে মারতে মারতে এক কর্নারে মানে যেরকম রুমে যে ট্রায়াঙ্গেল আছে, যে একেবারে ট্রায়াঙ্গেল একটা শেপ আছে যে ট্রায়াঙ্গেলের সামনে দেখে যে একটা ছায়ামূর্তি। আসলে ছায়ামূর্তিটাও বললে ভুল হবে, কারণ এখানে মানুষের অবয়ব, জাস্ট কালো একটা কাপড় দিয়ে সারা শরীর ঢাকা, মানে জাস্ট পুরোটা সবকিছু ঢাকা, শুধু চোখ দুটা খোলা। এই চোখ দুটা মানে একেবারে লাল, একেবারে আগুনের শিখার মতো চোখ। ভাই ভয় পেয়ে একেবারে কাঁপুনি দিয়ে উঠছে ভাই শরীরে। ভাই বললো যে কে আপনি, মানে ভয়, মানে ভয়ে আর কি গলা দিয়ে আওয়াজ এরকম বেরোচ্ছিল, মানে আস্তে আস্তে বলছি যে ভাই কে আপনি, মানে আমি মানে আমতা আমতা করে আর কি কথা বলছি। তো এরকম সময় ওই অবয়বটা বলে উঠলো যে, মানে একেবারে স্পষ্ট ভাষায় বলে উঠলো যে আমাকে ডেকেছিস, আমি আসছি। তখন বলে আপনাকে তো আমি ডাকিনি, আমি তো এরকম চেষ্টা করছিলাম যে কিছু আছে কিনা। বলে না, আমাকে তুই ডেকেছিস, আমি এসেছি। এবার বল আমাকে কেন ডাকলি, আমি অনেক ব্যস্ত ছিলাম, এই ব্যস্ত থাকা অবস্থায় তুই আমাকে ডেকেছিস, আমি এসেছি, এখন বলবি তুই মানে কি চাস বা তুই কি জন্য আমাকে ডেকেছিস। বলে যে আমার তখন একটু সাহস পেল যে হয়তো বা কিছু একটা চেয়ে নেওয়া যায়, বা ওই ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন সে ভাই মানে একটু আগে থেকে সাহসে ছিল, বা এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স, তার সাথে প্রায় অনেক ঘটনা ঘটতে ঘটতে ভাই একবারে মানে ভূত পেতের প্রতি এরকম একটা ভয় আর কি খুব কম কাজ করতো ভাইয়ের ভিতরে, অনেক ঘটনাই ঘটেছে ভাইয়ের সাথে। তো এরকম যে ভাই বলল যে ঠিক আছে, মনে মনে ভাবতেছে যে ঠিক আছে দেখি কিছু একটা চাই। তো বলল যে আমাকে এরকম কিছু সম্পর্কে জানাও, বা এরকম কিছু সম্পর্কে আমাকে জ্ঞান দাও, বা এরকম একটা কিছু সম্পর্কে আমাকে বলো যে আমি আমার সামনে থাকা মানুষের মন পড়তে পারবো, মন পড়তে পারবো, এবং ওই মানুষটা বা আমার সামনে যে আছে সে কি ভাবছে, সে কি করবে, বা সে তার মনের ভিতরে কি চলছে আমি জানতে পারবো, এরকম একটা কিছু আমাকে দাও। বললো যে ওই অবয়বটা বলল যে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, এটা এই মন পড়া বা এরকম ভাবে তুমি অন্য কারো মনের খবর জানা, এটা একমাত্র তোমাদের সৃষ্টিকর্তার কাছেই সম্ভব, বা ওইটা তোমাদের সৃষ্টিকর্তাই পারে। তোমাদের সৃষ্টিকর্তা ছাড়া মন পড়া বা কারো মানে তুমি কারো কাছে তাকালে বুঝতে পারবা যে সে কি ভাবছে বা সে কি করছে, মানে তার মনের ভিতরে কি আছে তুমি সেটা জানবা, ওইটা একমাত্র তোমার সৃষ্টিকর্তা পারবে। আর যদি তোমার সৃষ্টিকর্তা এরকম কিছু দিয়ে মানে ইচ্ছা করতেন যে তোমাকে দিবেন, তো তোমার সৃষ্টিকর্তা তোমার জন্মের সময় এরকম কিছু মানে দিতেন, যে এরকম এলম দিতেন যে তুমি ওই সম্পর্কে মানুষের দিকে তাকালেই বুঝতে পারবা যে ওই মানুষের মনে কি চলছে, কিন্তু তোমাকে তো দেয়নি সৃষ্টিকর্তা, এটা আমিও পারবো না, আমার দ্বারাও সম্ভব না, অন্য কিছু চাও। সে বলে যে তাহলে আর কি চাও, যে সে বলে যে আচ্ছা আমি একটু ভাবি, বলে বলে যে ভাবতেছে যে কি এরকম কি আছে চাও। যে আবার ভাইদের আবার সামনে পরীক্ষা, তো বলে যে এই পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, বা এরকম কি পরীক্ষায় প্রশ্ন আসে আমি সেটা জানবো, বা পরীক্ষা আমি একবারে গোল্ডেন পাবো, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে একবারে মানে তাক লেগে যাবে যে আমি মানে ভাই একটু আমার পড়ালেখা একটু দুর্বল ছিল, মানে ছোটবেলা থেকে মানে পড়ালেখা এরকম ভালো স্টুডেন্ট নয়। বলো যে আমাকে এক নম্বর স্টুডেন্ট বানিয়ে দিতে হবে, বা আমি এরকম এক নম্বর স্টুডেন্ট হব, আমার যত ইয়ে আছে যে বলে মানে একেবারে হাই রেজাল্ট, বা মানে সবচেয়ে একেবারে বাংলাদেশের ভিতরে মানে সবচেয়ে যে উচ্চ বা রেজাল্ট আছে, বা জিপিএ 5 বা এরকম যে রেজাল্ট আছে, আমাকে সর্বোচ্চ রেজাল্টটা দিতে হবে, শুধু আমাকে না আমাদের ফ্রেন্ডের মানে যারা ঘরে ছিল, ওরা তো মানে এখন হয় বসে কাঁপতেছে আর কি। মানে ভাইয়ের যে মানে যে ঘটনাটি পাঠিয়ে দিয়েছেন, তার মানে ফ্রেন্ড যারা ছিল তারা এক কোনায় বসে কাঁপতেছে ভয়ে, বলে যে সবাইকে ভাই একাই কথা বলতেছি সবাইকে এরকম একটা ইয়া দাও। বলো ঠিক আছে আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে, আমি দিতে পারি একটা শর্ত আছে, ওই শর্তটা মানতে হবে। এবং ওই শর্তটা বলে এটা নিতে গেলে বা ওই শর্তটা মানতে মানে ওই শর্তটা কঠিন একটা শর্ত, মানে এটাকে চড়া মূল্য দিতে হবে। ও বলতে ভুলে গিয়েছিলাম, ভাইয়ের আবার মানে একটা ছোট ভাই হয়েছে, বা ভাই ছিল যে মনে করেন 1.5 মাস বা এরকম, তার একটা ছোট ভাই হয়েছে। তো এরকম যে ওই অবয়বটা বা ওই ইয়াটা জিন, যে জিনটা আসছে সেই জিনটা চাইতেছে যে তোমার ওই ছোট ভাইকে আমরা নিয়ে যাও, বা তোমার ওই ছোট ভাইয়ের বিনিময়ে আমি তোমাকে এরকম একটা স্টেপ, একটা সম্মান বা একটা মর্যাদা আমি তোমাকে দেব। তবে এর জন্য কি করতে হবে, তোমার ছোট ভাইকে আমাকে দিয়ে দিতে হবে, বা তোমার ছোট ভাইয়ের বিনিময়ে আমি কাজটা করে দেব। বা তোমার সাথে একটা জিন বা এরকম একটা কিছু দিব বা তোমার পাশে সাথে থাকবে, তুমি তার সাথে মানে ওই জিনের সাথে যা বলবা বা যা বলবা সেই ওই কাজটাই করবে বা এরকম একটা ক্ষমতা আমি তোমাকে দেব। সে বললো যে না আমি পারবো না, তুমি অন্য কিছু চাও। বলে যে না তোমার ওই ছোট ভাইটাকে আমার দিতে হবে এবং তোমার ওই ছোট ভাইয়ের বিনিময়ে আমি কাজটা করে দেব। ভাই তো অবাক, মানে ভাই তো ভয় পেয়ে গেছে যে ছোট ভাই এখন আর ভাই, ওই ভাই আবার তার ছোট ভাইকে অনেক ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। ওই ছোট ভাই মানে কাঁদার আগে মানে মানে কান্নার আগে আর কি ও সব আগে আগে ভাই আগে আগে থাকে যে কি লাগে বা তার ছোট ভাইয়ের মানে অ্যাক্টিভ আর কি ছোট ভাইয়ের ব্যাপারে অনেক ভালোবাসে। তো বলে যে না আমি ওকে অনেক ভালোবাসি, স্নেহ করি, আমি এটা কখনোই সম্ভব না, অন্য কিছু না। তখন বলে যে ঠিক আছে আমি তোমাকে এরকম সম্মান দেব, তোমার ভাইকে ছাড়লাম, তোমার একটা চোখ আমাকে দিতে হবে, তোমার একটা চোখ লাগবে আমার। ওই ভাই মানে এরকম যে লোভে পড়ে গিয়েছিলেন এক পর্যায়ে, মানে কি বলে লোভে পড়ে গিয়েছিলেন, লোভে পড়ে গিয়ে বলে ঠিক আছে আমার চোখ নিয়ে যাও, আমাকে এরকম সম্মান দিতে হবে। ওই ভাই পরে ওইটা অভাবটা হাসতে করে গায়েব হয়ে গেল, সব স্বাভাবিক। ওই ভাই নিচে নেমে আসলেন, কাউকে কিছু বললেন না। এরপরে দেখা গেল পরীক্ষা দিলেন ভাই, পরীক্ষার পরে ভাইয়ের মানে একেবারে অ্যাকুরেট রেজাল্ট, এ প্লাস, মানে সব সাবজেক্টে এ প্লাস এবং সর্বোচ্চ নাম্বার নিয়ে ক্লাসের ভিতরে বা ওই প্রতিষ্ঠানের ভিতরে এক নাম্বার হয়েছে ভাই। সবাই তো অবাক যে এই ছাত্র কিছুই পারে না, কিছু তার মানে জানা সম্ভব না, এরকম একটা মানে তার প্রিন্সিপাল ছিল যে সে মানে বলছে যে এরকম মাথামোটা একটা মানে ভাই যাওয়ার সময় আর কি প্রিন্সিপালের রুমের সাইডে যাওয়ার সময় ভাই আর কি শুনে যে প্রিন্সিপাল বলাবলি করছে আর কি যে এরকম একটা মাথামোটা ছেলে কি করে এরকম একটা ভালো রেজাল্ট করতে পারে। সবাই তো অবাক এরকম একটা ছেলে কিভাবে করতে পারে এত ভালো একটা রেজাল্ট। তো ভাই খুশি ভাই এরকম ভাবে হঠাৎ করেই ভাই চলতেছে চলতেছে ফিরতেছে, ভাইরা আবার ওই কথাটা ভুলে গেছেন যে ওই যে গোস্টের সাথে যে কথা হয়েছে বা জিনের সাথে যে কথা হয়েছে ওয়াদা হয়েছে। হঠাৎ করে একদিন ভাই তার বাচকে ব্যথা অনুভব করে, বাচকে ব্যথা অনুভব করে এবং আস্তে আস্তে চোখ ফুলে যায় এবং তার বাবা মাও জিজ্ঞেস করে কি হলো, মানে তার বাবা মাও মানে একবারে অবাক যে কি হলো হঠাৎ করে ছেলের চোখ চুলকাচ্ছে বা এরকম চোখ দিয়ে পানি পড়ে আস্তে আস্তে চোখ ফুলে গেল এবং চোখ দিয়ে এক পর্যায়ে যে পুঁজ বা এরকম ইয়ে আছে এরকম ভাবে ইয়ে করা শুরু হচ্ছে, অনেক ডাক্তার দেখাচ্ছে। তো এরকম ডাক্তার এরকম কাজ হয় না, পরে ভাইকে আবার ইয়াতে বিদেশ বা এরকম চিকিৎসার জন্য তার বাবা নিয়ে যায় যে কি বলে কোথায় যেন নিয়ে গেছে বিদেশে, ও তো এখানে আমার এতটা অবশ্য খেয়াল নেই। নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ভাইয়ের মানে ডাক্তার বলে যে এই চোখটা ফেলে দিতে হবে, এই চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে, এই চোখটা একবারে ফেলে দিতে হবে, এক চোখ নিয়ে তাকে এরকম সারা জীবন সার্ভাইভ করতে হবে। এবং ভাইয়ের এই চোখ ফেলে দেওয়া হয় এবং বাংলাদেশে আসে ভাই। আসার পরে ভাই মানে আমার সাথে কনভারসেশন হয় যে আমার সাথে পরিচয় হওয়ার পরে ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমি ভাই আবার একটা কালো চশমা পরে থাকতো অল টাইম। আমার সাথে ভাইয়ের ভিডিও কলে প্রায় অনেকবারই কথা হয়েছে, ভাই আবার কালো একটা চশমা পরে থাকতো, আমি আবার জানতাম না যে ভাই কি হয়েছে। এই ঘটনাটা পড়ার পরে জানলাম যে ভাই কেন কালো চশমা পরে। তো এরকম যে ওই চোখ নষ্ট হয়ে গেছে, অপারেশন করে আসছে বাসায়, বাসায় আসার পরে ভাই বলল যে ওইখানে মানে আমার সাথে ঘটনাটা শেয়ার করে যে আমার এরকম, আমার তখনও মনে ছিল না যে বা গোষ্ঠীর সাথে কি ওয়াদা হয়েছে বা গোষ্ঠীর সাথে কি মানে কথোপকথন হয়েছে বা গোষ্ঠীর সাথে কি এরকম আলাপ আচরণ হয়েছে। তবে আমি হঠাৎ করে আমার মনে পড়ে যে গোষ্ঠীর সাথে এরকম একটা কথা হয়েছে বা ওয়াদা, আমি না বুঝেই মানে আমি না বুঝেই মানে আমি অবুঝ মানে আমি মানে তখন আমার জ্ঞান ছিল না, তো এরকম না বুঝেই আমি এরকম একটা ওয়াদা দিয়েছিলাম, এরকম ওয়াদা দেওয়ার কারণে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। আরেকটা কথা যে সেটা হচ্ছে ভাইয়ের সাথে রিসেন্ট কিছুদিন আগে আরেকটা স্টোরি ঘটে, সেটা হচ্ছে ভাই একদিন এরকম ও ভাইয়ের আবার বাবা মা একটু মানে বাহিরে গেছে গ্রামের বাড়িতে কোন একটা কারণে, তো এরকম ভাই একা ছিল বাড়িতে, ভাইয়ের আবার কিছু কাজ ছিল সেই কাজের কারণে ভাই আর কি যেতে পারেনি, ভাই এরকম বাসায় ছিল একা বসে। ওইরকম ওই যে গোস্ট বা জিন, ওই জিনটা ভাইয়ের সামনে মানে রাতে ঘুমাচ্ছে, ভাইকে মনে হলো কে যেন ডাক দিতেছে, ডাক দিতেছে। ভাই উঠে বসে দেখেছে রুমের লাইটগুলো নিভতেছে জ্বলতেছে, ওই যে রুমের ভাইয়ের রুমের একটা ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেলের মতো জায়গা, দরজার বিপরীত পাশে ট্রায়াঙ্গেলের মতো থাকে, মানে তিন ত্রিভুজের মতো ট্রায়াঙ্গেল, ওইখানে একটা ওই যে অবয়বটা, ওই অবয়বটা ভাইকে ডাকতেছে, তোকে বলেছিলাম না এই জন্য তোকে চড়া মূল্য দিতে হবে, তখন তো বুঝিসনি, লোভে পড়ে তুই এই কাজটা করেছিস, এখন তুই দেখতেছিস কি হচ্ছে, এখন তোর যদি ছোট ভাইকে নিয়ে যেতাম, তোর যদি ছোট ভাইকে, তোর এই চোখটা না নিয়ে যদি তোর ছোট ভাইকে নিয়ে যেতাম, ও বলে যে ভাই বলে যে আমার ভুল হয়ে গেছে, এরকম আমার শিক্ষা হয়ে গেছে যে লোভে পড়ে আর কোনো কিছু করব না। তারপরে ভাই বলল যে এখন ওই ইয়া ডিমেন বা ভূতটা বা জিনটা বলল যে আসলে আমি তো এখন কিছু করতে পারবো না, বা তোর চোখ চাইলেও ফেরত দিতে পারবো না, যা হয়েছে এখন এখানে এনাফ, আর এরকম কিছু করার দরকার নেই, জাস্ট নিজের মতো করে চলো, এরকম কিছু উপদেশ দিলেন। দেওয়ার পরে গোস্টটা চলে গেছে, ভাই এখন অবশ্য একটা নিজেই একটা ব্যবসা দিয়েছেন, ভাই এক সময় অবশ্য খারাপ মানে একবারে তো ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু হঠাৎ করে এরকম আর কি ক্লাসের ভিতরে টপ করেছেন, বিভিন্ন জায়গায় তার উন্নতি মানে একেবারে উন্নতি হচ্ছে, পরে ভাই একটা এখন একটা কোম্পানি মানে নিজেই একটা আর কি ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, ভাই ওইখানে আর কি ব্যবসা আর কি কন্টিনিউ আছে। ভাই বলল যে আসলে আমি এরকম লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি, এই কাজটা করা আমার মোটে উচিত হয়নি, তখন আমি বুঝলাম না, তখন আমাকে বলল যে ভাই, আমি তখন যখন ঘটনা পড়ে ভাইকে বললাম যে ভাই আসলে এই ঘটনাটা আপনার সাথে ঘটেছে বা এই স্টোরিটা আপনার সাথে হয়েছে, বলে হ্যাঁ, পরে ভাই চশমাটা খুলে দেখালো যে এরকম অবস্থা, আমি ঠিক আছে ভাই বুঝতে পেরেছি, তো ভাই বলল যে আমি চাই এই মানে বলে আমাকে যে ভাই আপনি যদি এরকম কোনো প্ল্যাটফর্মে যান বা এই মানে গল্প শেয়ার করার যদি কোনো অপশন থাকে বা এরকম কোথাও যদি আপনি যান তাহলে আমি এই গল্পটা শেয়ার করবেন, যাতে আমার এই গল্প দিয়ে মানে হাজারো মানুষ শিক্ষা নিতে পারে, হাজারো মানুষ আমার এই গল্পটা দিয়ে যাতে বুঝতে পারে যে আসলে লোভে পড়ে কোনো কিছু করা ঠিক না। আর এরকম যে আমরা উইজাবোর্ড, ভাই বললো যে আমরা উইজাবোর্ড এনেছিলাম যে একেবারে মজার চলে যে আসলে কি জিন আসে কিনা বা ভৌতিক কোনো কিছু ঘটে কিনা, কিন্তু এই উইজাবোর্ডটা আনার পর থেকে বা উইজাবোর্ডটা যখন নিয়ে বসি তখনই আমার মনের ভিতরে বা আমার কি বলে যে আমার হ্যাঁ ব্র্যান্ডের ভিতরে খারাপ একটা বুদ্ধি বা এরকম শয়তানি একটা বুদ্ধি খেলেছে যে আমি যেহেতু গোস্ট এসেছে আমি এরকম করে রিচুয়াল করেছি, গোস্ট এসেছে আসার পরে মানে এরকম আমি এরকম ভাবে তাদের কাছ থেকে এরকম একটা জিনিস চেয়ে বসলাম যে আমি সবসময় যাতে সব জায়গায় এক নাম্বার হই বা এরকম একটা কিছু, তো এই আর কি ভাইয়ের সাথে কথা হলো যে বললাম যে ভাই আসলে আমি বললাম যে ভাই আসলে এরকম একটা আসলে শিক্ষণীয় একটা ব্যাপার, ভাই বলল যে আপনি এটা বলে দিবেন যে এরকম ভাবে মানে জাস্ট কিছু কিছু কাজ আছে বা কিছু কিছু সময় আছে যেখানে মানে তখন মানুষের নিজের বা এরকম বিবেক বুদ্ধি খাটাতে পারে না, বিবেক বুদ্ধি খাটানোর মতো যে ইয়াটা সেন্সটা তো মানে এরকম সময় চলে যায় মানে পুরোপুরি মানে লোভের বশবর্তী হয়ে যায় কিছু কিছু সময় মানুষ, তো ওই সময় মানে জাস্ট ওই সময়টা যদি মানে কেউ যদি এরকম কন্ট্রোল করতে পারে বা যে আমি কেন এখানে যাব বা ওইখানে তার কাছে যাব, আমি যাব সৃষ্টিকর্তার কাছে, আমাকে সৃষ্টিকর্তাই দিবেন, আমাকে যে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাই আমাকে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠানোর পরে যে আমাদের রিজিক তো মানে আমরা কি করব, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে একটা লিস্ট এটা কিন্তু সৃষ্টিকর্তা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, আগে থেকেই লিখে রেখেছেন যে আমাদের সাথে কি কি হবে, আমাদের সাথে কি কি ঘটবে, আমরা কতটুকু সম্মান পাব, আমরা কতটুকু মর্যাদা পাব, এটা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা লিখে রেখেছেন। এই যে উইজা বোর্ড বা এরকম যে জিন ঢাকা বা জিনের সাথে কমিউনিকেট করা বা এরকম ইয়া করা, ওই সেখান থেকে যেহেতু মানুষ বিরত থাকতে পারে যে একটা জিনিস পাইলে যাতে মানে একটা জিনিস পেলে যাতে তার উপরে বা তাকে নিয়ে গবেষণা করার এরকম যে গবেষণা করা থেকে যাতে বিরত থাকতে পারে, এই ঘটনা প্রচার করবেন ভাই এই জন্যই যে যাতে কেউ আমার মতো লোভের বশীভূত হয়ে যে কেউ যাতে কোনো ক্ষতি না হয় বা কেউ যাতে কোনো ক্ষতিতে না পড়ে। এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাই, এই ঘটনাটি আমার এই ঘটনাটি আমি বরিশাল থেকে কালেক্ট করি, বরিশাল থেকে এক ভাইয়ের কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করি, ভাইয়ের নাম হচ্ছে রনি আহমেদ। বরিশালের রনি আহমেদ ভাই, বরিশালের পিরোজপুরের রনি আহমেদ ভাই থেকে ঘটনাটি কালেক্ট করি। তো ভাই বলল যে ভাই একবার বরিশাল যায় তার ফ্যামিলির সাথে, ফ্যামিলির সাথে বরিশাল যাওয়ার পরে ভাই এরকম তার একটা ভাই, তার মামাতো ভাই ছিল, তার মামাতো ভাইয়ের সাথে এরকম রাত্রিবেলা মাছ ধরতে যায়। তার মামাতো ভাই অবশ্য ভৌতিক এক্সপিরিয়েন্স সাথে অভিজ্ঞ বা ভৌতিক এক্সপিরিয়েন্স তাদের কোনো ব্যাপার না, তো মামাতো ভাইয়ের সাথে মাছ ধরতে যায়। তখন মাছ ধরতে গিয়ে যখন তার মামাতো ভাই জাল ফেলে এক জায়গায় বসে আছে, এমন সময় দেখে যে একটা মানে আগুনের গোলার মতো, মানে নদীর ওই পার থেকে আগুনের গোলার মতো একটা কিছু মানে মানে দেখা যাচ্ছে। ভাই একটু রনি ভাই একটু কৌতূহল নিয়ে একটু সামনে যেতে চাইছে, তার মামাতো ভাই হাত ধরে বলছে যে দরকার নেই যাওয়ার। তখন দেখে যে আস্তে আস্তে অবয়বটা বা যে মানে আগুনের যে গোলার মতো যে ইয়েটা আস্তে আস্তে সামনে আসতেছে নদীর উপর দিয়ে, সে নদীর ভিতরে ডুবে যাচ্ছে না, মানে জাস্ট নদীর উপর দিয়ে আসতেছে। এবং সে একবার সামনে যখন মাঝখানে নদীর মাঝামাঝি যখন আসলো, আসার পরেই দেখে যে মানে একটা কঙ্কাল তার শরীর দিয়ে আগুন জ্বলতেছে বা এরকম একটা অবস্থা। ভয় পেয়ে গেল যে কি, মানে রনি ভাই ভয় পেয়ে গেল যে বললো যে এটা কি হচ্ছে ভাই, কে আদৌ কি সম্ভব? তখন ভাই দেখে যে মানে ওই যে কঙ্কালটা বা ইয়াটার হাতটা পানির ভিতরে ঢুকে গেছে, পানির ভিতরে ঢুকে বড় একটা মাছ এরকম মানে বড় একটা মাছ সে উঠায়া সে কাঁচাই খাওয়া শুরু করছে। এই ঘটনা দেখার পরে ভাইকে, তার ভাইকে বললো যে ভাই আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো। সে ভাই এরকম ভাবে তার মামাতো ভাই তাকে নিয়ে বাসায় দিয়ে আসে। এর ভাই আমাকে বলল যে কয়েক বছর পরে আমি আবার গ্রামে যাই, তখন আমি ওই মোটরসাইকেল নিয়ে যাই, আমার মোটরসাইকেল ছিল। ওই ঘটনার কয়েক বছর পরে আর কি ভাই গ্রামে যায় আবারও বরিশাল মানে পিরোজপুর। তো ওইখানে ভাই বলে যে আমি মোটরসাইকেল নিয়ে যাই, আর আমার মোটরসাইকেল চালাতে অনেক ভালো লাগে। তো ওই রকম ভাবে আমি একদিন মানে গ্রামে যাওয়ার পরে তিন চার দিন পরে আমি রাত্রিবেলা মোটরসাইকেল দিয়ে আমি এলাকায় কি বলে যে রাউন্ড মারা বা এলাকায় একটু ঘুরে দেখা, এরকম রাত্রিবেলা কি বলে মানে 10টা 11টা হবে এরকম সময় আমি বাইক নিয়ে বের হই, বের হয়ে রাউন্ড মারতেছি। এমন সময় আমি আসতেছি মানে বাড়ির দিকে ব্যাক করতেছি, আর রাস্তাটা এরকম ছিল যে এই পাশে মানে হাতের ডান পাশে কি বলে মানে ধান ক্ষেত, হাতের ডান পাশে ধান ক্ষেত, আর বাঁ পাশে হচ্ছে পুরনো ডোবার মতো আর কি, মানে পানি কচুরি পানা দিয়ে ভরা একবারে জঙ্গলের মতো আর কি হয়ে আছে, আর সামনে রাস্তা। তো এরকম রাস্তা দিয়ে যাচ্ছে মোটরসাইকেল দিয়ে চালে মানে সামনের হেডলাইট যারা চালাইতেছে, এমন সময় দেখে যে একটা সাদা কি যেন দেখা যায় দূর থেকে, সাদা কি যেন দেখা যায়। ভাই একটু স্লো করে দিছে, রনি ভাই একটু স্লো করে দিছে মোটরসাইকেল, মোটরসাইকেল স্লো করে যাইতে যাইতে সামনে মানে একটু মানে এই 5-6 কদম দূর থেকে মোটরসাইকেল স্টপ করে দিয়ে দেখে যে একটা মানে কাফনে মোড়ানো বোঝা যাচ্ছে একটা লাশ সামনে রাখা, একেবারে রাস্তার সোজাসুজি, যাতে যেতে হলে লাশের উপর দিয়ে যেতে হয় এরকম কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখছে মানে ঢাকা একটা লাশ মানে বসে পড়ে আছে। ভাই একটু দাঁড়ায় মানে স্লো করে দিল, স্লো করে দাঁড়ায় গেল যে কি এটা আসলে, এটা কি কোনো বা চক্র বা এরকম যে এরকম একটা কঙ্কাল বা সরি এরকম একটা কাফনে কাপড় দেওয়া ঢাকা, মনে হচ্ছে এটা লাশ, কেউ কি আবার এরকম লাশ এখানে ফেলে রেখে গেল নাকি। ভাই একটু সাহস যেটা পেছিল, ভাই সামনে মোটরসাইকেল থামে নাইমা মানে লাশের সামনে গিয়া মাথা থেকে কাপড়টা সরাই, যা দেখলেন ভাই বিশ্বাস করার মতো না, কাপড়টা সরাই দেখে যে ভাই রনি ভাই মানে লাশ হয়ে পড়ে আছে, রনি ভাই নিজেই নিজেকে দেখতেছে লাশ অবস্থায়। তখন রনি ভাই চমকে গেল, রনি ভাই শরীরের পশম গুলা দাঁড়ায় গেল যে কি হলো, আমি আমাকে দেখতেছি, এটা কি সম্ভব, আমি তো বেঁচে আছি। তখনই রনি ভাইয়ের পিছনে একটা মানে হাতের একটা স্পর্শ লাগলো, মানে কাঁধের উপর কেউ হাত রাখলো, প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাত, একেবারে বরফের মতো ঠান্ডা হাত। রনি ভাইয়ের পশম দাঁড়ায় গেছে, রনি ভাই কাঁপা কাঁপি শুরু করে দিছে, পিছনে ফিরে তাকানোর সাহস পায় নাই, এরকম মানে লাশ সামনে নিজের অবয়ব নিজেকেই লাশের অবস্থায় দেখতেছে, আবার পিছন থেকে কেউ হাত দিয়ে ধরে রাখছে। রনি ভাই বিসমিল্লাহি রহমানির রহিম পরে আয়াতুল কুরসি মানে মানে তার কণ্ঠ দিয়ে আর কি কিছু আসতেছেন এরকম, তারপর কোন রকম দোয়া কেরাত মনে মনে পড়ার চেষ্টা করে ভাই ছিটকে হাতটা ছিটকে দৌড় দিয়ে মোটরসাইকেলে উঠে সোজা টান, একেবারে লাশের উপর দিয়ে মানে একেবারে লাশের উপর দিয়ে মোটরসাইকেল দিয়ে টান, যা হয় হোক একেবারে এক টানে গিয়ে বাড়ির সামনে গিয়ে একবারে মোটরসাইকেল একসাথে একদিকে ফেলে দিয়ে ভাই গিয়ে উঠানের উপর দরজায় একটা বাড়ি দিয়ে মানে দৌড়ে গিয়ে দরজায় একটা বাড়ি দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা যখন ভাইয়ের জ্ঞান ফিরে তখন দেখে যে সে বিছানায় শুয়ে আছে এবং মানে তার প্রচন্ড জ্বর, সে শরীর উঠতে পারতেছে না, তার মা তার মাথায় পানি দিচ্ছে এরকম। ভাই বলল যে আমি এখানে, তখন তার খালা জিজ্ঞেস করছে যে তার খালা রান্না করছিল, রান্না করতে গিয়ে সে জিজ্ঞেস করতেছে যে কি হচ্ছে এখানে, তুই কোথায় ছিলি রাত্রে? আমি যখন ফজরের সময় দরজাটা খুললাম দেখি যে তুই পড়ে আছিস, আমরা সবাই তোকে ধরে এখানে খাটের উপর শুয়েছি, কোথায় ছিলি? তখন রনি ভাই ঘটনাটা সবাইকে খুলে বলে। ঘটনাটা শুনে তার খালার একটু মানে অন্যরকম লাগে এবং রনি ভাই বলে যে আসলে আমি তখন লাশের উপর দিয়ে গাড়ি উঠে দিয়ে আমি বাসায় চলে আসি। তখন তার খালা বলে যে এটা তো ঠিক করিসনি, তুই ঘুরায় বা কোন একদিক দিয়ে মানে একটু সাইড দিয়ে আসতে পারতি, বা তোর এখানে রাত্রেবেলা বাইরে যাইতে কে বলছে? তুই সকালে তো ঘুরতি, তুই গতকাল সকালে তুই বাইক নিয়ে ঘুরছস, রাত্রেবেলা যাওয়ার দরকারটা ছিল? রনি ভাই বলে ঠিক আছে ভুল হয়ে গেছে। তো এরকম কয়েকদিন রনি ভাই ঠিক ছিল। ঠিক থাকার পরে এই পরে চার পাঁচ দিন এরকম একসাথে মধ্যে ঠিক ছিল, হঠাৎ করে রনি ভাইয়ের বমি হয়, মানে বমির সাথে হালকা হালকা রক্ত আসে এরকম। একদিন সে মানে ওযু করতেছে, কুলি করছে, মানে কুলির পানি যখন মুখ থেকে মানে কুলি করে যখন পানি মুখ থেকে ফেলছে তখন দেখে যে মানে রক্ত লাল পানি, এবং তার হঠাৎ মানে বমি আসতেছে এরকম, বমির সাথে হালকা হালকা রক্ত, এবং হঠাৎ করে তার শরীর মানে একবারে ছেড়ে দিয়ে সে একবারে মানে অসুস্থ বিছানায় পড়ে যায় এক পর্যায়ে। এরকম ডাক্তার কবিরাজ তাকে মানে এক কথায় বেটে খাওয়ানো হয়েছে, কোনো কাজ হয় না, রনি ভাইয়ের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। এমন একটা অবস্থা হয়েছে যে সে বিছানা থেকে উঠে বসতে পারে না, তার মা খালা এরকম আত্মীয়রা মিলে তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় বা ওযুখানায় গোসলখানায় নিয়ে যায় বা ওরকম ধরে ধরে আর কি সবকিছু করে। তো রনি ভাই এরকম দেখে যে কোনো কাজ হচ্ছে না কাউকে দিয়ে কিছুই হয় না। তো রনি ভাই চিন্তা করলো যে তাদের গ্রামে বা তাদের এলাকায় একটা ইমাম সাহেব আছে একটু দূরে আর কি, তাদের পাশের গ্রামে আর কি একটা ইমাম সাহেব আছে, সেই ইমাম সাহেবের কাছে সে যাবে এবং দেখবে যে কি ইমাম সাহেব কিছু বলতে পারে কিনা। তো তখন ইমাম সাহেবের কাছে গেলেন, রনি ভাই একা একাই বললেন তার মা বাবাকে যে আমাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও। রনি ভাই বলল যে আমাকে নিয়ে যাও, তো তার বাবা মা রাজি হয় এবং রনি ভাইকে নিয়ে ইমাম সাহেবের বাসায় যায়। ইমাম সাহেবের বাসায় যাওয়ার পর ইমাম সাহেবের খাটের উপরে তাকে শোয়ানো হয়। ইমাম সাহেব দেখেই বলে যে ওর কিছু একটা হয়েছে বা ও এরকম কিছু একটা সিচুয়েশনের মধ্যে পড়ছে। তখন বলে যে না আমি কিছু হয়নি আমার সাথে। তখন বলে না তোমার সাথে কিছু হয়েছে। তখন রনি ভাই বলে যে হ্যাঁ আমি তখন যখন এরকম বাইক দিয়ে রাত্রেবেলা আসতেছিলাম তখন আমি এরকম একটা লাশের উপর দিয়ে মানে লাশ দেখে থামি এবং দেখি যে আমার অভাব। ঘটনাটা খুলে বলার পরে সাহেব বলল যে এটা তুমি মোটেও ঠিক করনি, রাতের বেলা বের হয়ে তুমি একটা ভুল করছো বা এরকম লাশের উপর দিয়ে বা ইয়ার উপর দিয়ে গাড়িটা উঠে দিয়ে তুমি অনেক বড় ভুল করছো, এই জন্য তোমার ওই একটা মানে একটা জিন নাকি মানে তার উপর দিয়ে উঠছো, এই তার ক্ষতি হয়েছে বা এরকম। তুমি যে ও কাঁধের উপরে যে হাতটা ছিঁড়ে ফেলে মানে ফেলে দেওয়ার পরে তার ছেলে আর কি বা তার একটু জিনের একটা ছেলে নাকি ওই মানে ব্যথা পাইছে অনেক ইয়াতে পড়ে গিয়ে, হুজুর বলল আর কি ব্যথা পাওয়ার পরে সেই জিনটা ক্ষুব্ধ হয়ে তার ছেলের মানে যে তার ছেলেকে ফেলে দিছো বা হাত ঝাঁকি দিয়ে সরিয়ে দিছো, তার খারাপ লাগছে বা অনেক ব্যথা পাইছে এবং সেই জিনটা তোমার ক্ষতি করার জন্য বা তোমার উপর ক্ষুব্ধ হয়ে তোমাকে মারার জন্য বা তোমার উপর আসর করছে, সেরকম তোমার সাথে এরকম যে তোমাকে একেবারে শারীরিক ভাবে একবারে তোমাকে শেষ করে তোমাকে একবারে মানে এরকম ভাবে অবস্থা হয়েছে যে তুমি একবারে মারা যাবে এরকম একটা অবস্থা। তখন রনি ভাই বলল যে ভাই আমি বাঁচতে পারি, আর আমার বয়সই বা কত, বা আমার বয়স তো বেশি না, এখন যদি আমি মারা যাই, বা আমার তো স্বপ্ন আছে, আমার একটা ইচ্ছা আছে, আমি আমার বিয়ে শাদীও হয়নি এখনো, আমার আমি এখন মানে পড়াশোনার লাইনে আছি, এখন যদি আমি বা মারা যাই বা কিরকম আমার যদি কিছু হয়ে যায়, তখন তো আমার তো অনেক মানে দিন পড়ে আছে বা আমার অনেক স্বপ্ন আছে, এগুলো তো বাস্তবায়ন করতে হবে। তখন হুজুর বললো যে হ্যাঁ একটা মানে উপায় আছে, সেক্ষেত্রে তুমি আমার সাথে থাকবা, দেখি ওই জিনটাকে এনে বা ওই জিনটাকে জিজ্ঞেস করে যে পাওয়া যায় কিনা বা কেন আসছে বা এরকম যাওয়ার কোনো উপায় আছে কিনা। সে বলল যে হুজুরকে বলল যে হুজুর আমি রাজি। এরকম হুজুর ডেট দিল শুক্রবার দিন, এক শুক্রবার দিন এশারের নামাজের পর সম্ভবত আমার বাসায় আসবা, একটা আগরবাতির প্যাকেট, তিনটা মোমবাতি, বেশি কিছু না, একটা আগরবাতি তিনটা মোমবাতি নিয়ে আমার বাসায় আসবা। আসার পরে তোমাকে কিছু কাজ করতে দেবো বা কিছু তোমাকে এমন কিছু কাজ করতে দেবো সেটা তোমার ভয় লাগবে, কিন্তু ওই কাজগুলো তোমাকে নির্ভয় করতে হবে, এবং আমি যেমনে যেমনে বলবো, যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে তোমার কাজগুলো করতে হবে, তা না হলে কিন্তু তোমার বিরাট একটা ক্ষতি হবে। এই একটা উপায় আছে তোমাকে বাঁচানোর চেষ্টা করার, দেখি কি হয়, আল্লাহ ভরসা। তখন রনি ভাই বলে ঠিক আছে। এরকম শুক্রবার দিন রাতে এশার নামাজ ওই ইমাম সাহেবের সাথেই মসজিদে এশার নামাজ মানে রনি ভাইয়ের বাবা মা নিয়ে আসতে আর কি, সে মানে উজু টুজু করে এরকম সে মানে একেবারে অবস্থা এরকম খারাপ যে মানে একা দাঁড়াতে পারে না, দাঁড়ালেই পড়ে যায় এরকম অবস্থা। তার বাবা মা মিলে তাকে ধরে আনছে এবং হুজুরের সাথে মানে চেয়ারে বসে নামাজ আদায় করার পরে হুজুরের বাসায় গেছে, হুজুর তাকে নিয়ে তার বাসায় গেছে, বলে যে ঠিক আছে খাটের উপর শুয়ে দাও, খাটের উপর শুয়ে দেওয়া হয়েছে। মানে হুজুরের আগে থেকে বিছনার চাদর চেঞ্জ করে মানে বিছানার যে চাদর ছিল চেঞ্জ করে নতুন একটা চাদর বিছায়, নতুন বালিশ, এবং ঘরের ভিতরে গোলাপ দেখ, হুজুরের ঘরে গোলাপ জ্বালানা, পরে আবার কিনারে মানে হুজুরের বাসার মানে এবারে রান্নাঘরের মানে যে কি বলে সাইডে একটা মিষ্টির বাক্স, বড় একটা মিষ্টির বাক্স আনা, ওই পাশে ডান সাইডে বা বা সাইডে এরকম এক জায়গায় আবার একটা সাদা মুরগি, একটা সাদা মুরগি মানে বাঁধা পাও বেঁধে রেখে দিছে। তো এরকম হুজুর বলে যে তো একটু পরে পাঁচ দশ মিনিট পর থেকেই আমি রিচুয়াল শুরু করবো, আমি তকবীর শুরু করব, তখন কিন্তু তোমাকে কিছু বলতে বলবো বা তোমাকে কিছু করতে বলবো, তখন কিন্তু করবা। তার খালু এবং তার খালাতো ভাই হবে, হ্যাঁ তার খালু আর তার খালাতো ভাইকে সম্ভবত তার সাথে রেখেছে, তাকে উঠায়া নিয়ে যাও আর কি, তাকে উঠায়া, সে তো একটা উঠতে পারে না, হাঁটতে পারে না, তাকে উঠায় নিয়ে যাও। হুজুর এবার বিসমিল্লাহ রহমানির রহিম বলে একটা জায়নামাজ বিছালেন, তার বরাবর বিছানোর পরে হুজুর চোখ বন্ধ করে সুরা ইয়াসিন পড়তে লাগলেন, জোরে জোরে সুরা ইয়াসিন পড়তে লাগলেন। এক পর্যায়ে মানে ঘরের মানে লন্ড মানে মনে হচ্ছে যে লন্ড বন্ড হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, হুজুর একটা অবয়ব মানে ঘর দিয়ে মানে মনে হলো যে চারপাশে অনেক কিছু হয়ে যাচ্ছে, তুফান সাইক্লোন এরকম সবকিছু হয়ে যাচ্ছে, হুজুর সুরা ইয়াসিন পড়তেছে এরকম অবস্থায় একটা অবয়ব মানে একটা ছায়ামূর্তি দেখা গেল যে ঘরের ভিতরে ঢুকতেছে দরজা দিয়ে, ও দরজাটা আপনি আপনি খুলে গেছে, একটা ছায়ামূর্তি দরজা দিয়ে ঘরে ঢুকতেছে। রনি ভাই আমাকে বলেছে ভাই একটা ছায়ামূর্তি আমি নিজে আমিও দেখেছি, এই একটা ছায়ামূর্তি আমার ঘরে ঢুকতেছে, আমি তখন প্রচন্ড মানে ভয় লাগতেছে, জাস্ট একটা ছায়ামূর্তি, চোখ দুটো বা চোখের জায়গাটা মানে আগুন জ্বলতেছে মনে হচ্ছে, হলুদ আগুন জ্বলতেছে এরকম। ধীরে ধীরে ছায়ামূর্তিটা হুজুরের পাশে এসে হুজুরের সাইডে মানে হুজুরের সামনে আসকি বসলো, বসে বলল কেন আমাকে ডেকেছিস, হুজুরের সাথে হুজুরকে বলল যে কেন আমাকে ডেকেছিস, হুজুর বলল যে আমি তোকে ডেকেছি, তুই এই ছেলেটার যে ক্ষতি করছিস, তাকে একেবারে অবস্থা খারাপ করে রেখেছিস, প্যারালাইসিস হয়ে গেছে বা এরকম উঠে দাঁড়াতে পারে না। তখন বলল যে এই তো আমার ছেলেকে ব্যথা দিছে, বলে ও তো জানে না, ও জানে না যে তোমার ছেলে ওইখানে আছে, তোমার ছেলেকে কিভাবে ব্যথা দিবে। বলে যে না আমার ছেলে দুষ্টামি করে, ও যখন মোটরসাইকেল নিয়ে আসলো, আসার পরে আমার ছেলে দুষ্টামি করে ওর গায়ে একটু হাত দিছে, হাত রাখছে, এই জন্য কি আমার ছেলেকে ফেলে দিতে হবে বা ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে, আমার ছেলে ব্যথা পেয়েছে, আমার ছেলে মাইন্ড করেছে বা রাগ করেছে, আমার আমাকে বিচার দিছে বা আমার সাথে নালিশ করেছে যে এটা। তখন বলল যে না এটা ঠিক হয়নি আসলে, রনি বলে যে রনি ছেলেটা ভুল করছে, কিন্তু এই ভুলের যে ইয়াটা এরকম ওকে মানে ওকে তুমি ছেড়ে চলে যাও বা ওকে ছেড়ে চলে যা, তাহলে ওর জীবনই বা কতটুকু বা এরকম লাইফ কতটুকু গেছে যে তুই ওকে ইয়া করবি, যে ভুল বুঝতে পেরেছে যে বা ভুলে ভুল হয়ে গেছে রনির, তুই ওকে ছেড়ে দে। তখন বলে যে না, আমি আমার ছেলের প্রতিশোধ নেব, আমি আমার ছেলেকে ব্যথা দিচ্ছে আমি ওকে মেরে ফেলবো, একবারে শেষ করে দেব। তারপর বললো যে হুজুর বলে যে তুমি চলে যাও, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি। তখন বললে যে না আমি যাবো না। অনেক ইয়া করার পর, তকবীর পড়ার পরে, অনেক দোয়া দরুদ পড়ার পরে হুজুর হুজুরের মতো চেষ্টা করে, তারপর এক পর্যায়ে অনেক কিছু হওয়ার পরে হুজুর মানে জিনটা রাজি হয় যে রনিকে ছেড়ে চলে যাবে। তবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই মানে যে মিষ্টি আছে ঘরের এক কোনায় যে মিষ্টি রাখা আছে, মিষ্টির দিকে জিনটা বা ওই অবয়বটা তার কোনো মানে শরীর নেই, ছায়ামূর্তি, শুধু একটা ছায়ামূর্তি, মানে ছায়ামূর্তির ভিতরে ধোঁয়া কালো ধোঁয়া উঠতেছে এরকম একটা অবস্থা, চোখ দুটো লাল আগুনের গোলার মতো। তো বলে যে মিষ্টিটার দিকে এরকম আঙুল বাড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে যে উইটা নিয়ে রনির দিকে, রনি ভাইয়ের দিকে তাকায় যে বলে ও এইটা নিয়ে এরকম একটা জায়গা দেখা দিচ্ছে, ও সময় খেলাচ্ছে না, ওরকম জায়গায় রেখে দিতে হবে বা এরকম জায়গায় রেখে পিছনে ফিরে চলে আসতে হবে। তখন বলে যে রনি তো অসুস্থ বা রনি এরকম উঠতে পারে না, তারপরে কি করবে ও কিভাবে যাবে। তখন বললো যে ঠিক আছে দেখি, ওই জিনটা বলতেছে যে দেখি। তো রনি ভাইয়ের দিকে তাকায় এবং দেখি হঠাৎ করে রনি ভাই মানে দেখে যে না তার হাত পা সে লাড়াতে পারছে এরকম অবস্থা। রনি ভাই উঠে বসে
চলে যায়।
হ্যাঁ, রনি ভাই উঠে দাঁড়ালো এবং যে জিনে যে দৃষ্টি মনে হচ্ছে যে রনি ভাই সেন্সেই নাই, এই জিন যা বলতেছে বা ওই যে ইয়াটা যা বলতেছে ছায়ামূর্তিটা, ওই ছায়ামূর্তির কথা অনুযায়ী ভাই চলতেছে এরকম অবস্থা। ভাই বলল যে ওই জিনটা বলল যে বলল ওইখানে মিষ্টি রেখে আসতে, রনি ভাই উঠে দাঁড়ালো, হেঁটে হেঁটে ওই জায়গায় গিয়ে মিষ্টি রেখে আবার চলে আসলো। তখন বলল যে এরকম জিনে বলল যে ঠিক আছে আমি তাহলে চলে যাব, আর ফার্দার ও জানে আমার কাউকে বা আমার ছেলেকে বা কাউকে যাতে ডিস্টার্ব না করে বা এরকম ও যেন আমার চোখের সামনে না পড়ে। বলে যে ঠিক আছে, হুজুর বলে যে ঠিক আছে। তো বলে বলে যে ঠিক আছে, ও সুস্থ হয়ে গেছে, ওকে আমি ছেড়ে চলে যাচ্ছি, বিদায়। তখন হুজুর বলে যে তুমি যে ওকে ছেড়ে চলে যাবা, তোমাদের দিয়ে তো বিশ্বাস নাই, তোমরা জিনরা হচ্ছ প্রতারক মিথ্যাবাদী, তোমরা এই সুলাইমান আলাইহিস সালামের, হুজুর বলতেছে তোমরা সুলাইমান আলাইহিস সালামের আমল থেকেই তোমরা মিথ্যা মানে মিথ্যা বলতেছো, প্রতারণা করতেছো, তোমাদেরকে কিভাবে বিশ্বাস করি, তুমি চলে যাবে। জিন বলে যে না আমি সত্যি চলে যাব। তবে হুজুর বলে যে কিছু তো একটা মানে তোমাকে নিদর্শন রেখে যেতে হবে বা কিছু রেখে যেতে হবে যে তুমি যে চলে যাচ্ছ। তখন বলে যে একটা জুতা ছিল, মানে ঘরের জুতা ছিল, জুতাগুলো সব একবারে সিরিয়ালে রাখা। জিনটা বলে যে ঠিক আছে আমি জুতাগুলো এলোমেলো করে এখানে সমান আছে, তো আমি জুতাগুলো এলোমেলো করে দেবো। তখন সে জুতাগুলো এলোমেলো করে দিয়ে জিনটা চলে যায়। তখন রনি ভাই অসুস্থ হয়ে গেছে। তখন হুজুর বলে যে ঠিক আছে তুমি এরকম আর কিছু করবে না, পাঁচ অব্দ নামাজ কালাম পড়বা, যাতে রাত্রেবেলা তুমি বের হবা না। এই ছিল আর কি ঘটনা।
অনেক ধন্যবাদ ভাই এখানে কষ্ট করে আসার জন্য এবং আমাদের সাথে এত চমৎকার চমৎকার ভৌতিক ঘটনাগুলো শেয়ার করার জন্য, এবং আপনারা আসেন বলেই ভূত স্টুডিওটা এত জমজমাট হয়। নিশ্চয়ই আবারও দেখা হবে, আবারও কথা হবে আপনার কাছ থেকে, অন্যদিন অন্য কোন স্টুডিও আমরা শুনব। কথা হচ্ছিল আমাদের আজকের এপিসোডের সর্বশেষ বন্ধুর সাথে। এরই সাথে আমাদের সময় কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আগামী পর্বে যদি আপনি ভূত স্টুডিওতে আসতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন আরবিএস স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন উদয়কে 26969 নাম্বারে। মনে রাখবেন শুধুমাত্র আরবিএস শব্দটা তারাই লিখবেন শুরুতে যারা এখানে আসতে চান ভূত স্টুডিওতে। বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা এখানে আসে, বিভিন্ন পেশার মানুষেরা এখানে আসে এবং রাত বিরাতে তাদের জীবনের এক্সপিরিয়েন্সগুলো বলে। ভূত স্টুডিও আপনাদের অনুষ্ঠান, আপনাদেরই আয়োজন, আপনারা এখানে ঘটনা বলবেন। মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করবেন আরবিএস স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। আজকের মতো উদয় বিদায় নিচ্ছে ভূত স্টুডিও থেকে, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন।